This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh.
শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, স্বাগত সবাইকে প্রাণব ভালোবাসার বাংলাদেশে। জুয়েল আছি আপনার সঙ্গে এবং নিশ্চয়ই আপনি একটু অবাক যে মেঘলা আজকে কোথায়। মেঘলা আজকে নেই, যার কারণে আমি রয়েছি আপনার সঙ্গে। আশা করছি মেঘলা নেক্সট এপিসোড থেকে আমাদের সঙ্গে থাকবে একেবারে আগের মতো করেই, ঠিক যেমন করে সে ছিল সবসময় আপনাদের সঙ্গে প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আমি জুয়েল আছি আপনার সঙ্গে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় গুরু ইথেশাম চলে আসবেন। তার আগে কিছু দারুণ খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেই সঙ্গে কিছু গান শুনবো আমরা। জানিয়ে দিই কি করে লিখবেন আপনি আমাকে, 16260 এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার এসএমএস। আর আপনি লিখতে পারেন ফেসবুকে facebook.com/ঢাকা90.4, এটা আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেস। লাইক দিয়ে মেম্বার হয়ে যান এবং লিখে ফেলুন আপনার কথাগুলি। আর আজকে প্রাণব ভালোবাসার বাংলাদেশে অতিথি হিসেবে কে থাকছেন নিশ্চয়ই আপনারা যারা ফেসবুকে রয়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন। আমাদের সঙ্গে থাকবে আজকে টিটু। টিটুর গল্প আমরা আজকে শুনবো। ফেসবুকে দেখতে পাচ্ছি টিটুর হাসি মুখের একটা ছবি, তবে টিটু একা নন, সেই ছবিটা আপাতত এটুকুই বলছি, বাকিটুকু নাই বা বলি। ভিজিট করুন আমাদের ফ্যান পেজটি, সেখানে গিয়ে লিখে ফেলুন। আর গুড নিউজ যেটা জানাতে চাইছিলাম সেটা জানাই, সেটা হচ্ছে যে ভার্সিটি কোচিং এ সেরা সাইফুডস ভার্সিটি কোচিং এ 40% ডিসকাউন্টে 15,000 টাকা কমিয়ে মাত্র 8,300 টাকায় ভর্তির সুযোগ রয়েছে। আর এটা এই সুযোগ আপনি পাবেন এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ফোন করুন, নাম্বারটি জানিয়ে দিই 01713432007। ফেসবুকে একটু যেতে যাই কারণ দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে ছবিটা পোস্ট করা হয়েছে, প্রাণব ভালোবাসা বাংলাদেশে এই শো এর পোস্ট যেটা, সেটা কিছুক্ষণ আগেই অলরেডি সেখানে 1,000-এরও বেশি মানুষ সেটা লাইক দিয়েছেন এবং সেখানে অনেকেই লিখছেন। রবিন আহমেদ লিখেছেন, হাই গুরু, প্রাণব ভালোবাসা বাংলাদেশে তোমাকে ওয়েলকাম করছি। আচ্ছা গুরু এখনো আসেননি, কিছুক্ষণের মধ্যেই গুরু চলে আসবেন, তখন আমরা সবাই মিলে তাকে ওয়েলকাম করবো। অনেক ধন্যবাদ রবিন, আপনি আমাদের সঙ্গে রয়েছেন। এরপর দেখতে পাচ্ছি দারুণ একটা নাম, অদ্ভুত নাম। আজকে ফেসবুকে আমি কিছু অদ্ভুত নামের বন্ধুদের পেয়েছি। কিছুক্ষণ আগে পেয়েছিলাম সাউন্ড গ্রেনেড নামে একজন বন্ধু ফেসবুকে, আর এখন যে নামটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে পিটবুল চৌধুরী। এনিওয়ে পিটবুলের গান এই মুহূর্তে বাজাতে পারছি না, ইচ্ছে হচ্ছিল বাজাতে কারণ তাকে দেখে মনে হচ্ছে পিটবুলের একটা গান শুনলে মন ধরতো না। হৃদয় আহমেদ সাগর তিনি লিখেছেন, তিনি শুভকামনা জানিয়েছেন টিটুকে ফেসবুকে কারণ তিনি দেখতে পেয়েছেন টিটুকে এবং পুরো ছবিটা কিন্তু অনেক কিছুই ইন্ডিকেট করছে এবং আমাদের পোস্টে পোস্টটাও যদি আপনি ফলো করেন সেখানেও আপনি বুঝতে পারবেন যে একটা ব্যাপার কেন জানি পুরোপুরি ক্লিয়ার না আমাদের কাছে। বাট আমরা সবাই আশাবাদী যে ফাইনালি আমরা কিছু একটা অবশ্যই করব। এই জন্য বলছি ভিজিট করুন আমাদের ফেসবুক ফ্যান পেজটি। আর জানিয়ে রাখি যে আজকে ফেসবুকে যত বেশি কমেন্ট করবেন আপনি প্রাণব ভালোবাসা বাংলাদেশের এই পোস্টটিতে, তাদের মধ্য থেকে আমরা চেষ্টা করব 2-3 জন অথবা তারও বেশি, আমাদের যদি সময় থাকে তারও বেশি বন্ধুদেরকে আমরা ফোনে কানেক্ট করব, গুরু তাদের সঙ্গে কথা বলবেন। আশা করছি এই সুযোগটি আপনি হারাবেন না, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে লিখতে থাকুন facebook.com/ঢাকা90.4। আর এসএমএস এর নাম্বারটি জানিয়ে দিই 16260 এই নাম্বার। শুরুতে অবশ্যই আপনি নাম লিখবেন, কোথা থেকে শুনছেন এই মুহূর্তে সেটা লিখবেন, আপনার বয়স কত সেটাও লিখবেন। মোতালেব তিনি লিখেছেন যে আমাকে ভালোবাসার বাংলাদেশে পেয়ে খুবই তার ভালো লাগছে, গুরুকে সালাম দিও। অবশ্যই গুরুকে আপনার সালাম পৌঁছে দিব। আর ধন্যবাদ আপনি আমাকে অ্যাকসেপ্ট করেছেন এই জন্য, বিকজ আমি তো সেই 5টা থেকে শো করছি এখনো, যে আপনারা আমাকে সহ্য করছেন এটা একটা বড় ব্যাপার আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আলমগীর হোসেন তানজিব তিনি লিখেছেন যে আমি বলছি মাইসবার্গ থেকে। আচ্ছা তিনি কাউকে অনেক বেশি পছন্দ করেন ভালোবাসেন সেটা আমাকে বলে দিতে বলেছেন। প্লিজ আপনারটা আপনি বললে বোধ হয় বেশি কাজ হবে, আমি বললে তো আপনাকে অনেক ভীতু ভাববে তানসিব। ভীতু ছেলেদেরকে কোনো মেয়েই পছন্দ করে না আই থিঙ্ক, সো আপনি নিজেই সাহস করে বলে ফেলুন। মুন্না টঙ্গী থেকে লিখেছেন যে আমার ছোট ভাই তানবীরের সাথে ঝগড়া করেছি, আমি ওকে অনেক মিস করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভাইদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু কি বলবো, ঠোকাঠোকি লেগে যায়, এটা খুবই স্বাভাবিক, আবার ঠিক হয়ে যায়। আর আপনি বড় অথবা আপনি বোধহয় বড়, তো যেহেতু আপনি বড়, আপনার উচিত এগিয়ে গিয়ে তাকে আদর করে বলা যে যেটা আপনি করেছেন, ঝগড়া করেছেন, রাগারাগি করেছেন, সেটা অত্যন্ত ইমোশনাল হয়ে গিয়ে আপনি করেছেন, আপনার একেবারে ইচ্ছা ছিল না। ছোট ভাইকে বুঝিয়ে বলুন, আমার বিশ্বাস সে মেনে নিবে। মুন কুষ্টিয়া থেকে লিখেছেন, গুরুকে লিখেছেন, তো গুরু যেহেতু আসেননি, SMS গুলি জমায় থাক, যে SMS গুলি গুরুকে উদ্দেশ্য করে লিখেছেন, অনেক ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের সঙ্গে। প্রণাম, ভালোবাসা বাংলাদেশ। শুনছেন ঢাকা FM 90.4, জুয়েল আছে আপনার সঙ্গে। আবারও একটি গুড নিউজ এই মুহূর্তে দিতে পারছি আমার হাতে, সেটা হচ্ছে আপনার ছোট ভাই বোন যারা এবার SSC দাখিল পরীক্ষা দিচ্ছে, দিয়েছে ইনফ্যাক্ট, পরীক্ষা শেষ, তাদের জন্য সাইফুরসের পক্ষ থেকে সুখবর। SSC বা দাখিল পরীক্ষার পরে 3 মাস ঘরে বসে না থেকে সাইফুরসের ভার্সিটি ও মেডিকেলের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে ভার্সিটি ও মেডিকেল ভর্তি যুদ্ধে এগিয়ে থাকুন। বিস্তারিত জানতে ফোন করুন একটি নাম্বারে, আর নাম্বারটি হচ্ছে 01713 4321। আমি ছোট্ট একটা ব্রেকে যাবো, এবং এটা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক, ব্রেকের পরে আবার ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4। শুরু হয়েছে প্রাণাপ, ভালোবাসার বাংলাদেশ, জুয়েল আছে আপনার সঙ্গে।
প্রাণাপ, ভালোবাসার বাংলাদেশ।
স্বাগত আরো একবার প্রাণাব, ভালোবাসে বাংলাদেশে, জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা FM 90.4, মাই সিটি মাই টিউন। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের প্রিয় গুরু হিতেশাম। আশা করছি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন গুরুর জন্য এবং আজকের অতিথির জন্য। আজকে আমাদের সঙ্গে থাকবেন টিটু। যারা দেখতে চান আমার থেকে আমাদের অতিথি কে, তারা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফ্যান পেজ facebook.com/ঢাকা FM 90.4, যেটা আমাদের অফিসিয়াল ফ্যান পেজ, সেখানে গেলেই পেয়ে যাবেন আজকের অতিথিকে। আর জানিয়ে দিই, ভার্সিটি কোচিং এর সেরা সাইফুরস ভার্সিটি কোচিং এ 40% ডিসকাউন্টে 15,000 টাকা কমিয়ে মাত্র 8,300 টাকায় ভর্তির সুযোগ আপনি পাচ্ছেন এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ফোন করুন 01713 4321007। আমাকে SMS করেছেন মুন্না, এরপরে লিখেছেন যে আশা করি আমার SMS-টা পড়বে। আচ্ছা মুন্না, আপনার আগের SMS-টা বোধহয় পড়ে দিয়েছি, পরেরটা পড়ে দিলাম। সোনিয়া লিখেছেন, গুরুকে আমার সালাম দিও। থ্যাংক ইউ সোনিয়া, আপনি জয়েন করেছেন, অবশ্যই গুরুকে আপনার সালাম পৌঁছে দেবো। শান্তা গাজীপুর থেকে একটা প্রশ্ন করেছেন, শান্তা আপনাকে অনেক ধন্যবাদ। শান্তা জিজ্ঞেস করেছে যে আমি ডিনার করেছি কিনা, না শান্তা আমি এখনো ডিনার করিনি, তবে কোনো একটা ব্রেকে হয়তো বা কিছু একটা খেয়ে নেবো। অনেক ধন্যবাদ শান্তা, কেউ ভাবছে আমি ডিনার করেছি কিনা, এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। আচ্ছা আবার জানাই যে আপনার ছোট ভাই বোন যারা আছে এবার SSC দাখিল পরীক্ষা দিয়েছে, তাদের জন্য সাইফুরসের পক্ষ থেকে সুখবর। SSC বা দাখিল পরীক্ষার পরে 3 মাস ঘরে বসে না থেকে সাইফুরসের ভার্সিটি ও মেডিকেলের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে ভার্সিটি ও মেডিকেলে ভর্তি যুদ্ধে এগিয়ে থাকুন। বিস্তারিত জানতে ফোন করুন 01713 4321 এই নাম্বারে। আমাকে লিখেছেন মিন, তিনি লিখেছেন, আচ্ছা সবারই অনেক কি বলবো, প্রেম নিয়ে অনেক ঝামেলা, ভালোবাসা নিয়ে অনেক ঝামেলা, সেটা জানিয়েছেন আমাদেরকে। মিম, আমি আপনার SMS-টা পড়েছি, অনেক ধন্যবাদ আপনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। মুন্না আবারও লিখেছেন, জুবায়ের পিরোজপুর থেকে লিখেছেন, পিরোজপুর থেকে, আমি পিরোজপুর জায়গাটা শুনে আমি কেন জানি মনে হচ্ছিল যে উনি কীভাবে শুনছেন। যাই হোক, তিনি পরে লিখেছেন যে আমি খুব কষ্ট করে শুনছি, অ্যান্টেনা দিয়ে শুনছি। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জুবায়ের, আপনি এত কষ্ট করে আমাদেরকে শুনছেন, এবং দোয়া রাখবেন অবশ্যই, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা আপনার কাছে পৌঁছে যাব, আপনাকে তখন আর অ্যান্টেনা দিয়ে কষ্ট করে শুনতে হবে না। ওকে, অনেক ধন্যবাদ জুবায়ের, আপনি দূর থেকে আপনি আমাদেরকে শুনছেন। সারোয়ার হোসেন লিখেছেন, ঢাকা FM তার অনেক পছন্দ, এবং লিখেছেন যে আমি এক অবহেলিত শ্রোতা। আচ্ছা আচ্ছা, কেন স্যার, কেন আপনি বলছেন আপনি অবহেলিত? আমার তো বিশ্বাস হয় না আপনি অবহেলিত। এরপর দেখতে পাচ্ছি আমিন সজীব, তিনি লিখেছেন সাটুরিয়া থেকে। এরপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে মুনা। এরপরে রাজীব মিম লিখেছেন মিষ্টি, মিরপুর থেকে লিখেছেন। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে সেলিম সিহন, চাঁদপুর থেকে, এবং তিনি লিখেছেন যে ভালোবাসা বাংলাদেশ শুনতে তার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এখনো তো মূল আসরটা কিন্তু এখনো শুরুই হয়নি, বিকজ গুরু এখনো আসেননি, গুরু স্টুডিওর বাইরে রয়েছেন। স্টুডিওতে আসা মাত্রই কিন্তু প্রাণা ভালোবাসার বাংলাদেশের প্রাণ ফিরে পাই আমরা। আবার একটু শেয়ার করি একটা গুড নিউজ, সেটা হচ্ছে ভার্সিটি কোচিং এর সেরা সাইফুডস ভার্সিটি কোচিং এ 40% ডিসকাউন্টে 15,000 টাকা কমিয়ে এখন মাত্র 8,300 টাকা আপনি ভর্তি হতে পারবেন। আর এই সুযোগটি থাকছে 2 এপ্রিল পর্যন্ত, এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ফোন করুন 01713432007 এই নম্বরে। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন আমাদের আরো বন্ধুরা, সবুজ লিখেছেন যে আপু আমার শ্রেষ্ঠ করবেন। সবুজ, আজকে কোনো আপু নেই, ইনফ্যাক্ট মেঘলা আজকে নেই, মেঘলা নেই বলেই আজকে আমার আশা, আশা করছি আপনি আমার সঙ্গেই থাকবেন। আর মেঘলাকে ইনশাল্লাহ নেক্সট এপিসোড থেকে আপনি অবশ্যই পাবেন। আর দেখতে পাচ্ছি আমাকে লিখেছেন আসাদুর রহমান, ফুয়াদের একটা গানের রিকোয়েস্ট করেছেন, আলমগীর এসএমএস করেছেন, মুন, এরপর দেখতে পাচ্ছি শাহাবুর এসএমএস করেছেন, ফয়সাল মুগদা থেকে, তিনি লিখেছেন যে আমি একটু অন এয়ারে কথা বলতে চাই। আর যারা ইচ্ছে করেন অন এয়ারে গুরুর সঙ্গে কথা বলতে, তাদেরকে বলবো আজকে আপনাদের জন্য দারুণ একটা সুযোগ, ফেসবুকে জয়েন করুন, মেম্বার হয়ে যান আমাদের, এবং ফেসবুকে বেশি বেশি কমেন্ট করুন এই অনুষ্ঠান নিয়ে, এই অনুষ্ঠান সম্পর্কিত আপনার কমেন্ট যত বেশি করবেন তাদের মধ্য থেকে যে কোনো, আমরা ঠিক বলতে পারছি না কজনের সঙ্গে আমরা কথা বলতে পারবো, তবে সময় থাকলে আমরা চেষ্টা করবো আমরা সবার সঙ্গে, আমরা তো চাই কথা বলতে, তারপরে যত বেশি বন্ধুর সঙ্গে আমরা পারবো পসিবল আমাদের পক্ষে আমরা তাদের সঙ্গে কথা বলবো। তামান্না আজিমপুর থেকে লিখেছে মেঘলা কেন আসেনি, আচ্ছা মেঘলা ছুটিতে আছে যার কারণে মেঘলা আসেনি। সোনিয়া লিখেছেন, এরপর আরিফ লিখেছেন আমাকে, লিখেছেন আলী, এরপর দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আমাদেরকে ফারজানা, মুন্না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ছোট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
কেউ বলে ভাই আমার একটু পানি খাওয়া, আমার একটু পানি খাওয়া, কিন্তু কেউ পারে পানি খাওয়ায় না, কেউ এর ধরেও না, ঠিক আছে না, এক না ধরনে নিজের এই যে রক্ত পড়তে আছে, ঠিক আছে, রক্ত ভাবে নিজের রক্ত এগুলি মনে করেন, এখান থেকে মনে করে যে রক্তগুলো পড়তে আছে এগুলো মনে করো কোষ বইরে মনে করে খাইতে আছে, নিজের রক্ত নিরিবিলি মনে করে খাইতে আছে, মানুষ যদি তাকাই যাচ্ছে চোখ বড় বড়,
মানে সে আমাকে উঠতে সাহায্য করলো, এই জন্য ভদ্রতার হাসি এটা, কিন্তু সে কি মনে করলো আমি যাই না, একটু পরে আমি মানে অনুভব করলাম সে খুব মানে এমনি তো ভিড় ছিল, সে আরো ক্লোজ হচ্ছে, আরো ক্লোজ হচ্ছে, বোঝার চেষ্টা করছে ব্যাপারটা, সে এত ক্লোজ কেন হচ্ছে, আমি যে ঘাটটা ঘুরিয়ে দেখবো সে অবস্থাও নেই, আমার বলতে কি বলবো সংকোচ হচ্ছে না, পারলে হয়তো আমি প্রকাশ্যে মানে সাংবাদিক সম্মেলন করে হয়তো এই কথাগুলো আমি বলতাম, কিন্তু এটা আমাকে বলতে দেওয়া হবে না।
অন্ধকারের গল্প আসছে খুব শীঘ্রই ঢাকা এফএম
শুনছেন ঢাকা এফএম 90.4 মাই ফ্রিজি মাই টিউন, চলছে প্রাণব ভালোবাসায় বাংলাদেশ। গুরুকে ওয়েলকাম করব, তবে তার আগে জানাতে চাই যে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটি 16260 নাম্বারে সেন্ড করুন যত খুশি ততবার। আর সর্বাধিক SMS যিনি পাঠাবেন তার মধ্য থেকেই কিন্তু অংশ নিতে পারবেন প্রতিযোগী হয়ে আমাদের রিয়েলিটি গেম শো অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গুরু হিতেশাম, আমরা স্বাগত জানাচ্ছি গুরু হিতেশামকে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। আজকে কিছুটা অপূর্ণতা যাকে নিয়ে ভালোবাসার বাংলাদেশের পথ চলা শুরু হয়ে থাকে প্রতি বৃহস্পতিবারের এই সন্ধিক্ষণে, আবার অনেকটাই বড় পাওয়া যে যাকে আমি অনেক পছন্দ করি জুয়েল, তাকে সাথে পাওয়া। ইনফ্যাক্ট জুয়েলকে দেখবারও সুযোগ হয় যখন মিউজিক বাজ এই অনুষ্ঠানটির মাধ্যমে টেলিভিশনের পর্দায় জুয়েলকে দেখি, দেখে ভেতরে কেমন একটা তাগিদ সৃষ্টি হয় যে আমাদের ছেলে, আমাদের লোক, আমার লোক, এরকম কিছু আর কি। স্বাগত গুরু, প্রাণা ভালোবাসার বাংলাদেশে। এটুকু ফর্মাল, আর এরপরে যেটুকু বলবো, ভীষণ ভালো লাগার একটা ব্যাপার যখনই আপনার সঙ্গে একটা অনুষ্ঠান করার সুযোগ আমি পাই। এর আগে একটা এপিসোডে আমি ছিলাম যেদিন মেঘলা ছিল না, আহনাফকে নিয়ে আমরা যে এপিসোডটি করেছিলাম, সেদিনের যে এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে অনেক মূল্যবান এবং অনেক দিন মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স। আশা করছি যখন আমি জানতে পারলাম যে আজকে থাকতে হবে, আমি সানন্দে রাজি যে আপনার সঙ্গে কিছুটা সময় আমি কাটাতে পারবো। লাখো শ্রোতারা প্রাণা ভালোবাসা বাংলাদেশে সংযুক্ত থাকেন, তা লেখেন, তাদের লেখাগুলি পড়বো, ফেসবুকে লিখবেন, তাদের কথাগুলি পড়বো। সো আমার জন্য অনেক বড় একটা পাওয়া, আর অনেক ধন্যবাদ আপনি আমাকে স্নেহ করেন, এবং আশা করছি যে এই স্নেহ সবসময় আমার জন্য থাকবে, আমার জন্য দোয়া করবেন।
অবশ্যই, শুধু স্নেহ বললে হয়তো কম বলা হবে, আমি তোমাকে ভালোবাসি এটা বলার অপেক্ষা রাখে না। এটার জন্য হয়তো পুরো কৃতিত্বই তোমার, যে তোমার যে শ্রদ্ধা ভরা অভিব্যক্তি আমার প্রশ্নে সেই জিনিসটা আমি দেখেছি, এবং তোমার সবচেয়ে বড় যে ব্যাপার, যে জিনিসটা আমাকে অনেক বেশি করে টানে, যে শ্রোতাদের সাথে কানেক্ট করার জন্য তোমার যে টোনালিটি, তোমার কথা বলার যে ভঙ্গি, সবকিছু মিলিয়ে এই বিষয়টা আমার দারুণভাবে টানে। আমি মাঝে মাঝে যখন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এই অনুষ্ঠানটি এখানে করি, মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, মনে হয় যে অনেক প্রেশার গেল শরীরের উপর দিয়ে, বা আমার মাথার উপর দিয়ে মনে হয় অনেক বেশি ঝড় বইয়ে গেল। এটা তোমার বিনয় যে তুমি মেঘলার অনুপস্থিতিতে টেক ওভার করেছো ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, কিন্তু আমরা তো জানি যে দীর্ঘ সেই 5টা থেকে কন্টিনিউ করছে প্রোগ্রাম, এখন বাজতে চললো প্রায় রাত 11টা, কি পরিমাণ ডেডিকেশন, কি পরিমাণ প্যাশন থাকলে একটি মানুষের পক্ষে এইভাবে পারফর্ম করা সম্ভব। আমার মনে হয় শুধু প্রফেশনাল কারণ না, ভালোবাসা চরমভাবে যদি টানে তা শ্রোতা বন্ধুদেরকে, তবেই হয়তো এই ধরনের পারফরমেন্স করা সম্ভব।
অবশ্যই, তবে আমার এই ক্ষুদ্র পরিশ্রম আসলে কিছুই না, পরিশ্রমটা যখনই আমি যখনই বুঝতে পারি যে গুরু এত কষ্ট করে আসেন, ঢাকার বাইরে থাকেন, গুরু এতটা পরিশ্রম করে আসেন, তার কাছে এই এই ছোট্ট পরিশ্রম আসলে কিছুই না। সবচেয়ে অবাক করা যে বিষয়টি ছিল যে আপনি অসুস্থ ছিলেন, আপনি কেবিনের থেকে আপনি প্রাণা ভালোবাসা বাংলাদেশে ছিলেন, সেদিন আসলে সেই দিনের এক্সপিরিয়েন্স, সেই দিনের যে ব্যাপারটা আমার ভেতরে যে ব্যাপারটি কাজ করেছিল, সেগুলো আসলে সাহস দেয় আমাদেরকে যে একটা 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 কমিউনিটির জন্য, একটা একটা মানুষের জন্য, এত শ্রোতা বন্ধুদের জন্য আপনি কেবিনে থেকে আপনি তাদের সঙ্গে সময় দিয়েছেন, তাদেরকে বলেছেন, তাদের কথা শুনেছেন। তো আপনার এই যে পরিশ্রম, আপনার এই যে ডেডিকেশন, তার কাছে আসলে আমাদের আমার এই ক্ষুদ্র ডেডিকেশন বলেন, প্যাশন বলেন, ভালোবাসা বলেন, আসলে কিছুই না। তারপরেও ভীষণ ভালো লাগছে গুরু আজকে আপনার সঙ্গে একটা সময় পার করতে যাচ্ছি।
সকল প্রশংসা আসলে সেই সৃষ্টিকর্তার, সমস্ত প্রশংসা তার। এবং আমরা আসলে ব্লেসড জুয়েল যে মানুষের ভালোবাসা নিয়ে তিল তিল করে এগিয়ে চলেছি ঢাকা FM এবং তার ভালোবাসার স্টুডিওকে নিয়ে। এবং হঠাৎ করে মনে পড়লো যে আমার বড় ভাই, তার বাবা প্রচন্ড অসুস্থ। আমি গতকালকে তাকে দেখতে গেছিলাম, উনি ক্যান্সারে আক্রান্ত, জীবনের হয়তো একদম শেষ মুহূর্তে চলে এসেছেন। এবং জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণ তার সন্তান কাছে থেকে তার বাবাকে চলে যাওয়ার এই মুহূর্তগুলোতে দেখছেন, উনি নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন, প্রচন্ড কষ্ট পাচ্ছেন নিঃশ্বাস নিতে। এবং সেই কষ্টটা যখন অনুভূত হচ্ছে তার সন্তানের মধ্যে, সেটি যাবার কত বড় কষ্ট, সেই কাজগুলো, সেই অনুভূতিগুলোর কাছ থেকে দেখছিলাম গত দিন যখন হসপিটালে তাকে দেখতে চাই। স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে সুস্থ করে দেন, সেই বড় ভাইয়ের বাবাকে সুস্থ করে দেন। এবং স্রষ্টার কাছে প্রার্থনা করি যে সেই বড় ভাইকেও যেন তিনি শক্তি যোগান, তিনি যেন স্বাভাবিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। সেই সাথে যারাই যেখানে অসুস্থ আছেন, যারাই যেখানে কষ্টে আছেন, যারাই পিছিয়ে পড়া মানুষ, যারাই দুঃখে আছেন, তাদের সবার জন্য আমরা আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশ স্টুডিও থেকে দোয়া করি। এবং আমরা বারংবারই তো বলি যে প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওটা কিছুই না, এটি একটি ওপেন প্ল্যাটফর্ম, এটি এমন একটি কণ্ঠস্বর, এমন একটি মাইক্রোফোন যে মাইক্রোফোন আপনাদের হয়ে কথা বলতে চেষ্টা করে, এটি এমন একটি মানে কানের ভূমিকায় আছে যে কান সবসময় আপনাদের কথা শুনতে পছন্দ করে, এটি এমন একটি হৃদয় দিয়ে আপনাদের সামনে প্রতিনিধিত্ব করছে যা আপনাদের কথায় আমাদের মধ্যে অনুরণিত হয়, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা কিছু টেক্সট নিব, তারপর ফিরে আসবো আজকের অতিথিকে সাথে নিয়ে এবং কিছু টেক্সট আমরা নিয়ে নিই।
মোহাম্মদ ফয়েজ তিনি ফেসবুকে লিখেছেন যে মেঘলা আপু আই মিস ইউ। আমরাও আসলে মেঘলাকে ভীষণ মিস করছি ফয়েজ, আপনার মতোই। আমরা খুব চেষ্টা করছি মেঘলাকে ফোনে নিয়ে একটু কথা বলবার, তো দেখা যাক।
একটা একটা সারপ্রাইজ আছে, এটা মধুর সারপ্রাইজ হতে পারে, অম্ল সারপ্রাইজ হতে পারে, কি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা জানবো। লিঙ্কনের কেন যেন জুয়েল এই কথাটা বলার সাথে সাথে ওকে পাঠিয়ে দিতে বলে চলে গেছে কি? হ্যাঁ চলে গেলে ভালো। রকি নামের একটা ছেলে এসেছে, সে নোয়াখালী থেকে, সে ফত্তর করে কাঁপছে আর কান্নাকাটি করে বলতেছে যে আমার কাছে, আপনার কাছে আমাকে রেখে দেন। আমি বললাম যে কোথায় থাকো তুমি? বলে যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমি বললাম যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করো, রেজাল্ট যদি ভালো হয় কথা দিচ্ছি আমার আশেপাশে থাকা হয় এরকম ব্যবস্থা আমি করব। এবং ওয়ান ইয়ারে তুমি আমাকে কথা দিয়ে গেছো যে রেজাল্টটা ভালো হবে, এবং রেজাল্ট যদি সত্যি ভালো হয় ওয়ান ইয়ারে তোমাকে নিয়ে হাজির হবো। ওকে আমি চলে যেতে বলেছিলাম, বারোই সে কি চলে গেছে নাকি? চলে গেছে, না হলে হয়তো আমি স্টুডিওতে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতাম। কিছু টেক্সট নেই আর
এই সুযোগ যদি আপনি অন্যদেরকে দিন তারাও বোধহয়
এক্স্যাক্টলি
যে আমি যদি একটা ভালো রেজাল্ট করতে পারি
100 বার
গুরুর সঙ্গে থাকি
100 বার এটা যদি আমি এই কথাটা আরো দিচ্ছি এই কারণে, স্রষ্টা যদি আমার প্রশ্নে সহানুভূতিশীল থাকেন, মনে হয় আমি যে কারণে আমার প্রফেশনাল কারণে আমাকে রাজশাহীতে থাকতে হয় এবং পারিবারিক কারণে থাকতে হয়, সেটাও ম্যানেজ করতে সক্ষম হয়েছে আল্লাহর অশেষ সহমতে, এবং প্রফেশনাল কারণেও ঢাকাতে শিফট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তাই যদি হয় আমি সবাইকে আস্তে আস্তে করে এইভাবে কথা দিব যে আমার সাথে ইন্টারঅ্যাকশন যদি সত্যি কাউকে সফল কাম করতে সাহায্য করে, কারো রেজাল্ট ভালো করতে সাহায্য করে, কাউকে ভালো পথে আসতে সাহায্য করে, কেন না, অবশ্যই আমি তাদের কাছে ছুটে যাব নিজেই নিজের তাগিদে।
বরিশাল থেকে আমাদেরকে লিখেছেন সুমন হাওলাদার। দেশের এবং দেশের বাইরে থেকে অনেকেই আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং দেশের বাইরে থেকে সবাই ফেসবুকে লিখছেন, ধন্যবাদ সবাইকে যারা এত দূর থেকে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে লিখছেন। স্বাগত সবাইকে আরো একবার প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের অতিথি বন্ধু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। যারা ফেসবুকে রয়েছেন তারা তো নিশ্চয়ই দেখেছেন কে আমাদের অতিথি বন্ধু। তার আগে একটা খবর শেয়ার করি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের করে রেজিস্ট্রেশন নাম্বার T16260 যেটা আমাদের SMS এর নাম্বার, এই নাম্বারে সেন্ড করুন, যত খুশি তত রেজিস্ট্রেশন করবেন রেক্সে গিয়ে, এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আমাদের SMS এর যে নাম্বার সেখানে পাঠাবেন যত খুশি তত। এবং সর্বাধিক যিনি SMS করবেন, সবচেয়ে বেশি যিনি SMS করবেন তাদের মধ্যে থেকেই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর প্রতিযোগীকে বাছাই করব। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আমরা কি আমাদের অতিথিকে
অবশ্যই যাবো, তার আগে ছোট্ট একটা একটা আপডেট দেওয়া দরকার। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের হট সিট অলঙ্কৃত করেছিলেন মোনা, এবং মোনা বলছিলেন তার দুই সন্তানের কথা, ইজান এবং জায়ান। বিশেষ করে জায়ানের প্রসঙ্গটা এসেছিল, জায়ান মাত্র 6 মাস বয়স তার, সে ব্রেন টিউমারে আক্রান্ত, এবং তার ট্রিটমেন্টের জন্য আমরা সবাই খুব এই কমিউনিকেশনটা আমাদের প্রাণা ভালোবাসার স্টুডিও থেকে আপনাদের কাছে দিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম যে প্রথম দফায় যে সার্জারি তার খরচ হচ্ছে 50,000 টাকা, কিন্তু কয়েক দফায় সেই সার্জারিটার প্রয়োজন পড়বে, এবং সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 4.5-5 লাখ টাকার প্রয়োজন হতে পারে, কিন্তু প্রথম দফায় সেটার জন্য হয়তো চিকিৎসা ভার বাবদ 50,000 টাকার প্রয়োজন। এবং সেখানে একটি চ্যালেঞ্জ ছিল যে জায়ানের বাবা কোনোভাবেই এই খরচের দায়ভার নিতে রাজি ছিল না, এই রেসপন্সিবিলিটি নিতে রাজি ছিল না। এইরকম একটি অবস্থায় জায়ানের বাবা জাফর সাহেবের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ফাইনালি আমরা আপনারা নিজেরাও জানেন যে বৃহস্পতিবারে প্রাণা ভালোবাসার বাংলাদেশের যে অনুষ্ঠানটি হয় সেটিরই ফলো আপ একটি প্রোগ্রাম করি আমরা মঙ্গলবারে ভালোবাসার ডায়েরি নামক এই অনুষ্ঠানটিতে। আমরা ভেরি ফর্চুনেট, আমাদের অনুষ্ঠান করার পরপরই চারিদিক থেকে প্রচুর সাড়া পড়ে, এবং জাফর সাহেবের যেসব পিয়ার গ্রুপ আছে তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার যারা আছে তারা জাফর সাহেবকে কন্টিনিউয়াস নক করে যে আপনার অনুপস্থিতিতে মোনা যেসব কথাগুলো বলেছে আপনার উচিত সেই কথাগুলো সঠিক বা বেঠিক যাই হোক না কেন আপনার পক্ষ থেকে সেগুলো উপস্থাপন করা, এবং আপনি যে আপনার সন্তানের দায়িত্ব নিচ্ছেন না সেটি একটি পুরো সমাজের মধ্যে একটি দারুণভাবে আলোড়ন তুলেছে, আপনার জায়গাটা আপনি পরিষ্কার করুন। তারপর তিনি আমাদের সাথে মঙ্গলবারে কানেক্টেড হন, আমি ওভার টেলিফোন রাজশাহী থেকে মঙ্গলবারে অনুষ্ঠানটি কন্টিনিউ করি। রেজাল্ট যা হচ্ছে সেটি আজকে আমি আরেকবার ফলো আপ করছি, এই কারণে যে আনফর্চুনেটলি মঙ্গলবারে যদি আমার বৃহস্পতিবারের আমার লিসনার্স কমিউনিটি কেউ মিস করে থাকেন শুনতে, তাদের গ্যাদার্ড আমি একটা আপডেট দিচ্ছি যে আমাদের ফার্স্ট ফেজে টাকার পরিমাণ আমরা 50,000 আশা করেছিলাম, সেখানে 60,000 টাকা আমরা তুলতে সক্ষম হয়েছি। যদিও 50,000 ক্রস হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ফোনে বলবার চেষ্টা করেছি যে আপাতত আপনারা টাকা পাঠাবেন না, যেই ফোন করেছেন তাকে আমরা বলেছি যে আপাতত বিকাশে আর টাকা পাঠানোর প্রয়োজন নাই, কারণ প্রথম দফার সার্জারির খরচ বাবদ 60,000 টাকা অলরেডি কালেক্ট হয়ে গেছে। সবচেয়ে বড় যেটা খবর সেটি হচ্ছে জাফর সাহেব তাকে আমি ফোনে নিয়েছিলাম এবং তিনি নীতিগতভাবে প্রস্তুত হয়েছেন জায়ানের সমস্ত চিকিৎসা ভার বহন করবার জন্য, এবং তিনি বলেছেন আমি প্রায় ঘন্টা দেড়েক বা 2 ঘন্টার সময়কাল জায়ানের বাবা এবং জায়ানের মাকে নিয়েই ফোনে ছিলাম, এবং সেই ভালোবাসার ডায়েরি গত মঙ্গলবার অনুষ্ঠানে সেই ব্যাপারটার আপডেট দেওয়ার চেষ্টা করেছে, এবং তারা স্বীকার করেছে যে জায়ানের চিকিৎসার প্রয়োজনে তারা দুইজন একসাথে হয়ে কাজ করবে এবং অবশ্যই জায়ানের বাবা সমস্ত খরচ বহন করার চেষ্টা করবে। তাই বন্ধুরা, আপনাদের বহুত কষ্টার্জিত এই টাকা, অনেক স্যাক্রিফাইস, অনেক ঘামের বিনিময়ে এই টাকা, সেটির যথেচ্ছ যেন ব্যবহার না হয়, সেটি যেন যথার্থ ব্যবহার হয় সে ব্যাপারে আমি গুরু এতেশাম সবসময় সজাগ থাকি। তাই যখনই টাকা সংকুলন হয়েছে সাথে সাথে আমি বলেছি যে আর ফার্দার টাকার প্রয়োজন নাই, এবং আমরা উপর টেলিফোনে আপনাদেরকে জানিয়েও দিয়েছিলাম যারা যারা ফোন করেছিলেন যে টাকার আপাতত প্রয়োজন নাই, যেহেতু জায়ানের বাবা পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব তিনি নিয়েছেন। কিন্তু এরই মধ্যে বিকাশে যে 60,000 টাকা এসেছে সেই 60,000 টাকা অলরেডি আমরা আমাদের এখান থেকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে সেই চেক মোনার কাছে, জায়ানের মা মোনার কাছে চেকটি হস্তান্তর করেছি, যেটা প্রিভিয়াস ডেতে আপনারা মঙ্গলবারে পোস্ট সার্চ করলে আমাদের ফেসবুক আইডি থেকে এই আপডেটটা পেতে পারেন। আপনারা জানেন আমাদের ফেসবুক আইডি www.facebook.com/dhakafm904, সেখানে গত মঙ্গলবারের আগের মঙ্গলবারের যে পোস্ট সেখানে দেখতে পাবেন যে আমরা চেকটি হ্যান্ড ওভার করছি মোনার কাছে। এই ছিল একটি আপডেট, আমার কাছে মনে হয় যে আপডেটটি দেওয়াটা আমার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। আরেকটি কথা বলে রাখা ভালো যে সবকিছুই সবাইকে ভালো লাগবে খুব বেশি জরুরি না জুয়েল, যারা সমাজের পিছিয়ে থাকা মানুষ, যারা কষ্টে থাকা মানুষ, যারা তুলনামূলকভাবে একটু খারাপ আছে তাদের জন্য যদি আমরা কিছু করবার চেষ্টা করি আর সেজন্য সমালোচনা আসতেই পারে। অনেকে হয়তো এইভাবে চিন্তা করতে পারে যে গুরু 2 মাস 1 মাস পর পরে মানুষের জন্য হাত পাতার চেষ্টা করছে, 110% আমি এই কাজটা অবলীলায় সম্মানের সাথে গর্বের সাথে করতে পছন্দ করব, যদি এতে কারো মানুষ কারো উপকার হয়, কাউকে যদি সাহায্য করা যায়। আমি আর সময় না নিই, যার জন্য প্রচন্ড অপেক্ষা, যার জন্য দারুণ প্রতীক্ষা, যার জন্য আমরা তৃষ্ণার্ত থাকি, যার জন্য তাকিয়ে থাকে ভালোবাসার বাংলাদেশের এই হট সিট, তিনি অলরেডি আমাদের সামনে বসা এবং আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন। আপনাকে প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি টিটু।
This track was downloaded from fusionbd.com.
জি, আপনাকেও ধন্যবাদ। আমাকে এখানে আসলে সত্যি কথা বলতে কি এতদিন শুনতাম আপনারা এই লাভ গুরু প্রোগ্রাম প্রতি বৃহস্পতি শোনা হতো।
সরাসরি লাভ গুরু বলে দিলে তো কেস করে বসবে কখনো কোন কোম্পানি। এই হচ্ছে এক আমার মধুর সমস্যা হচ্ছে,
বুঝলেন?
মধুর সমস্যা বলতে
এটা আমরা সবসময় ফেস করি
না, আমি একটু বেশি ফেস করছি কেন, যে আমার আমার ভালোবাসা কেন আমি আমার নিজের করে নিব না বল। এই জায়গাতে আমি একটু লোভী হতেই পারি, আমি যখন বলি যে আমার আমাকে কেউ গিফট দিবেন না, আমার কাছে কেউ সব নিয়ে আসবেন না, কিন্তু আমার ভালোবাসা হাত হাত ছাড়া করবার কিন্তু এতটুকু মানে ইচ্ছে নাই। পুরো ভালোবাসা আমি চাই যে একদম দু হাতে জাপটে ধরি। তো এরকম বাইরে মানে বাইরের এই জগৎটাতে যখনই কেউ যায় প্রোগ্রামের কথা বলে, হ্যাঁ লাভ গুরু, আই এম প্যাশনেট অ্যাবাউট লাভ গুরু বা লাভ গুরু প্রোগ্রাম আমরা পছন্দ করি, কিন্তু অন্য কোন কোম্পানি যাদের আবার লাভ গুরু ক্যারেক্টারে অ্যাসাইন আছে, তারা হয়তো এটাকে ক্যাশ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এটা হয়তো তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, কিন্তু তারা ভালোবাসে গুরু এতসামকে, ভালোবাসে এই ভালোবাসার বাংলাদেশকে, ভালোবাসে ঢাকা এফএম এর এই প্রোগ্রামকে, পক্ষান্তরে বলতে গিয়ে হয়তো এই কথাটা বলে ফেলে। হোয়াট এভার, আমি আসছি আবার টিটু আপনার কাছে, প্লিজ বলুন
না। যেটা সত্যি কথা যেটা, যে গুরু বা লাভ গুরু যাই হোক না কেন, ভালোবাসা আসলে যার প্রাপ্তিটা তাকে দিতেই হয়। এতদিন শুনতাম বা হটসিটের কথা আমি এই শুনছি বা গরু গতই যে প্রোগ্রামে যে এই ইয়েটা হয়েছিল ওইটাও শুনছি আমি, অনেক ইয়ে লাগছে আমার কাছে। তো আমি আপনার মোটামুটি প্রায় প্রোগ্রামই শুনি, তো তখন থেকে ট্রাই করতাম যে আসবো। তো আমি বলতে চাচ্ছি যে আমার ছোটোবেলা থেকে ইয়ে করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জ, ওইখানে আমার বড় হওয়া, ছোটোবেলা কেটেছে। তো ছোটোবেলা থেকে ওইখানে গ্রামে খেলাধুলা করতাম, প্রচণ্ড খেলাধুলা করতাম, পছন্দ করতাম। সবচেয়ে ভয়ের জায়গাটা ছিল আমার বাবা, তাকে দেখলেই ভিতরে মনে করুন পানি একদম খালি, কিছুই নাই। আর সবচেয়ে সফট জায়গাটা ছিল মা, সব কিছুই বলা যায় যাকে। এখন পর্যন্ত আমি ওই জায়গাটাতেই ইয়ে করি। তো স্কুল লাইফে কাটাই বা তখন থেকে আমাদের ফ্রেন্ড সার্কেল একটা ছিল, বিশাল একটা ফ্রেন্ড সার্কেল ছিল। তো এইভাবে বড় হই, আস্তে আস্তে স্কুল লাইফ পার করি। স্কুল লাইফ পার করার পর থেকে আপনার আমার বাবা চাইতেন এখানে, যে সবাই গ্রামে পড়াশোনা করতেছে, সবাই ইয়ে করতেছে, আমার বাবাকে চাইতেন যে আমাকে ঢাকায় নিয়ে আসা বা বাইরে পড়াশোনা করানোর জন্য, যাতে বেটার কিছু করতে পারি। আর ট্রাই ছিল ওইটা, কারণ গ্রামের বাবু ইয়েটা ছিল না। তো এখানে আমার মাও চাইতেন, আমার নানার বাসা ছিল, বাড়ি ছিল ঢাকাতেই, তাই তো ওদের কাছে আপনার পাঠিয়ে দাও, যারা যাতে ওরা মানুষ হয়, এরকম একটা ইয়ে ছিল। যা বাবা মা চেষ্টা করতো পড়াশোনা করার জন্য, সবসময় চাপ দিত পড়াশোনার জন্য, কিন্তু আমি অ্যাকচুয়ালি খেলাধুলার প্রতি বেশি মনোযোগী ছিলাম পড়াশোনার চাইতো। বাবা পড়াইতে পড়াইতে অঙ্ক করতে করতে আপনার ঘুমাই গেছে, চশমাটা খুলে তখন আমি পালাই যেতাম ক্রিকেট খেলার জন্য, আর লোকজন টানত তখন খেলার জন্য, তখন পালাই যেতাম। বাবা চশমা ঘুমাইতে ঘুমাইতে চশমাটা খুলে গেছে, তখন বুঝতে পারছে যে বাবা ঘুমাই পড়ছে, তখন আমি দৌড় দিতাম। এই অঙ্ক আপনার হাফ হয়েছে, তারপরও চলে গেছে। তো রাত্রে আসলেই সেই শাসন, সেই ইয়া, তো প্রেশার দিত পড়াশোনাটা বেটার কিছু করো, পড়াশোনা করো,
আচ্ছা
ওইভাবে যাতে আগানো যায়। তো এভাবে ডে বাই ডে চলতে থাকে। তখন আমি এসএসসি কমপ্লিট করার পর গ্রাম থেকে আমাদের শহরে চলে আসি, কিশোরগঞ্জ শহরে, ওইখানে আমি পড়াশোনা করি, ইন্টারমিডিয়েটে এসে ভর্তি হই। তার মধ্যে আপনার গ্রামে, গ্রাম ছাড়ি সেই ইয়ে থেকেই, এসএসসি থেকেই। তো এখানে আসার পরও দেখা গেছে নতুন নতুন বন্ধু, নতুন সবাই, মানে যেটা হয় যে নতুন ইয়াতে রেস্ট্রিক্টেড বেশি, কলেজগুলোতে প্রিন্সিপাল ড্রেস তারা ঢুকতে দেয় না।
আচ্ছা, আমরা সবাই যারা হট সিটে বসেন তাদের আমরা একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমাদের যেসব লিসনার্স বন্ধু শুনছেন তারা যেন আপনার একটা মোটামুটি অবয়ব তৈরি করে নেন। তো অলরেডি যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা তো জানতেই পারছেন, আপনাকে দেখতেই পাচ্ছেন আর কি,
এবং এই দায়িত্বটা মেঘলা এত চমৎকার করে পালন করে।
হ্যাঁ, সেই দায়িত্বটা আমি অটোমেটিক্যালি তোমাকে হ্যান্ড ওভার করতে যাচ্ছি। বাট লেট মি গেস, ওর হাইট কত হতে পারে?
হাইট তো আমার কাছে দারুণ মনে হচ্ছে, 5'6" প্লাস আমার কাছে,
আরো বেশি মনে হয় 5'9" প্লাস।
হ্যাঁ,
9 প্লাস, মানে 10, 5'10" 10 না 9.5, অলমোস্ট আমার কাছে মনে হচ্ছে সেম হাইট আমার এবং ওর হাইটটা একই হাইট হবে। এবং বাকি বর্ণনাটা জুয়েল একটু তোমার মতো করে একটু দিয়ে দাও।
বেশ তো একেবারে নায়কোচিত,
নায়কোচিত
যথার্থই
বলেছি।
হ্যাঁ, একদম সুঠাম দেহের একজন দারুণ স্মার্ট ছেলে, খুবই ফর্মাল একটা ড্রেস তাকে আমরা দেখতে পাচ্ছি। এইতো সিম্পল, ভেরি গুড, স্মার্ট, ড্যান স্মার্ট।
এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ক্রিকেট খেলার কম বেশি একটু জানলে ওকে নামাই দিতাম, জোর করে বাংলাদেশের যে অবস্থা দেখতেছি। এনিওয়ে, আমরা ছিলাম তার স্কুল জীবনের সেই কথাগুলো শুনছিলাম, তারপর
খেলাধুলা বেশি পছন্দ করতাম, তো এই জন্য সিগারেট দিয়ে একটু ইয়ে করতে হইত।
আচ্ছা আচ্ছা,
আমি ছোটবেলা থেকে আম্মা যেটা বলতো সেটা শোনার চেষ্টা করতাম। বলতো যে ভালো কিছু করতে গেলে তুমি মনে করো তোমার দেহটাকে ভালো রাখবা, তাহলে যে খাবার খেতে হবে এটা তেতো লাগবেই, তো ওইটাই ওইটাই খেতে হবে, তাহলে তোমার ভিতরটা ভালো থাকবে, ক্লিয়ার থাকবে, বাইরের অভাবটা পরে ভাসবে। তো এটা একটু ফলো করার চেষ্টা করছি। তো আমি ওইখান থেকে আপনার এসএসসি কমপ্লিট করে দেন চলে আসি কিশোরগঞ্জ ওয়ালিনাস খান কলেজ, ওইখানে আমি ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর থেকে এভাবে আমার নতুন বন্ধুবান্ধব, নতুন শহর, নতুনভাবে চলাফেরা আর আগে কখনো আসি নাই, কারণ আমার ছোটবেলা পার করছি। আপনার সব ধরনের কাজ আমি করতে পারছি, এভরিথিং আমি করছি, আমি কোনোটাতে একটু দ্বিধাবোধ করে নেই যে আমি কাজটা ওইটা করবো না, ওইটা করলে আমার ছোটো হয়ে যাবে, আমি ইয়ে করব। আমি বাবাকে হেল্প করছি, মাঠে হেল্প করছি, আপনার এ জমির কাজে হেল্প করছি, সব ধরনের কাজ আমি নিজেও করছি। দেখেছি কাজের লোক গেছে কাজ করতেছে না, কিন্তু ওদের সাথে কাজ করছি যাতে ওরা কাজটা করে ফেলে, তো ওদের সাথে দৌড়ে কাজ করছি, মাঠে গরু চড়াইছি পর্যন্ত। মানে আমি কখনো এটাকে ছোট করে দেখি না যে এটা আমি কেন করবো, এটা আমি কেন করবো, আমি সব ধরনের কাজে বাবাকে হেল্প করছি। এই জন্য বাবা আমাকে স্পেশালি একটু ভালো পাইত। আর বড় ভাই ছিল আপনার বেশি চঞ্চল প্রকৃতির, রাজনীতি টাজনীতি নিয়ে একটা দৌড়াদৌড়ি হইতো, তার ভিতরে ছিল সে মানে খুব স্মার্টলি চলাফেরা করবে, তার একটা শার্ট দরকার, বাজারে সেরাটা হইতে হবে।
আমার একটু এই ব্যাপারগুলো একটু ডিটেলসে জানতে মন চাচ্ছে টিটু, কারণ প্রায় মনে হয় যে দুই চার দিনের জন্য যদি গ্রামে থাকার সুযোগ হতো, প্রাণ ধরে যদি নিঃশ্বাস নিতে পারতাম, তো একটু শুনি ওই সময়কার একদম গ্রামীণ ওই জীবনের কথা কিছু।
গ্রামীণ জীবনের কথা যদি বলি, আমি একদম
কোন কাজটা স্পেশালি করতে একটু ভালো লাগতো আপনার সবচেয়ে?
আমি স্পেশালি আমার বাবাকে হেল্প করার জন্য যে কোনো ধরনের কাজ আমি করি,
সেটা গরু চড়ানো হোক। ওই যে এখন কি সিজন, গম কাটার ব্যাপার চলতেছে এখন?
না, গম কাটা, হ্যাঁ গম কাটা,
এখন তো গম কাটার সিজন চলছে। এই কাজগুলো কি নিজে হাতে করেছেন কখনো?
আমি গম কাটার কাজ আমরা কখনো গম করি নাই, বাট ধান আমাদের এখানে খুবই, কারণ হাওড় অঞ্চল তো অনেক বড় হাওড়, ওইখানে টাঙ্গর হাওড়ের পরেই হয়েছে আমাদের এই হাওড়টার অবস্থান। আর এখানে গরু চরণে বলতে কি, আমাদের এখানে লোকজন থাকতো সবাই, কিন্তু তাদেরকে হেল্প করলে অনেক কাজই করতে হইতো। আর দেখা গেছে আমাদের জমি জমা এইসব দেখে, কারণ এত বড় হাওড়, আমাদের জমি ছিল আপনার মোটামুটি 12 মাইল দূরে,
আচ্ছা
হেঁটে যেতে হইতো, তখন তো সাইকেলের এতটা ইয়ে ছিল না আমরা ছোটবেলায়, তো হেঁটে হেঁটে যেতে হইতো, আমরা হাঁটছি, হাইটা 2 বার আসা যাওয়া করতে হইতো, বাট এতটা গায়ে মনে হয় না। বাট এখন এই পর্যন্ত বাবাকে নিয়ে কাজ করা, ইয়ে করা গ্রামে, আপনার এখন যে সময়টা হচ্ছে, গ্রাম কিন্তু খুব সুন্দর, সবুজ, একদম সবুজ, কারণ ধান গাছ থেকে বের হচ্ছে এখন। এই সিচুয়েশনটা খুবই ইয়া আমাদের এখান থেকে।
এটা কি চৈতালি?
চৈতালি
আমন তো উঠে গেছে, চৈতালি ধান অলরেডি চলে গেছে, চৈতালি ধানের প্রিপারেশন চলছে। শুধু চৈতালি না, খেসারি, বুট, এগুলো কি হয় সব জায়গাতে? শুধু চৈতালি ধানটা
আমাদের এখানে ধানটা বেশি হয়,
চৈতালি ধান।
হ্যাঁ
আচ্ছা,
তাহলে বৈশাখী যেটা কাটবে এটা আমাদের এখানে বেশি হয়, মানে প্রধান জীবিকা নির্বাহের জন্য এটাই ফার্স্ট, সবাই এটাকে প্রাধান্য।
দুই ফসলা এটা, আমন এবং চৈতালি?
না, আমাদের এটা এক ফসলা হয়, বিকজ এটা বন্যায় আসলে পুরোটাই ডুবে যায়।
আচ্ছা আচ্ছা,
একদম বন্যায় আসলে আপনি মনে করবেন হবে যেটা সমুদ্র হয়ে গেছে, এত বড়
এখন সবুজ হয়ে আছে,
কেবল সবুজ হয়ে আছে,
কেবল চৈতালি ধান উঠে আছে
এখন, মানে আপনার এই সবুজের সমুদ্র আর কি মোটামুটি। তো এই কাজে আমি দেখে গেছি ছোটবেলায়, আর এখন যেটা ফিল করি সেটা হচ্ছে ছোটবেলাটা অনেক ভালো ছিল।
আমি খুব নস্টালজিক হই এখনো গ্রামে, যে গরুর আশপাশে যে সন্ধ্যা বাতি দেওয়ার মতো করে, ওই যে অনেকটা ওই যে কিছু পোড়া হয় মশার উপদ্রব থেকে বাঁচার জন্য, তখন আশপাশ থেকে যে একটা গন্ধ তৈরি হয় না,
কাঁচা একটা ঘাস দিতে
হয়, সব মিলিয়ে চারিদিকে সব ঘরে সেই ব্যবস্থা চলতেছে, তখন সব মিলিয়ে একটা গন্ধ, একটা আবহ তৈরি হয়।
মানে গোয়ালঘর যেটা ছিল আপনার এখানে, অনেকে আমাদের তো অনেক গরু টরু যে ছিল ওইখানে মশার জন্য এটা করতে হয়, তখন বেসিক্যালি দেখা গেছে ঘরের জন্য কাজ হয়ে গেছে, ধোয়াটা সব দিক থেকে কাজ কাজ করছে। এটা দেখে গেছে আপনার সন্ধ্যা হইলে কাজের লোক যারা ছিল আয়সা এই কাজটা করতো আগে, কারণ মশা খুব উপদ্রব করতো তখন। তো এই কাজ এখন আমাদের সামনে চলে আসছে, বৈশাখ আসছে, তো এখন আপনার আবার ধুমধাম শুরু হয়ে যাবে। আর সবচেয়ে স্পেশালি বৈশাখ মাসটা বেশি ভালো লাগে, দান টান হয়, চতুর্দিকে একটা উৎসব উৎসব ভাব। আর ছোটবেলাটা আপনার বেশিরভাগ হয়েছে দেখা গেছে আমি ধান খুব একটা চুরি করতাম না, বড় ভাই চুরি করতো, তখন আমি প্রোটেকশন দিতাম, যেখানে আমার ধান নিয়ে চলে যাচ্ছে।
এটা কি গোলাতে রাখতো না কোথায় রাখতো?
না, এটা আপনার গোলাতে তো অবশ্যই রাখতো, বাট যখন উঠোনে দিত, উঠোনে যখন দিত, তখন আমরা তো তখন ছোটবেলায় দাদাভাই পেন পড়ছে সবাই, কিন্তু চুরি করার জন্য দেখা গেছে লুঙ্গি পড়ছে, লুঙ্গি করে নিয়ে চলে যাচ্ছে। আমি দেখতেছি বাট আমাকেও ডাকতেছে কিন্তু আমার ওইদিকে নাই, ঠিক আছে চলে গেছে। এটা স্পেশালি বেশি আমাকে ইয়া দেয়। তো ছেলেবেলাটা আপনি এইভাবে খুবই খুবই মজা হয়েছে, গ্রামটাতে খুবই ইয়ে করে কাটাইছি। যেই শহরে চলে আসলাম ইন্টারমিডিয়েট ভর্তি হলাম, তো উদ্দেশ্য তো একটা ছিল পড়াশোনা করতে হবে যাই করি। তো তখন এখানে নতুন নতুন সবকিছু বা একটা শহরে ভাব চলে আসছে, বাসায় ঢুকতে হয় সময় মতো, বা আপনার দেখা গেছে একটা রেস্ট্রিক্টেড বলা যায়। আর মেস লাইফ লিড করছি ইন্টারমিডিয়েটে মোটামুটি স্বাধীনভাবে, কারণ মেস লাইফ লিড করছি যখন তখন তার বাবা নাই, শাসন করবে কে, মা নাই বকা দেবে কি, আর মোবাইল তখন সবই আসছে মাত্র, খুব একটা বেশি ছিল না। তো তখন দেখা গেছে আপনার এই বাবা ফোন দিত, সপ্তাহে একদিন ফোন দিতে হইতো, পাশে পাশে ফোন দিত, বাবা তুই কি করিস, তখন চিঠি লেখার প্রথাটা ছিল আমার কাছে, এখনো এটা ভালো লাগে। আমি চিঠি লিখতাম আব্বাকে, টাকা চাই, আব্বা সালাম নিবেন আমাকে, আমার আপনার কথা আপনাদের কথা ওই মনে করতেছে, এই বলে যে লাস্টে ফিনিশিংটা এটা যাবো, টাকা লাগবে কিছু টাকা পাঠাবেন। তো এইভাবে আব্বা দেখা গেছে চিঠি পাওয়ার পরে টাকা পাঠানোর একটা ব্যবস্থা করতো, তো ওইটা আসতো, ওইটা আসলে শপিং করতাম, মেসে টাকা দিতাম, এইভাবে লাইফটা খুবই মজা করছি আমি। যে মেস লাইফে, মেস লাইফে অনেক ফ্রেন্ড সার্কেল বড় বাইরে ছিল, নিজেদের মতো করে মিশছে, মিশছে বলতে আমার একদম কাছের মানুষ হিসেবে মিশছে, মানে কোনো বড় ভাই নাই কিছু এখানে, এইভাবে লিড করছি। তো দেখা গেছে এইভাবে কিছুটা ক্ষতি হয়েছে কি, পড়াশোনার দিক থেকে কিছুটা ক্ষতি হয়েছে, কারণ আমরা আপনি জানেন যে কার্ড খেলা যেটা, এটা মেসে কিন্তু খুব হয়।
কি খেলতেন, ম্যারেজ নাকি ইন্টারন্যাশনাল?
ম্যারেজ যেটা খেলতাম আমি ওইখানে গিয়ে ফার্স্ট টাইম শিখি, বড় বাইরে শিখি।
29 খেলেননি? 29 তো ম্যারেজ কে বলে। হ্যাঁ, ব্রিজ, ব্রিজ খেলেননি?
না ব্রিজ খেলে নাই। তো
ব্রিজ, স্পেকট্রাম আর ম্যারেজ, এই তিনটে বেশি চলে। লোককে কি আমি পুনরুদ্ধিত করতেছি? কার্ড যদি কার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে কেন দোষের কিছু না,
জাস্ট ফান, সময় কাটানোর জন্য সবাই মিলে ইয়া করা।
ভালো তো অবশ্যই থাকবো, খারাপের সঙ্গে স্পর্শে যাব না, দূর থেকে খারাপটাকে দেখবো, তখনই তো ভালোটাকে আলাদা ভাবে ডিফাইন করার সুযোগ তৈরি হবে। তারপর
এখানে পাশের বাসায় এক আন্টি ছিল, উনি মোটামুটি আমাদেরকে শাসন করতো। আমরা এখানে প্রায় 21টা ছেলে ছিলাম পুরো মেসে, মেসগুলো সবই টিন শেড বিল্ডিং ছিল, বাট একটা বাড়ির মতো ছিল। উঠোনে খেলতাম আমরা ক্রিকেট, আর ক্রিকেট খেলার সময় হলে আন্টি আসতো, তো দেখা গেছে আন্টি আইসা বকা দেখা শুরু করছে, পড়াশোনা কই তোমাদের, এইসব কি শুরু করলা? রাতের বেলা তো আন্টি দেখে না, আন্টি ছেলে ওই গোয়া আমাদের সাথে খেলতো, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে খেলতো। তো আন্টি মাঝে মধ্যে অভিযান দিত যে কার্ড গুলো যেগুলো খেলে ওগুলোর পুরাই দিব। তো আমি ছিলাম নর্মালি আন্টির প্রতি একটু দুর্বল, মায়ের মতো মনে হয়তো শাসন করতো, উনি বলছে তোমার নিয়ে অভিযান চালাবো, কোথায় কোথায় কার্ডের বান্ডিল আছে বলো। আমাদের আমার নিয়ে সার দিয়েছে মোটামুটি 23টা বান্ডিল পেয়েছে
কার্ডেরই,
কার্ডেরই ওর তোষকের পিছনে, ওর বইয়ের চিপায় এগুলো, তারপর আগুন জ্বালায় দিয়েছে আমাকে দিয়ে, তো সবগুলো আমাকে এসে ধরছে।
রান্না বান্না যে খুব বিলাসী হতো তা না, কিন্তু তারপরে দুপুরবেলার রান্না অথবা সন্ধ্যার সময় কাজের বুয়া বাটি বাটি করে খাবার দিয়ে চলে গেল, সেটা অনেক টেস্টি মনে হতো।
আর বুয়াটা অ্যাকচুয়ালি ভালো রান্না করতো,
আসলে ওখানে ব্যাপারটা আসলে তা না, ওই টেস্ট, ওই টেস্ট ওই জিব্বাটা আছে হয়তো, জিব্বাটা সময়ের সাথে পুরু হয়ে যায়, ওই টেস্টটা হয়তো আর খুঁজে পায় না। নাহলে এই কথা আমি অনেকেই বলতে শুনেছি যে টেস্টটা এত ভালো ছিল, তখনকার ডাল, তখনকার ভর্তা, আসলে হয়তো
সস্তাও ছিল মোটামুটি,
সস্তার জন্য কিনা জানি না, সময়ের কারণে হয়তো সেই সবগুলো মুখে
গ্রাম থেকে, গ্রাম থেকে সবজি গুলো আসতো, তো একটা ইনটেক পাওয়া যেত, সবচেয়ে ব্যাপার যেটা টাটকা সবকিছু,
সন্ধ্যার সময় ঘরে ঘরে সব বাটি সাজিয়ে দিয়ে চলে গেল।
হ্যাঁ হ্যাঁ,
সেই খাবারটা হয়তো খাওয়া হচ্ছে, ক্ষুধাও লাগতো তাড়াতাড়ি, তাই তো 7:30-8টার মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে,
খাওয়া হয়ে যাচ্ছে সবাই মিলে।
দারুণ
এক্সপিরিয়েন্স। আমি কেন রিলেট করতে পারছি জানিস, আমার জীবনে কিছু ডাইভার্সিটি আছে, এক এক সময় এক এক ভাবে থাকা হয়েছে আমার লাইফে, এবং আমি যেন একবারে দেখতে পাচ্ছি দিটু, আপনি আপনাকে যে বলতেছি এই ঘটনাগুলো, তখন যেন ঠিক দেখতে পাচ্ছি জীবনগুলোকে। রোজা থাকার সময় কি আপনারা মেসে থেকেছেন?
হ্যাঁ, রোজার সময় আমি ম্যাক্সিমাম টাইমে মেসে থাকতাম,
তখন তো খুব কষ্ট হতো মনে হয় মেনটেন করতে।
হ্যাঁ কষ্ট হতো, আর আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল বাড়ি ছিল পাশে, ওরাও চলে যেত।
আচ্ছা,
ওরা দেখেছে অনেকে আছে 4-5 দিন সপ্তাহে চলে গেছে, ঠিক আছে, আবার দেখে গেছে আসছে, আমি কন্টিনিউ থাকতে দিতাম, কারণ আমাদের বাড়িতে যেতে হয়তো একটু ইয়ে করে। তো এটা কন্টিনিউ আস্তে আস্তে হলো, তো মেস লাইফটা খুব ইয়ে করতাম। আপনাকে এখানে একটু মজার ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমাদের কিছু মুরগি ছিল, হ্যাঁ মুরগি বাচ্চাও ছিল কিছু, 18-19টার মধ্যে ছিল, ওগুলো আস্তে আস্তে যখন বড় হয় আমরাই খাইছি, ওনার এক ভাইয়া নিয়ে ভাতিজারকে নিয়ে। কিন্তু আন্টি বলতো কি রে আমার মুরগিগুলো কি হয়, শিয়াল তো ডাকে রাতের বেলা, তাহলে শিয়ালে কি এটা কিছু করলো কিনা, তো আন্টি ওইভাবে কোনো সন্দেহ করে নাই। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে, একদিন শিয়াল ধরা পড়ছে ওনার বাসায়, আমরা কি ওই শিয়ালকে মারছি, মারার পরে আন্টি বলতেছে এই শিয়ালই খাইছে, এইরকম ধরনের ঘটনা হয়েছে। তো এইভাবে দেখেছে আড্ডা টাড্ডা দিয়ে আমাদের বাবাও মাঝে মধ্যে আসতো বাড়ি থেকে, আর আমার এখানে একটা জিনিস করতে হচ্ছে বাড়ি থেকে গেস্ট আসতো বেশি, তো অনেকে অ্যাড্রেসটা জানাইতাম না, জানাইতে যেতাম না, তারপরে দেখেছি জানছে ওই, তাহলে পড়াশোনার একটু ইয়ে হইতো। তখন এইভাবে কন্টিনিউ করি, ফার্স্ট ইয়ার বন্ধু বান্ধব এখানে হয়ে যায়, কিন্তু আর ওইভাবে ইয়া থাকা হয় না এখানে। তো আমাদের এইভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে আমি পাসে পরীক্ষা দিয়ে দিই ইন্টারমিডিয়েট, তারপরে আমার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় কোথায় ভর্তি হব না হব। তো দেখা গেল আপনার রেজাল্ট হইতে কিছু সময় বাকি থাকে, ওই সময়টা আমি বাড়িতে স্টে করি, আর এদিকে চিন্তা করি, আর এদিকে মামারা ফোন দিতেছে নানার বাসায়, এখানে নানার ফোন দিতেছে সবাই যে কোথায় ভর্তি হবে না হবে কি করা। তারপর আপনার ঢাকার দিকে আসা, ভর্তি হওয়া, মোটামুটি অনেক কলেজে ঘুরলাম ভর্তি হওয়ার জন্য, বাট হতে পারি নাই। তো ইনফ্যাক্ট কোনো একটা কারণে আমি ঢাকা কলেজে আমি আইসা ভর্তি হই, পরীক্ষা দিয়েছিলাম ওইখানেই, ওইখানে আইসা ভর্তি হই। তো ভর্তি হওয়ার পরে দেখা গেছে আমার এই যে নতুন করে আবার সবকিছু, তখন আমার ভাই অলরেডি চলে এসে ঢাকায়, উনি চাকরি করতো এখানে, নতুন শুরু করছে তখন চাকরিটা, তো এখানে চলে আসছে। আর আমি কথা বলি এখানে, যেহেতু আজকে ভালোবাসার কথাই বলতে আসছি, আসলে আমার যে কত ধরনের ভালোবাসার কথা বলতে আজকে ইচ্ছা করতেছে গুরুর সামনে, আমার সেটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমার বড় ভাই এবং মা বাবা ছোট ভাই, ওইটার ক্ষেত্রে আমি বলতেছি, ভাইটা হচ্ছে আমার সবচেয়ে সব জায়গা, ঠিক আছে। আমি এখন আমার বড় ভাইকে দেখলে এখনো ভয় করে, এখনো ভয় লাগে তাকে দেখলে, বাট আমি অনেক ফ্রি। তো উনি চলে আসে, ওনার সাথে আমরা তখন একসাথে আপনার ইয়ে করি, বাসা নিই ওইখানে উঠার পরে। তো আমার সাবজেক্ট আসতে হওয়াতে এতটা প্রেশার ছিল না, প্রেশার ছিল না, তো ওইভাবে পড়াশোনা করতে না। তখন আবার ঢাকায় আসছি, তো নতুন নতুন ঢাকায় আসছি, তবে আগে তো কন্টিনিউ থাকতাম না, এখন তো কন্টিনিউ থাকতে হচ্ছে, ঘুরতেছি ফিরতেছি, ফার্স্ট ইয়ার পুরো লাইফ, হোল লাইফ ঘুরতেছি, এদিক যেতেছি ওইদিক যেতেছি, নতুন বন্ধু বাসায় আসতেছে, আর কলেজে গাড়ি এসে নিয়ে যেতেছে, গাড়িতে একটা মাস্তি হয় বা চিল্লা চিল্লি হই হলো, মানে খুবই এনজয় করতেছে লাইফটা, এমন একটা ইয়েতে পড়ছি। তো তখন দেখা গেছে আপনার আস্তে আস্তে ভাইও একটা ভালো পজিশনে যাইতে থাকে, আমরা ওই এক রুমের বাসাটা চেঞ্জ করে ব্যাচেলার থাকি, তখন দুই ভাই একসাথে, নানা বাসা আছে ওইখানে যাই নাই, দুই ভাই একসাথে ব্যাচেলার বাসা নিই, ওইখানে কন্টিনিউ করি আমরা। তো ফার্স্ট ইয়ার এইভাবে ফার্স্ট ইয়ার যাই, তো ফার্স্ট ইয়ার রেজাল্ট আপনার খুব বেশি মজা করাতে রেজাল্ট একটু খারাপ হয়ে যায় আমার, ঠিক আছে। তো আড্ডা প্রিয় আমি সবসময় ছিলাম, বন্ধু বান্ধব আমাকে ফোন না দিলে আমি ফোন দিছি, তারা কই দেখা করবে, টিএসসি আসবে নাকি ধানমন্ডি আসবে, এই জিনিসটা আমার ক্ষেত্রে বেশি হয়েছে, বন্ধু বান্ধবদের আসলে খুব ইয়ে করি। তো এইভাবে যখন কন্টিনিউ হয় আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার লাইফে এরকমই, সেকেন্ড ইয়ার লাইফের লাস্ট দিকে আমার বড় ভাই তার বিয়ে নিয়ে কথাবার্তা শুরু হয়, তখন আমরা মিরপুরে থাকি, বাসায় ইয়ে করছে, আব্বা আম্মু অলরেডি চলে আসছে, তো একটা কথা হয়। তখন হওয়ার পরে দেখা গেছে এইভাবে ইয়ে করতে করতে আমাদেরই রিলেটিভ চাচাতো বোন, সরি ফুফাতো বোন, তার সাথে বিয়ের কথাবার্তা চলে, তো এক পর্যায়ে বিয়েটাও হয় এখানে আমাদের, তখন ওরা ওই ইয়ে ছিল, ওনার বড় ভাই ইয়ে ছিল, তো জেল সুপার ছিল, তো পুরানটাকে থাকতে হইতো, তো ওইখানে অনুষ্ঠানটা আমরা হয়। তো হওয়ার পরে বিয়ে হয়, আস্তে আস্তে এখানে নতুন রিলেশন, আবার আব্বা মা আসছে, একটু ইয়েটাও বাড়ছে, তো দেখা গেছে এখানে কিছু টুকিটাকি বড় বউ আসলে যেটা হয় মাঝে মধ্যে, যে ফ্যামিলিটাকে কেমন করে নেওয়া, প্রথম তো ভালো ছিল, মানে জেনারেলি আপনার সব ফ্যামিলিতে যা হয় এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু এটা আমার ভাই খুব শক্তভাবে হ্যান্ডেলিং করে, সেটা বুঝতে দেয় না বা মেনটেন করে খুব সুন্দর করে, সাংসারিক যেটাকে বলে, তারে আমি এই বিষয়ে আসলে ফলো করি। তো এটা নিয়ে আমার আব্বা আমার একটু মনোক্ষুণ্ণ, তো দেখলাম যে বউর প্রতি বড় বউর প্রতি একটু মনোক্ষুণ্ণ যে এমন কেন হলো, আমি তো এটা চাইছিলাম না। কারণ সবাই চাইছিল, আমাদের প্রথম থেকে উদ্দেশ্য হবো যে সবাই একসাথে থাকবো, একটু ভালো থাকার চেষ্টা কে না করে। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে যে আমরা চার ভাই যেন সবাই একসাথে থাকতে পারি। তো এটা হওয়ার পরে তো আমি এই জিনিসটা ফলো করতাম না, আম্মা আব্বা কষ্ট করছে এই বিষয়টাকে নিয়ে, বউর বিষয়টাকে নিয়ে। তখন আমার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আমি কি করতে পারি? তখন আমি আমার মনে মনে একটা চিন্তাধারা থাকতো যে রিলেশন করে যদি বিয়েটা করি কেমন হয় ভাই এরকম। কিন্তু আগে থেকে আমার ওরকম কোনো ইয়ার ছিল না,
অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার কারণে যে এই ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে লাভ ম্যারেজ হলে হয়তো এই প্রবলেমটা হবে না।
হ্যাঁ, আমাকে বুঝবে, আমি বুঝাই বলতে পারবো যে আমার বাবা মার স্থানটা এরকম।
নাকি প্রেম করতে ইচ্ছে হচ্ছে তাই একটা মনে মনে যুক্তি তারপর দাঁড় করিয়ে নেওয়ার চেষ্টা?
না না, প্রেম করতে ইচ্ছা হচ্ছে তাই না। আমি শুরু থেকে প্রেমটা এতটা ওই সিরিয়াসলি নেই না,
যে যারা একটু কনজারভেটিভ ফ্যামিলি বিলংস করে যে এটা তো ঠিক হবে না, বাট মনের খাতিরে আমি মনে একটা যুক্তি দাঁড় করিয়ে নিলাম এরকম।
না না, মনের যুক্তি না সেটা, কারণ প্রেম করার ইচ্ছা তো ফার্স্ট ইয়ারে হয় নাই।
আচ্ছা, তখন বন্ধু বান্ধব
এর মধ্যে সীমাবদ্ধ ছিল।
তারপরে কি হলো?
তখন এটা যখন আমার সামনে আসলো, এটা একটা সাবজেক্ট ছিল আমার কাছে, কারণ আমার আমার দ্বারা আমার বাবা মা কষ্ট পাবে না, এটা আমি সবসময় ট্রাই করতাম। সেটা যেভাবে পারি, যতটুকু পারি আমার অ্যাবিলিটিটা আমি করে যাব। তো ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার এই চিন্তাটা যখন মাথায় আসে, তখন আস্তে আস্তে চিন্তা করতাম যে না, একটা রিলেশনে যাওয়া যায়। আর এখন তো সেকেন্ড ইয়ারও আছি, ঠিক আছে, রিলেশনে যাওয়া যায়, আমি তেমন না যে একদম ইয়েতে শুরু করতেছি। তখন চিন্তা করতাম যে কি এমনি কি কিভাবে কি করি, বা ওই মানে খুঁজা সার্চ দেওয়ার মতো হয়ে গেছে। তখন ওইভাবে কোনো মানে ইয়েতে আসে নাই। বাট দেখা গেছে রং নাম্বারে কথা হয়েছে, রং নাম্বারে ফোন মিস কল আসছে, কথা বলছি, বা দেখা গেছে
বিষয়গুলো কি এমন ছিল যে প্রেম করতে হবে সেই ইন্টেন্স থেকে কাউর সাথে যোগাযোগ করার চেষ্টা এরকম
ট্রাই করার চেষ্টা? হ্যাঁ, চাইতেছি যে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক কারোর সাথে, দেখি কি অবস্থা
দাঁড়ায়
এরকম। তখন দেখা গেছে কথাবার্তা হয়তো, বন্ধু বান্ধব কিছু নাম্বার দিত, কথা বলতাম, তো আমার সাথে মেন্টালি মিলতো না সবচেয়ে বড় কথা। আমার কথা হচ্ছে যদি না মিলে তাহলে আমি এটাকে নিয়ে বেশি দূর আগাবো না, ঠিক আছে, কারণ এটা যদি অলরেডি কোনো কিছু হয় তাহলে তো সমস্যা, আগে এটাকে ক্যান্সেলেশনে থাকতাম। তো এটা হওয়ার পরে দেখা গেছে আস্তে আস্তে মেইনলি যে ব্যাপারটা হইলো সেটা হচ্ছে আপনার একদিন আমার এক ফ্রেন্ড ছিল, কথা আমি বলতে হয়, তিতাস, ও আমার সাথে পাশাপাশি থাকতো, আমার সাথে পড়াশোনা করতো একই ডিপার্টমেন্ট। তো ওর সাথে অনেকটা ভালো রিলেশন, ক্লোজ ফ্রেন্ড। তো একদিন ও আমাকে এই কথাটা বললো যে আমাকে মামা বলতো, ফ্রেন্ড হইলো মামা বলতো যে মামা তুই যে বলছিলি এই ব্যাপার, একটা মেয়ে আমার সাথে পরিচয় হয়েছে, তুই কথা বলে দেখতে পারো। আমি বললাম যে কি করে, বললো যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর ভালোই, দেখতে শুনতে ভালোই, এখন তুই কি যদি দেখোস তাহলে তোর যদি চুজ হয় তাহলে কোনদিন কথা বললি, আস্তে আস্তে ইয়ে করা যায় গেল। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো ব্যস্ত থাকতাম, আমি আপনার গুরু থার্ড ইয়ার থেকে জবে ঢুকে যাই, ভাইয়ের ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে থার্ড ইয়ার থেকে ঢুকে যাই। তখন জবের দেখা গেছে আপনার ব্যস্ততায় ওই সময়টা কাবার দিতে পারতাম না, যে দেখা গিয়ে কথা বলা ওইটা হইতো। তো দেখা গেছে আপনার এটা হওয়ার পরে আস্তে আস্তে ওর সাথে কথা হওয়ার পরে ও বললো যে ও তো বাসা খুঁজতেছে, বাসা খুঁজতেছে মানে বাসা খুঁজতেছে বলতে ওর বোনটা অসুস্থ, কিডনি সমস্যা, তো এই জন্য সে 2 নম্বর কিডনি ফাউন্ডেশন মিরপুর দিয়ে ওইখানে তারা ট্রিটমেন্ট করাইতো, তো বাসা খুঁজতেছে। আমি বললো ঠিক আছে, তো বাসা খুঁজলে বাসা কি পাওয়া গেছে? কোনো না, চলো বাসাটাও খুঁজে দেওয়া যাবে আর তোমার সাথে পরিচয়টা হইলো, এরকম একটা ইয়ে ছিল। তো এর মধ্যে ওরা ফেব্রুয়ারি দিকে 2011 ওরা বাসা নিয়ে নিছে, বাসা নিয়ে উঠছে, বাসা নিয়ে ওঠার পরে দেখা গেছে সাব লেট হওয়াতে একটু প্রবলেম, আর পেশেন্ট তো, তো বলছে বাসাটা আবার চেঞ্জ করবে। তো চেঞ্জ করবে পরে ওর সাথে আমার মানে বাসা দেখতে যাওয়া, আস্তে আস্তে কথা হয়, মার্কেটে যায় নতুন বাসার জিনিসপত্র কিনতে হবে, ওই সময় দেখা হইতো, তো মাঝে মধ্যে কথা হইতো। তো কথা হওয়ার পরে তেমন তখনও কোনো ফিলিংস আমার কাজ করে নেবে ওইভাবে যে আসলে করবো কিনা, পজিশন হইতে পারে কিনা। তো এভাবে নতুন একটা বাসা পাই আমরা, নতুন বাসায় উঠে ওইখানে ট্রিটমেন্ট শুরু হয়, ট্রিটমেন্ট শুরু হয় আস্তে আস্তে আসা যাওয়া করে, তো আমি ফোন নাম্বার নিলাম, কথা একদিন আগের বাসে একদিন কথা বলছিলাম, ফার্স্ট টাইম যখন কথা হয়, হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন, হ্যাঁ হ্যাঁ ভালো আছে, কি অবস্থা, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, না না কোনো প্রবলেম নাই, বলছি ঠিক আছে কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাবেন।
দারুন শুরুটা কত চমৎকার, হ্যালো সালাম আলাইকুম কাইফা হালুকা কুল্লু কাইফ মাফি মাসকিলা, এসব কই যায় পরে, না সালাম না কালাম। আমরা আসবো আবার টিটুর কাছে, আমার বন্ধুরা অনেকে যারা দেরিতে জয়েন করেছে তাদেরকে একটু আপডেট দিয়ে নিই। বন্ধুরা তোমরা বরাবরের মতো আবার সফল হয়েছে, সফল হয়েছে প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, সফল হয়েছে আমাদের কমিউনিটি। গত সপ্তাহের আগের সপ্তাহে জায়ান্ট ছয় মাসের এই বাচ্চাটির জন্য আমরা চেষ্টা করেছিলাম সবাই মিলে যে তাকে আমরা বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারি কিনা, সহযোগিতা করতে পারি কিনা। আমরা যদিও জায়ানের বাবা জাফর সাহেবকে ফোনে পাইনি, কিন্তু আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার পর বিভিন্ন দিক থেকে আমাদের হয়ে আপনারা জাফর সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ফাইনালি জাফর সাহেব পরবর্তী মঙ্গলবারে ভালোবাসার ডায়েরি, যেখানে আমরা ফলো আপ প্রোগ্রাম করি, সেখানে জাফর সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোনা নিজেও, এবং এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন তারা দুইজনে যে জায়ানের সুস্থতার জন্য, জায়ানের চিকিৎসার জন্য সমস্ত রকমের চিকিৎসা ভার বহন করবেন জাফর সাহেব, এবং অবশ্যই জাফর এবং মোনা দুইজন একসাথে হয়ে এই চিকিৎসার কাজটা সামনের দিকে এগিয়ে নেবেন। এটি আমাদের সকলের জন্য অনেক বড় একটি বিজয়, আমাদের সকলের জন্য অনেক বড় একটি পাওয়া, যে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা যে উদ্যোগটা নিচ্ছি সেটি সবসময় বাস্তবের রূপ পেতে আমরা দেখছি। এবং আমরা বলার সাথে সাথে এত দারুণ রেসপন্স ছিল যে বিকাশে অলরেডি 60,000 টাকা কালেকশন হয়েছে, যে টাকাটা আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি মোনার কাছে, যেটি গত মঙ্গলবার আগের মঙ্গলবার আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডির পোস্টে আপনারা চাইলেই দেখতে পারবেন। এবং তারপর পরে আমাদেরকে যে ফোন কলগুলো করা হয়েছিল সেখানে আমরা নিষেধ করে দিয়েছি যাতে করে কেউ আর ফার্দার টাকা না পাঠান, কারণ যেহেতু পুরো চিকিৎসার দায়িত্ব জায়ানের বাবা নিজেই নিয়ে নিয়েছেন। এই হচ্ছে স্বল্প পরিসরে আমাদের ফলো আপ। আমরা জুয়েলের কাছে যাচ্ছি, কিছু টেক্সট নিব এবং ছোট্ট একটা বিরতির পর জুয়েল আমরা হয়তো ফিরে আসবো।
জিগুরু, তার আগে একটু জানাতে চাই, যারা অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আমাদের যে রিয়েলিটি গেম শোটি রয়েছে এখানে যদি কেউ পার্টিসিপেট করতে চান তাহলে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রহণ করুন রেজিস্ট্রেশন নাম্বারটি এবং সেটা পাঠিয়ে দিন আমাদের SMS এর যে নাম্বারটি, SMS রিপোর্ট 16260, এখানে পাঠিয়ে দিন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি, এবং যত খুশি ততবার আপনি সেখানে SMS পাঠাতে পারেন, এবং তাদের মধ্য থেকেই কিন্তু আমরা বাছাই করব আমাদের অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর প্রতিযোগীদের। আপনাদের মধ্য থেকে যারা ফেসবুকে লিখবেন তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি যিনি কমেন্ট করবেন তাদের মধ্য থেকে আমরা দুজন অথবা তিনজনকে আমরা সময় পেলে আরো বেশি নিতে চাই, তবে খুব সম্ভবত আমরা দুজনকেই নিব। আপনারা লিখতে থাকুন যত খুশি তত, ফেসবুকের অ্যাড্রেসটি জানিয়ে দিই, facebook.com/dhakafm90.4। অনেকগুলি ঢাকা এফএম এর ফ্যান পেজ রয়েছে, এই বিষয়ে একটু বলতে চাই, কি করে বুঝবেন যে আমাদের কোনটা অফিসিয়াল এবং কোনটা অরিজিনাল? 357,000-এর বেশি বন্ধুরা যেই পেজটিতে আমাদের সঙ্গে রয়েছেন কানেক্টেড সেটাই আমাদের অরিজিনাল এবং অফিসিয়াল। আর আপনি SMS করতে পারেন আমাকে 16260 এই নাম্বারে। চলছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা ফিরে আসছি, আমাদেরকে লিখতে থাকুন, ফিরে আসছি একটু পর।
ভালোবাসার বাংলাদেশ
স্বাগত আরো একবার প্রাণাম ভালোবাসা বাংলাদেশে, জুয়েল আছি আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় গুরু ইতিহাসাম এবং আমাদের আজকের অতিথি টিটু। সবাইকে অনেক ধন্যবাদ যারা ফেসবুকে আমাদেরকে লিখছেন এবং যারা এত এত SMS পাঠাচ্ছেন। জানিয়ে দিই কি করে আপনি লিখবেন, ফেসবুকে facebook.com/dhakafm90.4 আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেস, এখানে গিয়ে লিখে ফেলুন আপনার কথাগুলি। আর যে আজকে আপনাদের জন্য দারুণ একটা সুযোগ, সবচেয়ে বেশি কমেন্ট যিনি করবেন তাদের মধ্যে থেকে, সবার মধ্যে থেকে যে দুজন বেশি করবেন সেই দুজনকে আমরা আজকে ফোনে নিব এবং গুরু তাদের সঙ্গে কথা বলবেন। সো লিখতে থাকুন facebook.com/dhakafm90.4 অ্যাড্রেস। আর জানিয়ে দিই অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ যদি আপনি অংশ নিতে চান তাহলে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি কালেক্ট করে সেটা আমাদের SMS কোড যেটা 16260 এখানে পাঠান যত খুশি ততবার। সর্বাধিক SMS যিনি করবেন তাকেই কিন্তু আমরা সুযোগ দিব আগামী অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর এপিসোডে প্রতিযোগী হিসাবে আসতে, হর্ষিতে বসতে পারবেন আপনি। রেক্স ফ্যাশন, রেক্স ফ্যাশনের সৌজন্যে আপনি শুনেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 প্রতি শুক্রবার রাত 11:00। জুয়েল আমার আপনার সঙ্গে আছে এবং গুরুকে আবারও স্বাগত জানাই। কিছু এসএমএস পড়তে চাই গুরু। এসএমএস করেছেন আমাদেরকে নূর ইসলাম, এসএমএস করেছেন নজরুল ইসলাম, এরপর দেখতে পাচ্ছি এসএমএস করেছেন বিথি, ফেসবুকে অনেকে আজকে জয়েন করেছেন। সো ফেসবুকে যারা জয়েন করেছেন তাদেরকে বলবো অনেক ধন্যবাদ, এত তো কমেন্ট করছেন এবং সবাই অপেক্ষায় আছেন এবং সবাই আশা করছেন যে খুব ভালো একটা গল্প হয়তো বা টিটুর কাছ থেকে আমরা জানতে পারবো, টিটুর জীবনের মধ্য থেকে আমরা হয়তো বা ভালো কিছু পাবো। সবাই এখন পর্যন্ত নিশ্চিত যে খুব একটা বোধ হয় কোনো সমস্যা নেই। তো আমরা ফিরে যাচ্ছি গুরুর কাছে।
আমরাও তাই আশা করি সবসময় যে খুব বেশি সমস্যার ভেতর দিয়ে যেন না যেতে হয়, কারণ আসলে প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর যে ইথার তা সবসময় কেন যেন একটু বেশি ভারী ভারী থাকে, কারণ অনেক বেশি কষ্টের কথা, অনেক বেশি দুঃখের কথা, অনেক চোখের পানির সাক্ষী হয়ে আছে এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও। আজকে হয়তো একটু অন্যভাবে উপাখ্যান তৈরি হবে তেমনটা আমরাও আশা করছি। চলে যাচ্ছি টিটুর কাছে। টিটু, বলছিলেন আপনি আপনার জীবনের কথা এবং আপনার ভালোবাসার মানুষ সবে উঁকি দেওয়া শুরু করেছে আপনার মনের আকাশে, কোথায় যাচ্ছে সেটাই আমরা দেখব।
হ্যাঁ গুরু, তখন থেকে আমাদের মূলত পরিচয়টা শুরু, তো বাসা নিল, তো তখন আমি চাইতাম যে টুকটাক একটু যোগাযোগ করার চেষ্টা করছি, ট্রাই করছি কিভাবে কমিউনিকেশনটা করলে মানে চোখের সামনে যাওয়া যায়, কথা বলা যায়, এরকম একটা ট্রাই করতাম। তো যেহেতু বাসাটাও মোটামুটি পাশে ছিল আর ওর বোন ছোট বোন অনেক অসুস্থ ছিল, ওইভাবেও চাইতাম যে ইয়ে করার, তখন উদ্দেশ্যটা ছিল না এটা যে রিলেশন হবে বা একটা সম্পর্ক তৈরি হবে। তখন তো ওর ছোট বোনকে দেখে আমার সত্যি কথা অনেক ইয়ে লাগছে যে এই বয়সে তার কিডনিতে একটা সমস্যা, একটা কিডনি মোটামুটি তার ইয়ে হয়ে গেছে, তো তখন ট্রিটমেন্টের জন্য ইয়ে করতে হয়তো। তো একটা কথা বলি গুরু, সেটা হচ্ছে যে অলরেডি তখন ওরা যখন এখানে আসে, এখানে তখন ওর বোনের কিডনি একটা ট্রান্সপ্লান্ট হয় এবং সেটা হচ্ছে ওর বাবা দেয়, ওর বাবা তার ওনার মেয়েকে কিডনিটা দান করে। তো আমাকে সবচেয়ে বেশি টাচ করছিল ওই ব্যাপারটা, সবচেয়ে বেশি টাচ করছিল ব্যাপারটা, এবং আমি তখন থেকে চিন্তা করলাম যে আসলে যেহেতু রিলেশন করবো বা একটা ইয়ের দিকে যেতে যেতেছি, আমার দরকার হচ্ছে একটা ভালো একটা মেয়ে, সেটা হচ্ছে এডুকেটেড হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো যেন থাকে, ফ্যামিলিটা অন্য যাই কিছু হোক যেন একজনের উপর তার একজন একটা টানের একটা ব্যাপার থাকে। তখন এই জিনিসটা আমার খুব টাচ করে যে তার বাবা তাকে কিডনিটা দান করছে, এটা কিন্তু সম্ভব না অনেকের দ্বারাই, ম্যাক্সিমাম মানুষের দ্বারাই সম্ভব না। তো এইভাবে যখন ট্রিটমেন্টটা চলে আপনার, তখন হুট করে একদিন আমার কাছে একটা ফোন আসে। আমি বলছিলাম যে আগে যে আমাকে ফোন দিয়েন বা কোনো সমস্যা হলে আমাকে জানাইন। তো সকালবেলা গুরু, আমি একদম সকালবেলা 4:30 দিকে হবে, আমাকে একটা ফোন আসে ওর নাম্বার থেকে, বলে যে আপনি কি একটু আসতে পারবেন আমাদের বাসায়। আমি বললাম কি কোনো প্রবলেম? তখন বললে যে আসেন একটু, লিনার তো একটু সমস্যা হয়েছে, তো একটু যদি আসতেন। তখন আমি কোনোভাবে প্যান্টটা পরে একটা টি শার্ট গায়ে,
লিনা হচ্ছে ছোট বোন,
ছোট বোন,
আর আপনি যাকে ভালোবাসবেন বা এখন তো ডিসিশন হয়নি এরকম ব্যাপার আছে, তার নাম কি?
যাই হচ্ছে আপনার গিয়ে দেখি যে অনেক সিরিয়াস ইয়ে হয়েছে, তখন আমাকে বললো যে ওনাকে ওকে তো একটু নামাইতে হবে নিচে, তো আমরা তো পারতেছি না। তখন ওর আম্মু এখানে আসে, ওই বাসায় আসে, তো আমি তখন নামাই তাকে, কুলে করে নামাই, নামে অ্যাম্বুলেন্স ফোন দিই, অ্যাম্বুলেন্স ফোন দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে যায় ধানমন্ডি আটের এখানে কিডনি হসপিটালে। তখন ওইখানে যাওয়ার পরে আপনার ডায়ালিসিস করতে বলে, ও ডিসিশন নিতে পারতেছে না, কান্নাকাড়ি করতে পারতেছে আমিও একটা ইনডিসিশনে ভুগতেছি। তখন একটা ডিসিশন আমি নিলাম যে এত কিছু চিন্তা করে লাভ নেই, এখানে যদি ডায়ালিসিস করতে পারতেছে না আমরা অন্য কোনো হসপিটালে নিয়ে যাই। তখন আমার একটা রেফারেন্সে আমি ওই ইয়েতে নিয়ে যাই, মোহাম্মদপুরে একটা হসপিটালে নিয়ে যাই অ্যাম্বুলেন্সে করে। তখন অ্যাম্বুলেন্স যাওয়ার পথে ওর আম্মু আর ও পাশে থাকে, আমি ওর পাশে পাশেই লিনার পাশেই, তখন প্রচন্ড একটা জ্যামের সৃষ্টি হয় ডানমুড়ির এখানে। তো হসপিটালে যাওয়ার পথে যখন জ্যামের সৃষ্টি হয় তখন আমি দেখতেছি ওজন কেমন অবয়ব করতেছে, কেমন করতেছে, তখন আমার ভিতর একটু ভয় চলে আসছে, আমার দিকে তাকায় আছে। তো আমি হাত পা মালিশ করতেছি, যে কি হইলো। তো হঠাৎ করে দেখি যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তার মানে ততক্ষণে আর নাই এমন একটা অবস্থা। তখন আমি ওর চোখের দিকে তাকাই, ও তো বুঝে ফেলেছে, আমি ওদের বুঝতে দিতে চেয়েছিলাম, ও বুঝে ফেলেছে, ওরা বুঝতে পারলে ততক্ষণে, কিন্তু ততক্ষণে আর নাই সে। তো মোটামুটি কান্নাকাটি শুরু করছে ওরা, তখন আমরা হসপিটালে নিয়ে যাই।
বন্ধুরা যখন এই বিষয়ে কথাগুলো হচ্ছে, আমরা নিজেরাও আসলে জানি না যে কখন কোন তথ্য কোন ইনফরমেশন কার ভিতর থেকে বের হয়ে আসবে। আমাদের উদ্দেশ্য ছিল শেষের দিকে হয়তো আমরা লিজাকে উপস্থাপন করব, কিন্তু এই ঘটনাটা যতটুকু না টিটুর সাথে রিলেট, তার চেয়ে অনেক বেশি রিলেট হচ্ছে লিজার সাথে। কারণ লিজার খুব পছন্দের, খুব ভালোবাসার ছোট বোন লীনা তার চোখের সামনে চলে যেতে সে দেখলো, এবং সেই সময় বড় অসহায়ের মতো সাথে ছিল সে, তার মা। এবং দারুণ একটি তথ্য উঠে এসেছে লিটুর কাছ থেকে, সেটি হচ্ছে যে লীনার বাবা, সে নিজেই প্রস্তুত হয়েছিলেন তার নিজের একটি কিডনি দিয়ে।
হ্যাঁ, অলরেডি দান করে
দান করেছেন, যে কিডনি অলরেডি ট্রান্সপ্লান্ট হয়েছে, যে কিডনি দিয়ে তার আদরের কলিজার টুকরাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু আনফর্চুনেটলি সে লীনা আমাদের মাঝে আর নাই, সে চলে গেছিল। ঠিক সেই মুহূর্ত থেকে আমি লিজার সাথেই কথা বলা শুরু করবো। লিজা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। সেই মুহূর্তটা কেমন ছিল যখন সেই ভালোবাসার ছোট বোন চোখের সামনে আপনি তাকে চলে যেতে দেখলেন?
আমার ফ্যামিলিতে আমি সবার বড়, আমার বড় ভাই নেই, ও যেদিন থেকে অসুস্থ হয় সেদিন থেকে শুরু করে মারা যাওয়ার সময়টা পর্যন্ত সবকিছু আমাকে দেখাশোনা করতে হয়েছে। আমি তখন সবে মাত্র ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠব, আমি কোনো কিছুই বুঝি না, মানে ঢাকায় তখন আমি নতুন আসছি। এই দশটা মাস সে অসুস্থ ছিল, মানে প্রতিটা মুহূর্তে মনে হয়েছে এই এক সেকেন্ডের মধ্যে, এক মিনিটের মধ্যে হয়তো সে মারা যাবে। এমন করে দশটা মাস বেঁচে ছিল, আমার বাবাকে সান্ত্বনা দেয়া, মাকে সান্ত্বনা দেয়া, রিলেটিভ, ইভেন আমি নিজে কতটুকু স্ট্রং ছিলাম, মানে আল্লাহ তাআলা আমাকে এত শক্তি কোত্থেকে দিছে আমি বুঝতে পারতেছি না।
আজ কতদিন হলো ছোট বোন চলে গেছে?
3 বছর হবে এপ্রিলে।
কিছু কিছু ঘা আসলে এত বেশি কষ্টকর, এত বেশি তাজা থাকে সব সময়, যেটা কখনোই হয়তো পুরান হয় না, মানুষ চাইলেও হয়তো সেটিকে ভুলতে পারে না।
তার কথা অনেকেই ভুলে যাবে, কিন্তু সবচেয়ে বেশি মনে থাকবে আমার, কারণ দশটা মাস আমি প্রতিটা মুহূর্তে তার পাশে ছিলাম।
লিজা কি বলে ডাকতো লিনা আপনাকে?
বড় আপু। রাতের পর রাত আমি জেগে জেগে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সব কিছুই আমিই দেখাশোনা করতাম, এবং আমার বাবা মা তখন আসতে পারত না। আমি এই 5 থেকে 6 মাস শুধু হসপিটাল টু হসপিটালে আমি ক্লাস মিস করে শুধু ওইখানেই আমি কাটাইছি।
লীনার বাঁচার যে আকুতি, ছোট্ট একটি মেয়ের বাঁচার যে আকুতি, সেটা তো আপনি চোখের সামনে দেখতেন। তারও যে বিভিন্ন রকমের শখ আহ্লাদ, যে শখগুলো পূরণ করা হলো না, তার বান্ধবীরা হয়তো সেই কাজগুলো এখন করতেছে, সেই শখগুলো পূরণ করছে।
তার অনেক শখ ছিল পুতুলের, অথচ আমি তাকে মানে পুতুলটা রাখতে দিতাম না, কারণ মানে আমাদের ইসলাম ধর্মে একটা ইয়ে আছে যে পুতুল ঘরে থাকলে ঘরে ফেরেশতা আসে না, এখন ঘরে এরকম একটা রোগী নিয়ে আমি আসি, সেক্ষেত্রে আল্লাহর রহমতটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আমি এটা নিয়ে খুব রাগ করতাম, কিন্তু সে তারপর লোকে আমার ভাইয়ের সাথে কাজিনের সাথে গিয়ে পুতুল কিনে নিয়ে আসতো। ইভেন যখন ট্রান্সপ্ল্যান্টের আগে আগে যখন অসুস্থ হয়ে যায় খুব বেশি, তখন ঘুমের মধ্যে সে এমন এমন কথা বলতো, মানে আমি আমি তখন বেঁচে থাকাটা আবার মনে হচ্ছে আমি কেন বেঁচে আছি, আমার এইসব কথা কেন শুনতে হবে।
কি বলতো?
তাকে একজন লোক নিতে আসতেছে, সে শুধু ওই লোকটাকে বলতো আমাকে নিয়ে যাও না, আমি বাঁচতে চাই, আমার আপু আমার জন্য অনেক কষ্ট করতেছে। তখন হয়তো ওই লোকটা বলতো যে তোমার আপুকে সহ নিয়ে যাবো, বলে না তুমি আমার নিয়ে যাও, আমার আপুকে রেখে যাও, আমি মরে গেলে যাওয়ার অসুবিধা নেই, আমার আপুকে তুমি রেখে যাও। এবং ও যখন এই কথাগুলো বলতো, আমার কয়েকজন ফ্রেন্ড গেছিল ওই দিন হসপিটালে দেখতে, আমি কি কাঁদবো, আমার তো কান্নাকাটি আমার তখন চোখ দিয়ে পানি আসতো না, আমি এতটা মানে শক ছিলাম।
আমরা জানি না যে লীনার জন্য আমাদের আর কি বা করার আছে, কিন্তু লীনা হয়তো পরপারে বসে না ফেরার দেশে বসে আমাদের
সবার কাছে আমার বোনের জন্য
অবশ্যই, এবং আমরা সবাই মিলে দোয়া করছি। এখন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ যারা দেশের এবং দেশের বাইরে আছে সবাইকে সাথে নিয়ে প্রার্থনা করছি, আর এই সময়টা এই কারণে এতক্ষণ প্রলম্বিত করেছি আমি, যাতে করে মানুষ বুঝতে পারে মানুষের ভালোবাসা, পারিবারিক বন্ধন, ভাই বোনের চলে যাওয়া, বোনের কাছ থেকে বোনের এভাবে হারিয়ে যাওয়া সেটা কতখানি কষ্টকর হতে পারে। আর আমরা যারা ভাইয়ে ভাইয়ে বোনে বোনে বিভিন্ন রকমের কন্দলে জড়িয়ে পড়ি, তাদের যেন শিক্ষা হয়ে থাকে লিজা এবং লীনার ভালোবাসার জোপাখ্যান এখন উপস্থাপিত হলো আমাদের মাঝে। লীজা, আমি আমরা আমাদের কিছু করার ক্ষমতা নাই ভাই, কারণ লীনা চলে গেছে আমাদের কাছ থেকে অনেক দূরে, সে না ফেরার দেশে, সে হয়তো পরপারে বসে দেখছে আমাদেরকে, আমাদের কথা শুনছে। তবে প্রার্থনা করতে পারি, স্রষ্টার কাছে প্রার্থনা করছি, হে রাব্বুল আলামিন তোমার দরবারে প্রার্থনা জানাই, লীনা যেখানেই থাকুক আমরা জানি যে পরম পরম শান্তিতে আছে, তোমার কাছে আছে বিধায়। আমরা প্রার্থনা করছি সমস্ত মানুষকে সাথে নিয়ে যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে আছেন, এই লাখ লাখ মানুষকে সাথে নিয়ে অনুরোধ করতেছি, দোয়া করছি মাবুদ তুমি তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দাও, জ্ঞাত বা অজ্ঞাত সাথে যদি কোনো ভুল করে থাকে তাহলে তুমি সমস্ত গুনাহ তার মাফ করে দাও। এমন একটি সময়ে তুমি তাকে পছন্দ করেছো, নিয়ে গেছো, যে সময়টা তুমি নিজে পছন্দ করো, যে এই সময়ে যেন অনেক কিছুই করার থাকে এই পৃথিবীতে, তার কোনো শখ সাধ পূরণ করার সুযোগ সে পায়নি মাবুদ, তুমি তাকে ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন, ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা প্রার্থনা করছি স্পেশালি লীনার জন্য এবং যারা গত হয়ে গেছেন, সমস্ত মাখলুকাতের জন্য যেন স্রষ্টার কাছে তারা শান্তিতে থাকে। আমরা চলে আসছি আবার মূল অনুষ্ঠানে। টিটু আপনার সাথে ছিলাম, আপনার কথা আমরা শুনছিলাম, আমরা এরই মাঝে হঠাৎ করে আসলে আগমন ঘটেছে আপনার ভালোবাসার মানুষটি, এই ভালোবাসার মানুষটির সাথে প্রথম সাক্ষাৎটা কিভাবে হয়েছে?
হ্যাঁ গুরু, তখন ওইখানে যেটা হলো, আমি একটু এখানে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমরা তো হসপিটালে শেষ পর্যন্ত নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলছিল যে আমরা লাস্ট টাইম ট্রাই করে দেখতে চাই। তখন ওরা আসলে, আমি তখন বুঝতে পারছি যে লাস্ট টাইম আর ট্রাই করে কোনো লাভ নাই, তারপরও বিশ্বাসের জন্য যে দেখি কি হয়, তখন তারা আইসিইউতে নিয়ে ট্রাই করা হয়েছে। এটা শুধু শুধু একটা বিল আর কিছু না। তো ওই লাস্ট নিয়ে তখন ওর পক্ষ থেকে জানানো হয়েছে, বা আমরা যেগুলোভাবে জানতে পারছি, আমাদের ফ্রেন্ড ছিল যে আমাকে এবং আমার ফ্রেন্ড আপনারা দুজন আসবেন, লাস্ট নিয়ে যেতে হবে সবাই ই করে। তারপর আপনার ওদের গ্রামীতে, আমি গ্রামের বাড়িতে তখনই ফার্স্ট টাইম যাই, ব্রাহ্মণবাড়িয়া, ওইখানে যায় রাত্রেবেলা লাস্ট নিয়ে ওইখানে দাফন হয়। দাফন হওয়ার পরে ওইখানে তখন আমার বাড়ি থেকে ফোন দিতেছে বাসা থেকে যাওয়ার জন্য কি অবস্থা। আমি বললাম যে এই ব্যাপার, আমি তো লাস্ট নিয়ে চলে আসছি, এখন আজকে থাকতেই হচ্ছে, আর এমনিতে রাতের বেলা গেছি। তখন ওদের এখানে একটা নিয়ম আছে যে এখানে লাস্ট তিন বা চার দিন হইলে না হওয়ার যাওয়া যায় না। তখন আমারও বাড়ি থেকে আননোন কোথায় আমি চলে গেলাম, তো ও আবারও আমার বড় ভাইকে ফোন দিছিল যে না এই সিস্টেম, আমাদেরকে এখানে থাকতে হবে কয়েকদিন। ওর ওখানে থাকি, থাকার পরে আসার পরে আমরা ওইখান থেকে চলে আসি ওদেরকে নামাই দিয়ে ঢাকায়। তো রীতিমতো তখন আমি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি যে আসলে ব্যাপারটা হইলো, আর বাবাও অসুস্থ, এখন তো বাবা সুস্থ মানুষটাই তো এখন অসুস্থ হয়ে গেছে এই কাজটা ইয়ে করার পরে। তো ওনার ওদের হিস্ট্রি বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তখন আমি আস্তে আস্তে জানতে পারি, আমার কাছে আসে, তখন জানলাম যে বাবা একজন সৎ মানুষ বা ফ্যামিলি ইয়াতে, তখন আমার কাছে মনে হইলো না একটা মানুষটা একটা সৎ মানুষের মেয়ে যদি হয় তাহলে তার কোয়ালিটিটা কেমন হবে একটা আইডিয়া করা যায়, এতটা না বলা যায়।
মানুষের কলিজার ভিতরে কি পরিমাণ ভালোবাসা থাকতে, সে তার কিডনি সবকিছুর উর্ধে কিন্তু সে একজন মানুষ, নিজের জীবনের সাথে কম্প্রোমাইজ করার শক্তি কিন্তু খুব কম মানুষের থাকে। বাবা তো অনেক বাবাই দেখতেছি আমরা পৃথিবীতে, অনেক মা দেখবারও সুযোগ পাচ্ছে এই পৃথিবীতে। তো এটা এটা আসলে এক্সট্রাঅর্ডিনারি যে যে ফিলিংস এর কথা আপনি বলছেন, এটা আমরা লিজার কাছ থেকে অবশ্য আর একটু ডিটেলস এ পরের দিকে শুনবো। তারপর থেকে
তারপরে আপনার এখানে আস্তে আস্তে ওই দিন গড়াতে থাকে ওর সাথে, আমি তখন তো এইসব কথা বা আমার খুব ভালো লাগে তখন থেকেই, ঠিক আছে, এই জিনিসটা আমার খুব টাচ করে, তখন আমার ওর অনেক ভালো লাগে, তখন আর ওর নতুন বা অপশন নাই আমি কি চিন্তা করবো, ঠিক আছে, তখন আমার কাছে অনেক ভালো লাগছে এই ব্যাপারটা,
এই ব্যাপারগুলো কাছ থেকে দেখা, তার এই বিভিন্ন জিনিস হ্যান্ডেল করার যে ক্ষমতা, সাংসারিক ভাবে তার যে ইনভলভমেন্ট, তখন স্বাভাবিকভাবে ওর প্রশ্নে আপনার একটা দুর্বলতা তৈরি হয়ে যায়,
তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তখন এটা তখন তার এইসব কথা বলতে পারি না আমি যে আপনার প্রতি আমি দুর্বল বা ইয়েতে।
আপনি এমনি করতেন নাকি?
হ্যাঁ, ফার্স্ট টাইম আপনি করে বলতাম।
আচ্ছা,
তখন আপনার তিন থেকে চার মাস যখন যায় তখন আমি নিজেকে আস্তে আস্তে মানে হাইলাইট করার চেষ্টা করি ওর কাছে, তখন বলে যে হাইলাইট করার চেষ্টা করি, তখন ও এটা নানাভাবে নানা ইঙ্গিত করে, মানে একদম নেগেটিভ। ওর একটা প্রবলেম আছে, ও সবচেয়ে বেশি নেগেটিভ, প্রবলেম না এটা জানি না, কিন্তু ওর নেগেটিভের পেছনে কিছু পজিটিভ দিক আছে যেটা আমি শুধু দেখতে পাই আমি মনে করি আর কি। তো নেগেটিভ না তো নাই, বিভিন্ন ভাবে ইয়ে করার চেষ্টা করে, তো এইভাবে আমি যখন দেখলাম যে স্ট্রং হয়ে যাচ্ছে, তখন আমি আস্তে আস্তে দিন যায় আর আমি ইয়ে করতে পারতেছি না কোনোভাবেই তার সাথে কমিউনিকেশন, ফোনের পর ফোন দিই, ধরে না, ধরে কথা বলে না, দুই মিনিট আপনি এটা ইয়ে করেন না, মানে আমি তখন প্রপোজাল দিই নাই, সে বুঝতে পারছে। তো আস্তে আস্তে এইভাবে যখন কন্টিনিউ হয় তো দেখা যাচ্ছে অনেক বেশি মাত্রায় নেগেটিভ, কিন্তু আমি তো তাকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ততটা জানতাম না, এখন যেটা জানি তো জানতাম না, তখন ওইভাবে আইডিয়া করতে পারি না আসলে কেমন হইতে পারে আমার আমার লাইফটা কেমন হইতে পারে। আমি মনে করলাম যে অল্পতেই কোনো কিছু হইতে পারে, তো না দিন যত যাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে তার চারপাশে আমি এমনভাবে থাকবো সে যেন আমাকে তার কোনো অপশন খুঁজে না পায়,
আচ্ছা
ছায়ার মতো থাকতে চাইছি। তো আমি কন্টিনিউয়াস খোঁজ খবর নিতাম, ইয়ে করতাম, মানে এটা ওই রিলেশন
মানে একটা বলয় তৈরি করে রাখার চেষ্টা করতে থাকি, তারপর আপনার বাইরে অন্য কারোর দিকে অ্যাটেনশন দেওয়ার সুযোগ না পায়,
সুযোগই না থাকে।
আচ্ছা আচ্ছা,
তখন আমি চিন্তা করলাম যে না এইভাবে তার যেহেতু আমি তার লাইফে ইনভলভ হতে চাচ্ছি তাহলে ওইভাবে ইনভলভ হবো, অন্য কোনো অপশন যেন না থাকে। তখন আস্তে আস্তে কথাবার্তা হয় নেগেটিভ নেগেটিভ, এর মধ্যে আপনার বিভিন্ন কথাবার্তা আসে নেগেটিভের মধ্যে। একটা আমি কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে এখন আমার কাছে হাসি মনে হচ্ছে কিন্তু তখন আমি অনেক সিরিয়াস ছিলাম, সেটা হচ্ছে আমাকে একদিন ফোন এসব কথা আমি বুঝাইতাম, অনেক কথা বলতাম তার সাথে, বুঝাইতাম, ধরতো না কিন্তু যখন ধরতো অনেক কথা হইতো, তো বিভিন্ন ভাবে কনভিন্স করার চেষ্টা করছি বাট পারি নাই। তখন দেখা গেছে যে আমি বলছি একদিন আমাকে ফোন করছে, ফোনে কথা বলতেছে, আমি মাঠে গেছি বন্ধু বান্ধবের সাথে, তখন বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে ফোনে আসছি, তো আমাকে একজন বলতেছে তোমার আপনার আম্মার সাথে আপনার সাথে কথা বলতে হবে, আপনি যদি আমার সাথে রিলেশনে যেতে চান। কি ধরনের কথা এটা আসলে কি বলবো, আমাকে একজন বললো যে আসলে আমার আমি তো কোনো দিন মা হতে পারবো না, এটা আপনি ছাড়া যদি থাকতে পারেন, শুধু এই ব্যাপারটা মানতে পারেন তাহলে হবে। তা আমি এটা চিন্তা ভাবনা করে আমার মাথায় পুরো একটা আপনি হলে তো হবে না, আপনার মা বাবা তো এটা চাইবে না কখনোই। তো আমি চিন্তা করলাম এটা কি কেউ কখনো চায় নাকি, কিন্তু ও যখন যে অবস্থায় বলছিল তখন অনেক বেশি সিরিয়াস ছিল এবং আমার কাছে অনেক বেশি বড় একটা সত্য মনে হয়েছে যে ওটা হয়তো এটাই, কারণ আমি তার সম্পর্কে কোনো কিছু জানতাম না, কারণ বন্ধু বান্ধবের পরিচয় বা আমার কাছের রিলেটিভেরও কেউ না, ঠিক আছে, আমার কোনো এলাকারও না তার সাথে যে রিলেশনটা এই যে পরিচয়টা। তো তখন আমাকে বলছে আপনি ফোন দিয়ে জানেন, তখন আমি ফোন রাখছি। তো ওই দিন রাখার পরে আমি অনেক চিন্তা করলাম আসলে কি হইতে পারে, তা আমি চিন্তা করে দেখলাম যে না আমার তখন মাথায় একটাই কাজ করছে, না ওর ছাড়া তো হবে না, বা তখন আর অন্য কিছু চিন্তাও করতে পারতেছি না, কোনো কিছুই না। তখন আমি ওই দিন একটা মিথ্যা কথা বলি ওকে, সেটা বললাম যে হ্যাঁ আমার মায়ের সাথে কথা হয়েছে, আমার মাটা আমি বুঝাইছি যেভাবে পারি, অনেক কিছু করতে হয়েছে এটার জন্য, রাজি আছেন। ঠিক আছে, আমার মাঝে মধ্যে এটা মনে হয়তো যে এটাই হয়তো সত্য, আমার মাঝে না ওকে দেখলে তো এটা মনে হয় না,
দেখে আবার কেমনি মনে হয়, যাই হোক
এটা দেখলে তো মনে হয়।
এটা কি পরীক্ষা নেওয়ার জন্য ছিল? আরে আজিত তো ভাই রে ভাই, কি ধরনের মানুষ তোমরা কবে? লিজারে দেখে তো মনে হচ্ছে যে একদম সাদা মাটার তো একটা লিমিট থাকে, হ্যাঁ লিমিটলেস সাদা মাটা, এত বেশি সাদা মাটা
তার কথা ছিল আমাকে রিজেক্ট করে দেওয়া।
মেম্বার হয়ে যান এবং দেখুন লিজাকে সত্যিই সে কতটা সাদা মাতা, কতটা শান্তশিষ্ট। এটুকুই,
তারপর আপনি ফাইনালি বলে ফেলেন, তারপর ওর সাথে প্রথম ভালোবাসার আদান প্রদান কিভাবে হয়েছিল সেটা আমি একটু শুনতে চাই।
তখন ডাইরেক্ট কোনো কথাবার্তা হয় না, যে এখন আমি ডাইরেক্ট কোনো প্রপোজাল দেই নাই, আমি আস্তে আস্তে গেছিলাম যে আস্তে আস্তে বুঝাই যে আপনার প্রতি আমার একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে, তখন তারা কথাবার্তার মাধ্যমে বুঝায়, যখন ফাইনালি সে বুঝে ফেলে তখন এই ধরনের রিয়েক্ট করতো। তখন ওই মিথ্যা কথা বলছে, এটা রাজি হয়েছে, আমি রাজি হয়েছি, তখন বলছি মেনে নেয় এটা অসম্ভব, এটা হইতে পারে না। তখন আমি তো আর ইমোশনালি বুঝানোর চেষ্টা করি না, এটা হয়েছে আমি করছি কাজটা, আমাকে বুঝাইছি যে এটা কোনো প্রবলেম নাই। তো এরপরে এইভাবে আপনার মোটামুটি 7-8 মাস, তারও বেশি সময় এই নেগেটিভটা চলে, রিজেক্ট করা, বিভিন্ন ফোন দিয়ে ধরতেছে না, কথা বললেও দেখা গেছে কয়েক কিছু কোনো কথা বললে রেখে দিচ্ছে, ঠিক আছে, বা অন্য ধরনের বিহেভ করতেছে, যেটা যত ধরনের বিহেভ করা উচিত যে আমাকে বাদ দিয়ে দেওয়ার জন্য এরকম। তো তখন সে আর সবচেয়ে বড় কথা, সে ছোটবেলা থেকে এরকম ছিল যে সে প্রেম ভালোবাসে সে বলবে হয়তো, ওরকম কোনো বিশ্বাস ছিল না, ঠিক আছে, যে প্রেম করব বা ইয়ে করবো। তো তখন আমার এটা এভাবে আমি আগাই, তো লাস্ট টাইম তো যেটা বলে সেটাই করার চেষ্টা করতাম, পারি আর না পারি ওইটা করবো। এখন এই মুহূর্তে হয়তো অনেক কিছু মনে করতেছে না, কিন্তু বহু ঘটনা হয়েছে যে বলছে এটা ওই কাজটা একটু করে দেন, করতে হবে, তো দেখা গেছে এটা ভালো হয়েছে। তো এইভাবে লাস্ট টাইম আপনার 2012 বা 2011 লাস্ট টাইম ফার্স্ট টাইম ওরে আমি একদম ডিরেক্ট প্রপোজ করি। তো এবং একসাথে আমরা রিক্সায় উঠি, একসাথে দুজনই একটা লাজুক ভাব,
এই লাজুক ভাব আমি তোকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি জুয়েল, লাজুক ভাব একসাথে রিক্সায় উঠা, পরনে কি ছিল?
না পরনে টি-শার্ট ছিল, জিন্স আমার,
তাই বল। আর লিজার?
লিজার এরকম থ্রি পিস,
থ্রি পিস এরকম মানে কি কি
এরকম না, মানে থ্রি পিস ছিল আর কি।
আচ্ছা কি কালারের?
সাদার মধ্যে ছিল, এটা
চুল কি ছাড়া ছিল?
হ্যাঁ চুল ছাড়া,
চুল কিন্তু অনেক সুন্দর, অনেক লম্বা স্ট্রেট,
হ্যাঁ হ্যাঁ,
মানে সিল্কি চুল, যেটা মেয়েদের জন্য ড্রিম। আচ্ছা তো কিছু এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের পেছনে কিছু গান টান যদি থাকে জুয়েল বাজায় দিতে পারো। হ্যাঁ তারপরে
ফার্স্ট টাইম ওর রিক্সা উঠি, রিক্সা ওঠার পরে তো ও আমার দিকে তাকাইতে পারতেছে,
লজ্জায়।
হ্যাঁ আমি তো তাকাচ্ছি মাঝে মধ্যে, কিন্তু আবার ঘুরে যাচ্ছে কি মনে করে। তো আমি হাতটা সরে ওর ডান বাহুতে রাখার চেষ্টা করলে ও তো আরো রয়েছে পরে, তখন দেখা গেছে যে ও হাত সরে দিচ্ছে। তো এইভাবে আমরা যখন দুয়েল চত্বরের দিকে যাই রিক্সা করে, তখন সৌরর দিকে ঢুকলাম, ঢুকার পরে গিয়ে বসলাম, বসার পরে কি কারোর সাথে কথা নাই, ঠিক আছে, কিন্তু আপনার এমন একটা অবস্থা ছিল তখন ইমোশনটা যে অনেক কথা হচ্ছে, তখন মনে হচ্ছে কিছুক্ষণ প্রায় 10 মিনিট দুজন বসে আছি কোনো কথা নাই, তাকায় আসি ও তাকায় মাঝে মধ্যে, এরকম 10 মিনিট হবে কোনো কথা নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক কথা বলে ফেলছি আর কত। তো এইভাবে তো লাস্ট টাইম ওই দিন একটা ঘটনা হয়েছে, ডান পাশে এক ভদ্রলোক কোথেকে আসছে, আয়সা এরকম কি একটা রোমান্টিক গান মনে হয় হ্যাঁ গাওয়া শুরু করছে, দুজন হুট করে হেসে দিছি,
ঠিক আছে,
লোকাল একটা গান আমাদের গ্রামের,
আচ্ছা আচ্ছা
কি ভ্রমর একটা গান ছিল ওইটা উনি গাইছে, তো আমরা দুজন হুট করে একদম হাসি, একদম খোলামেলা হাসি। তো ওই দিনটা আমার অনেক মানে লাইফে
কাজে লাগছে, লোকটা গান এই তো
কাজে লাগছে বলা যায়।
দুজন স্বাভাবিক হওয়ার সুযোগ পেলেন।
স্বাভাবিক স্বাভাবিক হয় তখন থেকে কন্টিনিউ হয়, কিন্তু তখন থেকে আমি বুঝতে পারছিলাম যেটা আমার ভিতরে কমপ্লিটলি একটা ইয়ে যাচ্ছে, কনফিডেন্ট আমার ভিতরে ছিল, কিন্তু ও তখনও নিজেকে 100% ইয়ে করতে পারে নাই, কারণ ওর একটু আস্তে আস্তে কাজ করছে, আমি যেটা বুঝতে পারছি। তো এইভাবে তখন আমি চিন্তা করলাম যে যেহেতু একটু পজিটিভ দিকে আসছে, এখন মাঝে মধ্যে ফোন করে দেখা করার কথা বলতাম, দেখা করতে চাইতো না, ক্লাস আছে, আর তখনও বেশি দিন হয় নাই ওই ঘটনাটা হইলো, বেশি ইয়ে করি নাই। তো দেখা গেছে প্রায় সময় আমি তখন জবে থাকলেও বিকেলবেলাটা ফ্রি করে নিতাম এনিহাও, যাতে ওর সাথে ঘুরতে যেতে পারি। তো ঘুরতে বলতে কি আজকে বেরোবো কোথায়, অমুক রেস্টুরেন্টে যাবো, ঠিক আছে, ওকে। তো দুই দিন পরে গেছে আরেকটা রেস্টুরেন্টে, ওকে। এইভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিক্সা দিয়ে ঘুরছি, অনেক ঢাকা ইয়া থেকে টিএসসি থেকে রিক্সা নিলে ধানমন্ডিটা ঘুরে আবার টিএসসি তে,
বাংলাদেশের একটা কমন প্রবলেম ডায়াবেটিস আর নিজের বোরে ভাল লাগে না নির্দিষ্ট একটা সময়ের পর, এইটা হচ্ছে কমন দুইটা।
আমার কাছে এখনো ইয়া লাগে,
আমি তো ভাগ্যবান,
যেতে গেছি তখন আমাকে বলবে তুমি ওই শার্টটা পরে আসবা বা তুমি ওইটা পরে, মানে যা হয়, কিন্তু ওর টেক কেয়ারটা আমাকে বেশি ইয়ে করতো, কিন্তু তখনও যদি ও মানে ফুললি ইয়ে করে নাই, কিন্তু এই জিনিসটা করতো, বের হওয়ার সময় কি করতে হবে, চুলটা কি থাকবে। একটা জিনিস ওর সবচেয়ে বেশি পছন্দ যেটা, সেটা হচ্ছে যে আমার সাথে দেখা করার একদিন আগে শেভ করে আসবো,
একদিন আগে,
হ্যাঁ, হালকা খোঁচা খোঁচা
দাঁড়িয়ে।
এই জিনিসটা বেশি আমার কাছ থেকে চায়। তো দেখা গেছে আমি অনেক সময় ব্যস্ততায়, কারণ আমি যখন ব্যবসা শুরু করি আপনার চাকরি ছেড়ে, তখন অনেক ব্যস্ততায় পড়াতে আমি এই এই কাজটা অনেক সময় হয়ে উঠতো না। তখন এর আগে আমি দেখা গেছে সেলুনে শেভ করতাম, এখন বাসায় ট্রাই করতেছি, কারণ এই কাজটা তো আমি মেনটেন করতে হবে। তখন বাসায় আমি শেভ করার চিন্তা করলাম যে বাসায় শেভ করলে অন্তত একদিন আগে আগে শেভ করে যাওয়া যাবে। তো এইরকমও হইতো। তো দেখা গেছে ঘুরতেছি আপনার, গেলাম দুই দিন তিন দিন, সবচেয়ে বড় বিষয় যেটা গুলো ওর সাথে মধ্যে আমার কথা হইতো প্রতি ঘন্টায় দুই তিনবার, চব্বিশ ঘন্টার মধ্যে পার আওয়ারে কথা হইতো দুই তিনবার। আমরা কখনো এরকম হয় নাই যে কথা বলি নাই, আমার দশ মিনিট গেছে কি করো, হ্যাঁ কি আর করবো, প্রথম প্রথম এখনো জানেন কথার তো শুনো ইয়া নাই, শেষ কথা মানে সম্পূর্ণ কথা হইতো। আর আমি একটা টেন্সে থাকতাম,
এগুলাই তেমন কিছু না, কিন্তু মনে হচ্ছে এই কথাগুলাই যদি আমি এক ঘন্টা আগে বলে থাকি, মনে হচ্ছে যে এই মাত্রই বললাম, হয়তো দুই তিন দিন ধরে কথা হয় না, দুই তিন দিন পরে মনে হচ্ছে যে এই কথাটা আবার নতুন লাগতেছে। মানে এগুলো কখনো বোরিং মনে হতো না যে বারবার জিজ্ঞেস করতেছে কি করো কি করো,
মানে এই জিনিসগুলো পুরান হবার নাই। এই তো দুই প্রেমিক এবং প্রেমিকার কথা, তাই তো?
আর আমার একটা টেন্স কাজ করতে পারি, আমি একটু বলি, সেটা হচ্ছে যে ওর একটা প্রবলেম ছিল যে সেটা হচ্ছে ঠান্ডা একটু সমস্যা, এটা নিয়ে সে একটা মেডিসিন মেনটেন করতো, ওইটা খাইতে বাবার চাইতো না, ঠিক আছে। তো ওইটা আমাকে মনে করায় দেওয়াটা আমার কাছে তখন একটা ইয়ে মনে হয়ে গেছে, যে তখন ফোন দিতাম যে খাইছো কিনা এক ঘন্টা পর পর বা তিন ঘন্টা পর পর, হোমিওপ্যাথিক তো
এরকম
টাইম মেনটেন করে খেতে হয়। অনেক সময় ব্যাগে সাথে করে নিতে
হয়। রিক্সার ভ্রমণটা কি লিজার কাছে খুব স্পেশাল নাকি?
হ্যাঁ, খুব স্পেশাল, আমি খুব পছন্দ করি রিক্সায় ঘুরতে। দেখা যাচ্ছে ঘন্টা ধরে মানে রিক্সা ভাড়া যে ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা এরকম করে আমরা ঘুরতাম, যে মামা যেদিকে মনে চাই যান,
আমার কোনো এসব
নেই, আপনি এখান থেকে শুরু করছেন আবার এখানে এসে শেষ করতে হবে।
আচ্ছা আচ্ছা।
তো সেও খুব মানে মজা করে যেত। তো দেখা যাচ্ছে যে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে জিজ্ঞেস করতাম, মামা আপনাকে টায়ার্ড লাগতেছে তাহলে আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিই, এরকমও
মানে রিক্সালাও খাওয়াতে পার্টিসিপেট করতে
পারতাম, হ্যাঁ আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম আর কি, তারপর আবার সেই জানি।
প্রেম তাহলে পুরান হবে কোথেকে, যখন এরকম প্রেমিক যুগল থাকে, এরকম টিটু এবং লিজার মতো প্রেমিক প্রেমিকারা থাকে, প্রেম পুরান হওয়ার কোনো সুযোগই নাই। তো এইখানে দারুণ আকাশ, দারুণ প্রকৃতি, পাশে রিক্সালার যথার্থ সাপোর্টিভ এবং সাথে প্রেমিক টিটু পাশে বসা, যে একদিন আগে দাড়ি কেটেছে, সব মিলিয়ে এটা তো কোনো তুলনা নয়। তার মধ্যেও সবচেয়ে স্পেশালটা কোনটা ছিল, কোনো একদিনের ঘুরতে যাওয়া যেটা এখনো খুব বেশি মনে দাগ কাটে এরকম কোনো কিছু?
সেটা হচ্ছে আমরা একদিন পহেলা জানুয়ারিতে আমরা একদিন ঘুরতে গেছিলাম দুইজন একসাথে, যদিও মানে ভার্সিটি এরিয়াতেই। তারপরে ওই দিন একদম মানে আগে থেকে ঠিক করা ওই ড্রেসটা পরবো, ওই রকম ম্যাচ করা সব জিনিস থাকবে, তারপরে ওরও আমার ড্রেসের সাথে ম্যাচ করা শার্ট থাকবে, ফর্মাল ড্রেস পরে আসবে। ইভেন আমি ওর ফর্মাল ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ করি,
ফর্মাল ড্রেস ওকে মানায়ও ভালো। আমি দিন দিন
আমি এখানে একটু বলি, আমি জিন্স প্রচুর পরতাম, কিন্তু ওর জন্য
আমি জানি না জিন্স টি শার্টে কত বেশি মানে, বা ফর্মাল ড্রেসে অনেক মানায়,
সেটা মেনটেন করে ওর জন্য।
আচ্ছা আচ্ছা, সবই যে বদলায় ফেলেছে, চুলটা কি ওই কাটিং এটাই আছে নাকি
যখনই ভাবি তখনই মানে খুবই ভালো লাগে। ওই দিন বিকেলে মানে দুপুরের পরপর যখন রোদটা পড়ে যায় তখন আমরা একসাথে বের হয়েছি, ঘুরলাম ভার্সিটিতেই, তারপরে খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যার দিকে হলে চলে আসলাম। মানে এখানে টাইমটা হয়তো খুব বেশি হবে না, কিন্তু মানে মনে হয়েছে যে অনেক বেশি, ডিউরেশনটা অনেক বেশি ছিল, মানে হয়তো দুই এক ঘন্টা বা তিন ঘন্টা হবে, কিন্তু ওভারঅল সিচুয়েশনটা যদি আমি কল্পনা করি তাহলে মনে হচ্ছে যে এখানে হয়তো পাঁচ ছয় দশ
ঘন্টা। কেন মনে হচ্ছিল সেদিন
স্পেশাল?
খুব বেশি স্পেশাল দেখাচ্ছিল তাকে?
হ্যাঁ ওইটাই। আর দুজন একসাথে প্ল্যান করে ওইভাবে মানে আগে থেকে সবকিছু শপিং টপিং করে রেডি করে বের হয়ে যাওয়া, তো ওইরকম ভাবে হয় না। আগে হয়তো হ্যাঁ আসলো, এসে হলের সামনে বসে থাকলো, আমি আমি তো জানতাম না, মানে সে এরকম পাগলামি খুব বেশি করতো। দেখা যাচ্ছে একদিন বা দুদিন পরপর হলের সামনে এসে আমি তো তোমার হলের সামনে নামো, তখন আমার খুবই রাগ লাগতো। মানে আমি এখানে একটা কথা বলি, আমার রাগটা একটু খুব বেশি হঠাৎ হঠাৎই রেগে যায়, তো রাগ করলে দেখা যাচ্ছে যে তাকে মাঝে মধ্যে দুই তিন ঘন্টা বসিয়ে রাখতাম, আমি নামতাম না, এত রাগ লাগতো আমার। তারপরে আবার নিজের কাছেই খারাপ লাগতো যে আসলে মানুষটাকে বসিয়ে রাখছি, আবার একটু পরে বললাম যে চলে গেছো।
তার মানে টিটুর ভালোবাসার একটা অত্যাচার আছে।
হ্যাঁ,
আর এই অত্যাচার
আমি উপভোগ করি
সেটাই আর কি।
তো ওর একটা জিনিস মানে আমি যতই বলি কিন্তু আমার মানে মনে হয় এটা কোনোভাবেই ঠিক হবে না, নাকি আমি ঠিক করতে পারতেছি না, সেটা বুঝতে পারতেছি না। সেটা হচ্ছে
অন্য মেয়ের দিকে তাকানো?
না 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 না, সেটা কখনোই না,
সেটা যে কখনোই না সেটা ভালোভাবে বুঝতে পারছি আমরা।
সেটা হচ্ছে
আমি জুয়েল দেখবার জন্য কথাটা বলা, এগুলো তো ভালোবাসাটাকে টিকিয়ে রাখে।
এখন কিন্তু এই ধরনের ব্যাপারগুলো একেবারেই সবাই এত এত,
এগুলো না থাকলে তো আর এই প্রেম ভালোবাসা আসে না। আমি তাকে ভালোবাসি, আমি তাকে এই করি বললেই তো হলো না, আমার জাদুটা তুমি ঘুমিয়েছো বেবি তুমি খেয়েছো, এটা বললেই তো হয় না। তোমাকে ছাড়া কাউকে দেখে না, হইলো শান্তি। এবং আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে তখন যে তোমার সাথে রিক্সায় কথা বলছে, কিন্তু তার চোখে তুমি একটু দেখে নিচ্ছ মুগ্ধ ভাবে তোমাকে দেখার যে দৃশ্যটা, এটা কেমন লাগে? এটা কি করে ও? মনে হচ্ছে আমিও ছিলাম রিক্সাওয়ালা হিসেবে তোমাদেরকে এগুলো করতে দেখেছি, কেমন লাগে তখন? আমি কি ঠিক বলতেছি? এবং এর যেটা স্বভাব হওয়ার কথা আমার প্রেডিকশন আর কি, আমি রিক্সাওয়ালা হলে হয়তো দেখতে পেতাম, সেটা হচ্ছে যে কথা বলছেন আপনি বিভিন্ন রকমের কথোপকথন হচ্ছে, বাট আর চোখে কখন মুগ্ধ হয়ে যাচ্ছে কোন এক সেকেন্ডের জন্য, বা কোন
আমি কথা বলেই যাচ্ছি কিন্তু সে কিন্তু কথার দিকে মনোযোগ
নেই, মুগ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই সেই, এটা অনেক উপভোগ করেন, ভালো লাগে।
হ্যাঁ
হ্যাঁ,
এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ও খুব ভালো করে সেজে গুজে আসছে, তো ওর যেটা রিয়েক্ট করে সেটা হচ্ছে
সেজে গুজে বর্ণনা তো দিইনি। আমাদের আজকের বন্ধু যারা অলরেডি তে যারা পোস্টে দেখতে পাচ্ছেন তারা তো দেখছেনই, সামনাসামনি কিন্তু সে অনেক শার্প, ছবিতে এটা রিফ্লেকশনটা পুরোপুরি আসেনি, এবং উজ্জ্বল গায়ের রং, মাঝারি হাইট, আমি বলবো যে ওভারঅল তার অ্যাপিয়ারেন্স ইজ গুড, এবং ফেসটা সবচেয়ে বড় বেশি শার্প, একদম কাটা কাটা ফেস বলতে যা বোঝায় আর কি। কি জানো বলছিলে?
না বলতেছি যে সেজে গুজে আসছে, নিচে নামছে, তো কথা হলো আমি সাথে সাথে কমেন্ট করে নেই কেন, কিন্তু আমি বরাবরই সবসময় দেরিতে কমেন্ট করি, বা কমেন্ট আমার কাছে ওই ওইটা ইম্পর্টেন্ট, আমি তো দেখতেছি যে মনের ভিতরে একটা কমেন্ট হচ্ছে, ঠিক আছে, ওইটা আমার কাছে থাকে, কিন্তু আমি মুখ দিয়ে কমেন্ট
করি কি,
কিন্তু আমার ভিতরে কাজ করতেছে যে ওই যে সে
লিজা এটা কথা কেমন নাই, আমি তো মনে করি
যে আমি তার মুখ থেকে সে
আজকেও কেন যখন আসলো তখন সে যে যাচ্ছে, আমি তো তাকে আগে থেকে
লক্ষ্য করি এই যে এই যেভাবে ভালোবাসে না, এটা কমেন্টসে চাইতো মারাত্মক, কিন্তু টেলিপ্যাথি, ওর ভেতরের কথা ভিতর পর্যন্ত পৌঁছে যায় না।
বুঝি কিন্তু এটাও চাই, দুইটাই চাই।
এই বলো, বলো এখন, বলো এখন, বলো অ্যাট লিস্ট বলো, আমরা সাক্ষী হয়ে থাকি, বলো। তো আমি আমার কাছে যেটা মনে হয় ভালোবাসা এটা টেলিপ্যাথির মাধ্যমে চলে যায়, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর মুগ্ধতাটা, ওই মুগ্ধতার মধ্যেও কিন্তু রঙের খেলা চলে, কখনো বেশি কখনো কম, সেটা কেউ বুঝুক না বুঝুক আপনি তো বুঝেন, তাই না লিজা? কিন্তু তারপরে কথাই বলতে হবে, আজকের বর্ণনা আপনি দেন।
আজকে যখন বেরিয়েছে তখন আমি যখন গাড়ি আসলো তখন আমি দেখছি ততক্ষণে সে চা খাচ্ছে, দাঁড়ায় আছে, কই তুমি, আমি তো কাছে এসে বসছি, তো দেখছি, দেখার পরে গাড়ি তো আমি কিছু বলি নাই, আমার মনেও নাই যে কমেন্ট করতে,
এখন বলেছেন কি,
তখন আমি বলি, তখন বলছে কি ব্যাপার, দেখে কোনো কমেন্ট করলো না, পরে আমি আর কোনো কথা বলি না, কি কমেন্ট করবো আমি তো এরকম কোনো ভাষা হারাইতে পারতেছি না, পাচ্ছি না বলার, না সিরিয়াসলি। আর ওকে এই কথাটা বললে যখন ওকে কমেন্ট করে তখন বললেন তোমার কাছে তো সবসময় এমনই লাগে, কখনো তো খারাপ বলো না,
আজকে বলেন স্পেশালি বলেন কেমন লাগতেছে, একদম স্ট্রেট হয়েছে, আমাকে উদ্দেশ্য করে না, ওকে সামনাসামনি করেই বলেন,
আমি আগেও বলছি হয়তো, কিন্তু
আজকে এখন এই মুহূর্তে বলেন
স্পেশালি, বলতেছি যে খোদা তাহলে আমার জন্য সত্যি একটা কিছু স্পেশাল রাখছে, সেটা আমি বুঝতে পারছি লাইফে, অসাধারণ, সত্যি অসাধারণ।
This track was downloaded from fusionbd.com.
দারুণ গানটি শুনছিলাম এবং আমার মনে হচ্ছিল যে তাদের ব্যাপারটি এরকমই আসলে, ভীষণ ভালো লাগছে, আমি একেবারে খুব কাছ থেকে দুজনকে দেখতে পাচ্ছি, দুজন এক্সপ্রেশন, লাজুক একটা যে ভাব লিজার মধ্যে দেখতে পাচ্ছি সেটা অনেক প্রিশিয়াস। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে এত এত এসএমএস করছেন, ফেসবুকে লিখছেন, জানিয়ে দিই ফেসবুকে আজকে সবচেয়ে বেশি যিনি কমেন্ট করবেন তার কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে গুরুর সঙ্গে অনের ফোনে কথা বলবার, আমরা আপনাদেরকে ফোন দিব, সো লিখতে থাকুন। আর জানিয়ে দিই অ্যাড্রেস দিই আমাদের ঢাকা এফএম এর যেটা ফ্যান পেজ রয়েছে ফেসবুকে, সেটা অ্যাড্রেস হচ্ছে facebook.com/dhakafm90.4। অবশ্যই সেখানে লাইক দিয়ে মেম্বার হয়ে যান এবং লিখে ফেলুন আপনার কথাগুলি। দীপু এসএমএস করেছেন, এরপরে এসএমএস করেছেন আমাদেরকে রোকসানা, সবাই আসতে চান, সবাই তাদের ভালোবাসার কথা বলতে চান, যেমনটি করে টিটু আজকে বলছে, লিজা বলছে, নওশিন মিরপুর থেকে লিখেছে যে লিজা এন্ড টিটু, টিটু ভাই আপনারা অনেক লাকি, কিন্তু সবার ভাগ্য আপনাদের মতো এত ভালো হয় না, আমরা আসলে এখনো কি বলবো সেই পর্যায়ে এখনো যাইনি,
তারপর দোয়া করছি, শুভকামনা তো থাকছেই। নওশিন, আমি জানি না কেন আপনি এটা বলেছেন, হয়তো সত্যিই সবার ভাগ্য তো একরকম হয় না, তারপর অনেক শুভকামনা সবার জন্য। এরপর দেখতে পাচ্ছি বরিশাল থেকে স্নেস করেছেন, মুর্শিদ কুমিল্লা থেকে স্নেস করেছেন, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে আরো অনেকে লিখেছেন, অনেক অনেক এসএমএস করছেন সবাই। রংপুর বয় কার মাঝে টান আছে, এরপরে দেখতে পাচ্ছি মনে রাখার মাঝে প্রাণ আছে, এই ধরনের কিছু কথা লিখেছেন। নাজনীন লিখেছেন আমাদেরকে, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন রাব্বি সাভার থেকে, লিজে আপুর কষ্টের কথা শুনে আমার আমার খুবই খারাপ লাগছে। ইজাজ তিনি বাগেরহাট থেকে লিখেছেন, চোখের পানিটা কখন যে পড়লো বুঝতে পারলাম না, লিনার জন্য খুবই খারাপ লাগছে, এবং লিনার জন্য সবাই অনেক অনেক দোয়া করছেন। আমরা সবাই মিলে দোয়া করি লিনা যেখানেই থাকুক সে যেন খুব ভালো থাকে।
এটাই আসলে আমাদের এই প্রাণা ভালোবাসার বাংলাদেশ স্টুডিওর বিশেষত্ব। আমি একদম অনুষ্ঠানের প্রথম দিন থেকে 14 February 2013 যখন টেক ওভার করি ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে, তখন থেকে এই অনুরোধটা ছিল, এই কমিউনিকেশন ছিল লিসনার্স কমিউনিটির কাছে, যে আমরা একটা অন্তত অনুষ্ঠানটিকে অনুষ্ঠানের জায়গাতে না রেখে আমরা এটাকে ওপেন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের প্রয়োজনে মানুষের কাছাকাছি আসতে পারি কিনা। কি চমৎকার ভাবে মানুষ রেসপন্স করে। এই কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া একটা ঘটনা, লিজা লিনা, এটা কিন্তু আমাদের লিসনার্সদের কাছের কেউ না, কিন্তু যখন এই স্টুডিওর সাথে কানেক্টিভিটি তৈরি হয় তখন কিন্তু সবাই আমাদের কাছের হয়ে যায়। এখন যেমন লিনার জন্য সবাই প্রার্থনা করছে, লিনার জন্য দোয়া করছে সবাই, এটা অনেক বড় পাওয়া লিজা। আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনার বোনের জন্য যখন প্রার্থনার আহ্বান জানিয়েছি, আলহামদুলিল্লাহ মানুষ রেসপন্স সাথে সাথে করে, এটা অনেক বড় একটি পাওয়া প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও। আমরা আবার টিটুর কাছে যাব, লিজার কাছে যাব, তাদের জীবনের কথা শুনছিলাম, দারুণ বাঁক নিচ্ছিল সেই রিক্সাওয়ালা আমাদের পক্ষ থেকে, যে রিক্সার পেছনে একটার পর একটা রোমাঞ্চিত ঘটনা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু যেই ভালোবাসার মধ্যে আছে দারুণ এক স্নিগ্ধতা, দারুণ এক মায়া ভরা, দারুণ এক পবিত্রতা। কারণ ভালোবাসা তো সেইটাই যে ভালোবাসার মধ্যে পবিত্রতা মিশে থাকে, ভালোবাসা তখনই জঘন্যতম জায়গায় যায় যখন ভালোবাসার মধ্যে ভলগ্যারিটি এসে জায়গা করে নেয়, ভালোবাসা বিভিন্ন রকমের স্বেচ্ছাচারিতার ভেতর দিয়ে যায়, যা আমরা পক্ষান্তরে এখন বিভিন্ন জায়গায় ঘটতে দেখছি, সেটিকে আর যাই হোক ভালোবাসা বলে না, কিন্তু ভালোবাসার সত্যিকার উপাখ্যান এখন কাছ থেকে দেখবার এবং এক্সপিরিয়েন্স করবার সুযোগ পাচ্ছি লিজা এবং টিটুর মাধ্যমে। কারণ এই ভালোবাসার মধ্যে দারুণ মহব্বত এবং চমৎকার বিশ্বাস, দারুণ আন্ডারস্ট্যান্ডিং এবং চমৎকার পবিত্রতা মিশে আছে বলে আমার সোফার মনে হয়েছে। দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে লিজা, আর এরকম কিছু ভালো মুহূর্ত।
গুরু তার সাথে মানে ঘোরা, বসে কথা বলা, ফোনে কথা বলা, দেখা যাচ্ছে যে ফোনে কথা বলতেছি 3-4 ঘন্টা কখন পাস হয়ে গেছে, বাংলা লিংক বা এয়ারটেল এ একটা নির্দিষ্ট টাইমে পরে কিন্তু কেটে যায়, এর আগে কিন্তু আমরা বুঝতেই পারি না যে এখানে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা কেটে যাচ্ছে। তো এরকম করে ফার্স্টের ইয়ারগুলোতে প্রেমের প্রথম বছর দ্বিতীয় বছর এভাবে খুব বেশি আমাদের কথাবার্তা হয়, কিন্তু একটা জিনিস মানে আমি কখনোই এটা মানে ওই যে তখন বললাম যে আমি ওর এই বিষয়টা ঠিক করতে পারি না, নাকি আমি নিজে ঠিক হতে পারি না সেটা বুঝি না, সেটা হচ্ছে সে খুব বেশি ইমোশনাল। ইমোশনালটা কেমন, আমি যদি তার ফোন না ধরি বা ফোনে কথা না বলি, সে আমার রুমমেট ইভেন আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদের সবাইকে ফোন দিবে। তাই এই জিনিসটা আমার খারাপ লাগে যে ওরা তো বিরক্ত হইতে পারে, ওদের তো নিজেদেরও একটা কাজ থাকে, এই জিনিসটা আমার খারাপ লাগে। এটা নিয়ে আবার আমি ওর সাথে একটু মানে মনোমালিন্য হয়। আবার আরেকটা বিষয় কি, দেখা যাচ্ছে ওর সাথে কোনো বিষয় নিয়ে যদি ঝগড়া,
এটা কি কেন হয় সেই কারণটা কি আপনি জানেন?
কারণটা হচ্ছে যে অনেক বেশি ইমোশনাল,
সেই কারণে
অনেক বেশি ভালোবাসে,
সেই কারণে
হ্যাঁ
আর কিছু নাই
মানে আমাকে নিয়ে খুব বেশি টেনশন থাকে।
কেন?
ওই যে ভালোবাসা থেকেই
সাহস আছে প্রেমের উপরে দুজনের, তারা ছুরি চাকু চালাবাম, কিন্তু পোস্টমর্টম করে কিন্তু অন্য কিছু বাইরে হয়ে আসতে পারে। এখান থেকে আবার ঝগড়া শুরু হবে না তো তখন, তাহলে ভালো লাভ গুরু ভালোবাসার গুরু বাদ দিয়ে আমাকে কিন্তু ভিলেন বানাবে মানুষ। হ্যাঁ, যেটা হয় আমার মনে হয় এটা মানে যেহেতু আমরা এমন একটা প্ল্যাটফর্মে এসে বসি যেখানে মিথ্যা বলবার সুযোগ নাই, যেখানে আমরা সত্য জিনিসটা অ্যাকনলেজ করি, সেটা হচ্ছে প্রচণ্ড ভালোবাসা থেকে, প্রচণ্ড প্রেম থেকে, প্রচণ্ড টান বা মহব্বত থেকে। প্রেমিক বা প্রেমিকার যে কোনো কারোরই এই ঘটনাটা ঘটতে পারে, সেটি হচ্ছে যে তাকে হারিয়ে ফেলার ভয়, প্রচণ্ড ভালোবাসা থেকে তার প্রশ্নে একটা পজিটিভনেস চলে আসে, নিজের অজান্তে একটা হীনমন্যতা মনের মধ্যে জায়গা করে নেয়। এগুলো সবই কিন্তু তৈরি হয় প্রেম এবং ভালোবাসা থেকে।
গুরু আমার এই জিনিসটা বেশি কাজ করে, হারিয়ে ভয়টা যেটা,
ওইটাই কিন্তু উদ্বিগ্নতা। আপনার কোনো ক্ষতি হলো বা আপনার, আমি শেষ করি, আমি তো ঢুকতেছি ওই জন্যই তো আমাকে চেয়ারটাতে বসাইছে, ওরা তো আমাকে দিতে হবে জুয়েলদারকে, আমাকে শুধু এই চেয়ারটাতে বসাইছে, সেই চেয়ারটা তো তার এমনি এমনি বসায়নি, এই কাজটা করবে। কিন্তু সাহস আছে তো নিজের প্রেম ভালোবাসার উপরে, হ্যাঁ বুঝো ভাই। পরে আমি ছুরি চাকু চালাই দিলাম, পোস্টমর্টম করে ফেললাম, দিয়ে ঝগড়া শুরু হয়ে গেল।
হ্যাঁ
এত চমৎকার প্রেম কিন্তু আমি চাই না, সামান্যতম হলেও কলঙ্কিত হোক, এটা দোষের কিছু না। সবচেয়ে বড় যেটা ব্যাপার, এটা দোষের কিছু না। যেটা হয়, তুমি অনেক ভাগ্যবতী, তুমি করেই বলি, অর্ধেক বয়সী হবে তোমাদের, তুমি অনেক ভাগ্যবতী যে তোমাকে সত্যি সে পাগলের মতো ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে ও বড় কষ্টে থাকে, তুমি জানো কিনা জানি না বলে দিই, ও প্রচণ্ড রকম কষ্টে থাকে। কারণ ওর সাথে ভর করে দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার দেয়া ভালোবাসা তার সুখস্মৃতি, আর একটা হচ্ছে তুমি কখন না হারিয়ে যাও তার দুঃসহ যন্ত্রণা। এটা যে কতখানি কষ্টের, কতখানি দুঃখের, তুমি হয়তো কোনো একটা সাইনবোর্ড দেখবার ছলে একদিকে তাকিয়েছ, এই মুহূর্তে হয়তো কোনো একটা হিরো টাইপ ছেলে ভাঁ করে সেরকম একটা গাড়ি চালিয়ে এফজেড গাড়ি নিয়ে বার হয়ে গেল, তার ভেতরে কোনো না কোনো একটা জায়গাতে মোচড় দিলেও দিতে পারে, ওর চোখে কি ওই ছেলেটা পড়ে গেল, আমি কেন আরেকটু আমার সুদর্শন জায়গাটা বাড়িয়ে নিতে পারলাম না, এখন থেকে সালমানের মতো বুকডাউন দেওয়া শুরু করব, আমি কি আরেকটু, ও যেমন বলে যে এরকম দাড়ি লাগায় নিব নাকি একদিন, এইরকম কিছু একটা আর কি, যেটা একটা মানুষকে প্রতি মুহূর্তে যে কি পরিমাণ রক্তক্ষরণ সৃষ্টি করে ওই ছেলের ভেতরে, সে ছেলে জানে আর তার আল্লাহ জানে। এটা 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 হচ্ছে দারুণ দুঃসহ এক যন্ত্রণা, যেটি প্রতি মুহূর্তে তাকে এক্সপিরিয়েন্স করতে হয়। এবং তুমি যখন ফোনে থাকো না ভাই, তুমি যখন হয়তো তোমার ব্যস্ততার জন্য ফোন অ্যাটেন্ড করতে পারো না, তখন ওই দুঃসহ যন্ত্রণা, ওই ভয়টা আরও বেশি ওকে পিষে ধরে, তখন তোমাকে হারানোর ভয় ওকে পেয়ে বসে। যতটুকু না তোমাকে নিয়ে উদ্বিগ্ন হয়, তার চেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে নিজেকে নিয়ে, যে আদৌ সে বাঁচতে পারবে কি যদি তুমি তার দৃশ্যপট থেকে হারিয়ে যাও। এই তো এরকমই তো, একবারে কি ভেতরে ঢুকে ভিতরে দেখতেছি এরকম ব্যাপার মনে হচ্ছে কি এরকমই? হ্যাঁ
বাঁচতে পারবে না তার,
এইটাই কি ব্যাপার? আগে ওর কথা শুনি একটু, তাই কি?
হ্যাঁ আমি সবসময় এটা ফিল করি, কারণ এই জন্য আমার দেখা হওয়ার পরে আপনার দেখা হয়েছে, যাও ইয়েতে যাও, রুমে যাও, রুমে যাওয়ার পরে আমি ওর হল থেকে হেঁটে সামনে পাঁচ মিনিট হাঁটলে তারপর একটু ফোন দিই কি উপরে উঠছ, কারণ আমার তখন ভয় লাগতেছে যে সিঁড়ি তো খারাপ যদি মানে পরে চলে যায়।
ওইসব উদ্বিগ্নতা তো থাকেই, তার সাথে এটাও থাকে ওই যে বললাম,
হ্যাঁ সব তো
এটা ইনসিওর করা, এই ব্যাপারটা একদম পরিষ্কার করে রাখা, সেটাও কিন্তু তোমার দায়িত্বের মধ্যেও পড়ে দিজা। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার, সেটি হচ্ছে যে ইন রিটার্ন তুমিও তাকে ভালোবাসা কিছু কিছু শো অফ করো। কারণ স্রষ্টা কিন্তু আমাদের ধর্মে উল্লেখ করে দিয়েছে, জানো তো, যে তোমরা পরস্পরকে পরস্পরের ভালো কাজের জন্য প্রেজ করো, প্রশংসা করো, তার যেটা হয়তো অরণ্যে সে করছে, সে মুগ্ধ, যে মুগ্ধতা নিয়ে তোমার দিকে তাকাচ্ছে, তুমিও মনে করে কিছু এরকম মুগ্ধতা দিয়ে তার দিকেও তাকাও, যাতে করে সে আশ্বস্ত হতে পারে যে তুমি যে ছেলেটিকে পেয়েছো, তুমি যে পুরুষটিকে পেয়েছো, তোমার জন্য সে কাল পুরুষ। আমি কি বোঝাতে পারছি তোমাকে লিজা? তাহলেই হয়তো
সে এটা করে গোপনে,
গোপনে না,
প্রকাশ করতে,
গোপনে না, সেটাও শো অফ করো, সে সেটা ডিজার্ভ করে,
আমাকে অনেক ভালোবাসে এবং সে অনেক ফিল করে, যেটা সেটা প্রকাশ করে না,
সেটাও শো অফ,
কম
শো অফ করো ওইটা, তাহলে তোমার প্রশ্নে তার কনফিডেন্স লেভেলটা বাড়বে। তোমাকে নিয়ে যে হীনমান্যতা, তোমাকে হারিয়ে ফেলার যে ভয় ওকে প্রতি মুহূর্তে ওকে ওকে পিছিয়ে ফেলতেছে, ওকে ওকে কষ্ট দিচ্ছে, সেটি কষ্ট কম দিবে তাহলে, ঠিক আছে? আমি আর তাত্ত্বিক আলাপে না যাই, চলে যাই, কোথায় যেন ছিলাম,
মানে
ঠিক করতে পারছি না,
ঠিক করতে,
আচ্ছা ঠিক, এখন থেকে হবে, চেষ্টা করবে, বাট তোমার দায়িত্বটা তুমি মাথায় রেখো।
আচ্ছা, সেটা হচ্ছে ফার্স্ট টাইম তার এই সিমটমটা আমি দেখতে পাই, এই রোগের সিমটমটা। সেটা হচ্ছে একবার বাড়িতে যখন যায়, তখন আমি যখন তার প্রপোজালটা একসেপ্ট করতেছিলাম না, সে কি করে খুঁজে টুজে অনেকগুলা ওষুধ বের করে ওই সবগুলো ওষুধ একবার খেয়ে,
এই সব শুনলেই তো আমার মাথা খারাপ হয়ে যায় ভাই। এগুলো শুনলে আমার প্রোগ্রাম শোনো না তোমরা তাহলে নাকি? যদি ঘুম না ভাঙে তখন আজীব, যাই হোক। তারপর
ঘটনা হচ্ছে, ওর ফ্রেন্ডের বউ আসছে ঢাকায়, তো এখন ওদের বাসায় যাবে, ওই বউকে দেখতে যাবে। এটা বলতেছে এখন আমি রাজি হই না যে আমি ওখান থেকে আসতে আসতে আমার হল গেট বন্ধ হয়ে যাবে, আমি দেরি হচ্ছে যে আজকে না আরেকদিন আসবো। এটা নিয়ে দেখা যাচ্ছে কথা কাটাকাটি হইতে হইতে এক পর্যায়ে মানে প্রিভিয়াস কথাগুলো নিয়ে আস্তে আস্তে এই পর্যায়ে এমন হলো, ঠিক আছে আমাকে হলে পৌঁছে দিয়ে সে মানে এই কাজ করলো। তখন আমার ফোনও ধরতেছে না, ইভেন আমার উপরে খুব রাগ দেখাচ্ছিল। আমি ওর ফ্রেন্ডকে ফোন দিলাম, সেখানে তো ওর ফ্রেন্ড এসে ওকে নিয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো আমি
কি করছিলেন আপনি কিছু
এটা হচ্ছে আমার তখন সেন্স কাজ করতেছিল না,
কি করলেন
তখন আমি শাহবাগ মোড়ে দিয়ে যাই, তখন ওই সিগন্যালে ছিল,
হঠাৎ করে দেখি
আমার
গাড়ি ধারণ নিজের
অজান্তে
গাড়ির নিচে কিচ্ছে করে গেছিলেন।
ইচ্ছা বলতে তখন বললাম না, তখন ওইভাবে সেন্স কাজ করে নাই, কোনো কিছু কাজ করে নাই যে ওইরকম করলো কেন, আমি কি ইয়ে করলাম যে তখন ওই সেন্সটা একদমই কাজ করে নাই।
গাড়ি দেখেননি
তখন ওই কাজটাই করতে জানি, কিন্তু আনফরচুনেট চলে আসে। এটা
কয়বার করেছে
এরকম, মানে গাড়ির নিচে ঝাঁপ দিছে একবার, তারপরে যে মেডিসিন খাওয়া, উল্টাপাল্টা ওষুধ খাওয়া, এগুলো নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে দুই তিনবার, মানে এগুলো প্রায়ই করে। এবং কয়েকবার সে বাসায় অসুস্থ হয়েছে, ওইটা হসপিটাল ভর্তি হতে হয় না,
হসপিটাল পর্যন্ত গেছে। এর কি করা যায়, এটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার।
এটা আমি ঠিক করতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি এটা আমি কখনো ঠিক করতে পারবো কিনা। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি কষ্ট, এমন কেন করতে হবে?
কি কি বা আপনি আপনি কি ডিজার্ভ করতেছেন, মানে কি কি করা যায়? আগে লিজার কাছ থেকে একটু শুনি কি করা যায়, এটা তো সলিউশনটা হওয়া উচিত।
গুরু আমি এখন চিন্তা করতেছি ওকে তো আমি ঠিক করতে পারবো না,
তাহলে ছেড়ে,
না 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 ছাড়াছাড়ি তো নাই, আমি নিজে যে মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলবো, আমি আমার মেন্টালিটি চেঞ্জ করে ফেলবো, আমি এটাই চিন্তা করতেছি, এটাই আমার কাছে সলিউশন। আর কোনো সলিউশন নাই।
চেঞ্জ করে কি করবেন?
মানে ওই যে ও যেটা করে ওইটা, যে গাড়ির নিচে পড়তে যায়, এখন আমি ওইটাকে ওকে ইয়া করবো যে যাও যাও, মানে বড় গাড়ির নিচে পড়ো, বেশি করে ওষুধ খাইও, এটাই একটু বলতে পারি যেন।
এই জিনিসটা কি কন্টিনিউ করবেন আপনি?
না না, এটা কন্টিনিউ না, এটা আপনার রাগের মাথায় বা রাগ বেশি হয়ে গেলে এরকম,
রাগ না বেশি হয়ে গেলে এই ধরনের সেন্স যদি না থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। সেন্স কি কাজ করেন আপনি, কি দেখেন না
এখানে? এখানে আমি একটা কথা বলি, এটা হচ্ছে যখন এরকম কথাবার্তা হয় বা ওর কাছ থেকে যখন রেসপন্স না পাই তখন আমার মাথাটা বেশি সমস্যা হয়। আমি একে একে কোশ্চেন করতেছি, তিন চারটা কলম, রেসপন্স নাই, চুপে বসে আছে। এই জিনিসটা আমার কথা হচ্ছে যে সলিউশন কথা বলি, সমস্যা নাই তো, আমি কোশ্চেন করছি আনসার দাও, এটা কি আনসার আছে তোমার কাছে সেটা বলো, আমি দেখি কি ইয়াতে যাবে। ও কন্টিনিউ চুপ করে আছে বা অনেক বেশি রাগ দেখাচ্ছে বা অনেক বেশি মেজাজ খারাপ,
এই কাজগুলো তো করেন আপনি
গুরু? আমাকে সে খুব ভালো করেই চিনে, আমি এখানে একটা সত্য কথা বলতে চাই যে সে আমাকে যতটুকু ভালোবাসে আমি এখনো তার মতো করে ভালোবাসতে পারি নাই, এটা আমি সত্য কথা বলতেছি। আর সেটা হচ্ছে যে সে আমাকে খুব ভালো করে চেনে, কারণ আমার রাগটা একটু বেশি,
হঠাৎ করে উঠে আবার হঠাৎ করে পড়ে যায়, হয়তো 10 মিনিট পরে পড়ে এসে, কিন্তু সে এটা মানে এটা তখন তারও মাথায় কাজ করে না, আমি রাগ করলে সে নিজেও রাগ করে বসে থাকে।
আপনার রাগের কনসিকোয়েন্সে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য সে রাগটা না করলে কি এমন যায় আসে?
এখন আমিও মাথা ঠিক রাখতে পারি না।
মাথা খারাপ করে একটা গান দেখেছি, ওটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আমরা
আমরা ছোট একটা ব্রেকে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলছে প্রাণা ভালোবাসা বাংলাদেশ। গুরুত্বের সময়ের সঙ্গে আজকে রয়েছেন আমাদের দুজন অতিথি, টিটু এবং লিজা, আমরা তাদের গল্প শুনছি। ইন দ্য মিন টাইম আপনারা আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারে, আর অবশ্যই লিখবেন কোথা থেকে আপনি শুনছেন এই মুহূর্তে এবং আপনার বয়স। ফেসবুকে লিখতে পারেন facebook.com/dhakafm90.4, এটা আমাদের অফিসিয়াল ফ্যান পেজ অ্যাড্রেস, সেখানে গিয়ে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে মেম্বার হয়ে নিন এবং তারপরে লিখে ফেলুন আপনার কথাগুলি। আর যারা লিখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবগুলো SMS গুরু কিন্তু অত্যন্ত যত্ন সহকারে সবগুলো SMS পড়েন, হয়তো বা অন এয়ার এগুলি পড়া হয় না, অফ এয়ারে সবগুলো SMS তিনি খুব যত্ন সহকারে পড়েন। সো এমন মনে করবার কোনো কারণই নেই যে আপনাদের SMS গুলি অবহেলিত হয়ে থাকবে। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন। জানিয়ে দিই আরো একবার, রেক্স ফ্যাশনের অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ যারা অংশ নিতে চান, তারা রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার 16260 এই নাম্বারে সেন্ড করুন যত খুশি ততবার, এবং সর্বাধিক জিনিয়েছেন SMS করবেন তারই কিন্তু সুযোগ থাকছে আগামী এপিসোডে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর হট সিটে বসার। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার বাই রেক্স ফ্যাশন। জোর আপনার সঙ্গেই আছি এবং আবারও ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর প্রাণা ভালোবাসার বাংলাদেশে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন
প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
ইচ্ছা
করেই তো আজকে মেঘলার ব্যাপারটা একটু ছাপিয়ে গেছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ,
কারণ মেঘলার অম্ল অর মধুর যাই হোক না কেন একটা সারপ্রাইজ একটা ওয়েট করছে, এবং মেঘলার আমি জানি যে দারুণ ভক্ত এবং মেঘলাকে দারুণ পছন্দ করে আমাদের এই লিসেনার্স কমিউনিটি, যারা
সবাই মিস করছে লিখছেন।
এক্স্যাক্টলি, তো তাদের অবশ্যই দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। মেঘলার এই সারপ্রাইজিং নিউজ আপনাদের সামনে আমরা শেয়ার করব, সেটি মোস্ট প্রবাবলি সামনের সপ্তাহে মেঘলাকে উপস্থিত করেই আমরা শেয়ার করব। এই কারণে এই সারপ্রাইজটা ডিসক্লোজ করছি না এখন, প্রথমে প্ল্যান করেছিলাম করব, তারপর মেঘলাকে ফোনে নিব, ফোনে নিলে আসলে অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যাবে না, তাই আমাদের প্ল্যানিং হচ্ছে মেঘলাকে সাথে নিয়ে আমরা করব।
আমরা আরো কিছু এসএমএস করি। রানী লিখেছেন, লিজা পয়েন্ট, টিটু ভাইয়া রাগ করবা বাট পাগলামি করবে না, পাগলামি যদি করো তাহলে কেনই বা প্রেম করছো? এটা আসলে টিটুর জন্য ছিল এসএমএসটি। সিনথিয়া লিখেছেন, গুরু জানেন লিজাপুর স্টোরিটা শুনে খুব প্রেম করতে মন চাইছে, বাট সবাই কি টিটু ভাইয়ের মতো এমন? আমার মনে হয় সবাই,
এটা তো ডিপেন্ড, যদি না হয় সেক্ষেত্রে তো অনেক দুর্ঘটনা, অনেক খারাপ লাগা, এই ভালোবাসার হাত ধরে আছে যেটা আমাদের কাছে কোনো ভাবেই কাম্য না।
ইমন লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন নিলয়, এরপরে গুরুকে ভাইয়া বানাতে চান নিলয়, জানিয়েছেন মিরপুর থেকে।
ডেফিনেটলি নিলয়, আমি জানি না যে আপনার ভাই কয়জন, আমি অবশ্যই আজ থেকে আমিও বলছি যে আপনি অনায়াসেই আমাকে আপনার ভাইয়ের জায়গায় দিতেই পারেন, সেটি অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া হবে।
আর রাজীব নরসিংদী থেকে লিখেছেন, টিটু ভাই এবং লিজা আপু আপনার দুজনের পক্ষেই বলছি যে আপনারা দুজন দুজনকে মন থেকে বিশ্বাস করুন, তাহলে আপনাদের এই পবিত্র ভালোবাসা সারা জীবন অটুট থাকবে। অনেক ধন্যবাদ ফজলে রাবি, তিনি লিখেছেন আমার মনের মানুষ তাকে অনেক ব্যথা দিয়েছে। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে ইমন, লিখেছেন রফিকুল ইসলাম, মেঘনা লিখেছেন লিজা তুমি খুব লাকি যে এমন একজন মানুষ তোমাকে এত ভালোবাসে।
দারুণ একটা কথা যে অনেক বেশি আপনি ভাগ্যবতী, যে কথা আমরাও বলছিলাম। অন দ্যাট নোট আমরা চলে যাচ্ছি টিটুর কাছে, কিন্তু টিটু আমি সত্যি খুব ডিসঅ্যাপয়েন্ট যে এই রকম কথা আমাদেরকে শুনতে হচ্ছে বা এরকম পরিস্থিতির ভেতর দিয়ে আপনি যান সেই জিনিসটা আমাকে জানতে হচ্ছে, এবং আমি আসলে ডিসঅ্যাপয়েন্ট অ্যাজ ওয়েল আপনার ব্যাপারেও লিজা, যে ওই সিচুয়েশন যে ধরনের অ্যাক্টিভিটিস ডিমান্ড করে সেইভাবে আপনি অ্যাক্ট করতে পারেন না আপনার রাগ বা ক্ষোভটাকে মেনটেন করতে গিয়ে। আমার মনে হয় এখানে দায়িত্ববোধের পরিচয়টা আপনার বেশি দেওয়ার সুযোগ আছে, যেখানে আপনি জানেন যে আপনার ভালোবাসার মানুষ যা আজকে পৃথিবীতে অনেক বেশি দুষ্প্রাপ্য হয়ে পড়েছে, আপনার আশপাশ তো দেখতেই পাচ্ছেন, আপনি যেহেতু হোস্টেলে থাকেন সেখানে তো আরো ভালোভাবে বুঝতে পারেন যে ভালোবাসার নামে কত রকমের ছলনা চলছে আজকের এই পৃথিবীতে, স্পেশালি ইন বাংলাদেশে, এবং আরো যদি স্পেসিফিক করে বলি ঢাকার আশপাশে। তো সেই জায়গাতে আপনি একজন ভালো প্রেমিক পেয়েছেন, ভালো একজন ভালোবাসার মানুষ পেয়েছেন, আপনি আসলেই ব্লেসড, না হলে এইরকম প্রেমিক এরকম ভালোবাসার মানুষ পাওয়ার কথা না। সে আপনি জানেন যে আপনার একটু খামখেয়ালির জন্য, একটু রাগের জন্য সে ধরনের উদ্যোগ নিয়ে বসে, আল্লাহ না করুক এ ধরনের পরিস্থিতিতে যদি আপনাকে পড়তে হয়, একবার নিজেকে সামলে নিয়েছে লীনাকে হারিয়ে, দ্বিতীয়বার আপনি আর হয়তো সামাল দিতে পারবেন না, এটা আপনি নিজেও খুব ভালো করে জানেন, ঠিক নাকি বেঠি? তাই যদি হয় তাহলে আপনার দায়িত্ব হবে ওই রকম ক্রুশিয়াল মুহূর্তগুলোতে আপনি নিজেকে সামলে নেবেন, এবং অবশ্যই সে তার দ্বারা যে কোনো ভুল হতে পারে সেই চিন্তা করে হলেও আর এ ধরনের পরিস্থিতি তৈরি হতে কোনোভাবে আপনি দিবেন না। আপনি কথা দিন আমাকে।
জি গুরু, আমি সর্বোচ্চ চেষ্টা করব।
আর কাপুরুষোচিত কোনো কাজ আপনি করবেন না, আমার যারা এই ধরনের কাজ করতে যায় তাদেরকে নপুংসক মনে হয়, আপনাকে দেখে, আপনার ব্যক্তিত্বকে দেখে, আপনার ভালোবাসা প্রবণ এই মনটাকে দেখে, আপনার মতো পুরুষকে কালপুরুষ বলতে মন চায়, নপুংসক বলতে আসলেই মন চায় না। সো এই নপুংসকের মতো কাজগুলো আপনি করবেন না, কথা দিন টিটু। একজন কালপুরুষ যে তার ব্যক্তিত্বের বলে বলিয়ান, সে কখনো এ ধরনের অজুহাত, খোড়া অজুহাতে এ ধরনের উদ্যোগ নিতে যায় না, বলেন যে আর কখনোই করবেন না। আমরা শুনছিলাম আপনাদের জীবনের কথা, অনেক ভালোবাসার কথা উঠে এসেছে, অনেকে ভালোবাসতে চাচ্ছে আপনাদের ভালোবাসার কথা শুনে, কিন্তু আমি বলবো না যে হঠাৎ করে ভালোবাসার সিদ্ধান্ত নিয়ে ভালোবাসার জন্য বেরিয়ে পড়ুন। ভালোবাসা এমনই একটা জিনিস যে আপনি আপনার মতো চলতে থাকবেন, আপনার প্রাত্যহিক জীবনে দেখবেন কোনো একটা পথের বাকি ভালোবাসার সাথে আপনার দেখা হয়ে গেছে, এবং হয়তো আপনার ভালোবাসার ইঙ্গিতটা তখন বুঝতে হবে। আপনি যদি সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী হন তাহলে হয়তো ভালোবাসার ইঙ্গিতটা বুঝতে পারবেন, এবং তখনই ভালোবাসার সাথে আপনার সামনাসামনি সেই পরিচয়, সেই অভিজ্ঞতাটা হয়ে যাবে। এবং আমি চাইবই যে ভালোবাসার হাত ধরে কোনো রকমের ভলগার কিছু যেন আমাদের মধ্যে জায়গা করে না নেয়, কোনো রকমের অবিশ্বাস যেন জায়গা করে না নেয়, আমাদের মধ্যে স্বেচ্ছাচারিতা যেন জায়গা করে না নেয়, ভালোবাসা যেন সত্যিকার অর্থে মহিমান্বিত হয়ে থাকে। ভালোবাসা আসলেই মহিমান্বিত একটা জিনিস, এবং স্রষ্টা তৈরি করা দারুণ রহমতের একটা জিনিস, আমরা মানুষ সেটিকে হয়তো কালিমালিপ্ত করি। লিজা, আপনি বলছিলেন যে আপনার এই দুইজনের মুহূর্তের বিভিন্ন কথাগুলো, আরো যদি কিছু এরকম বলার থাকে।
জি গুরু, আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের যখন অ্যাফেয়ার হয় এর মধ্যে আমার প্রথম জন্মদিন ডেট যখন আসে, তো এর মধ্যে আবার ওর বাড়ি যাওয়াটা ইমার্জেন্সি হয়ে পড়ে। আমার হচ্ছে 9 তারিখে বার্থডে, অথচ ওকে 8 তারিখে বাড়ি যেতে হবে।
কোন নয়,
মে মাসের নয়,
কামিং। আচ্ছা, মে নয়। আচ্ছা,
তো 8 তারিখে ওকে বাড়ি যেতে হবে। তো আমার মানে কতটা কষ্ট হচ্ছিল সেটা আমি ওকে একটু বুঝতে দিই নাই যে তুমি আমার প্রথম বার্থডেতে থাকবা না, আমি এটা কখনো মেনে নিতে পারছিলাম না। কিন্তু তারপর তার আমার চেয়ে বাড়ির সমস্যাটা যেটা সেটা ইমার্জেন্সি মনে হয়েছে, এই জন্য আমি তাকে বারবার করে বলছি তুমি এখানে যাও। কিন্তু সে কিন্তু মানে এই কথাটা রিয়েলাইজ করতেছিল যে না, তোমার বার্থডে আমি কিভাবে চলে যাই, তাও আবার প্রথম। তারপর যাই হোক, যাবে এর 2 দিন আগে 7 তারিখে আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, এবং ইভেন ওই দিনই আমার হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, এবং আমি এখানে ডক্টর দেখে আসি। আসার পরে হল গেটে, হলে যখন ঢুকি মানে আমার 9:30 গেট বন্ধ হয়ে যায়, আমার 15 মিনিট লেট হয়ে গেছে। তখন ম্যামরা অফিসে বসা ছিল, তো ওনারা আমাকে জিজ্ঞেস করতেছে কেন তোমার লেট হয়েছে, কেন তোমার লেট হয়েছে, এগুলো জিজ্ঞেস করতেছে। তখন আমি মানে কি বলবো যে আমি ডক্টরের কাছে গেছিলাম এই কথাটা বলতে গিয়ে আমি এতটাই অসুস্থ, আমার এজমা প্রবলেম ছিল, মানে এত শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল, আমি কোনো কথাই বলতে পারতেছিলাম না। এবং মানে আমাদের এখানে যে ডক্টর ম্যাডাম ছিল এবং হাউস টিটো অন্য ম্যাডামরা ছিল, ওনারা সবাই ভয় পেয়ে গেছে। টিটো তখন সাবাক থেকে ফার্ম গেট পার হয়ে চলে গেছে, দশটার দিকে তো রাস্তাঘাট ফাঁকা ছিল। ওইখান থেকে আমাদের হাউস টিটো ম্যাডাম ফোন দিছে, তো সে খুব মানে তাড়াহুড়া করে আবার আসছে, মানে এতটাই তাড়াহুড়া সে হয়তো নিজেও জানে না। সে পরে বলল
হসপিটাল নিয়ে যেতে হবে, তো গার্জিয়ান লাগবে, এখন আপনি যদি আসতেন। তো আমি কথাটা শোনার পরে আমি এতটাই ইয়ে হয়ে গেছি যে এখন আর ওই বললাম না যে আর কোনো কিছু ইয়ে করতেছে না, ওই পাঙ্গুর যে ওভারব্রিজ দিয়ে উঠতে হবে, ওভারব্রিজ দিয়ে আমি না গিয়ে আমি রাস্তা ক্রস করতে যাচ্ছি, কিন্তু এদিকে কিন্তু ক্রস করা যায় না, একদম ইয়ে দেওয়া, ঘেরাও করা। তো আমি এদিকে যাওয়া শুরু করছি, ওইদিকে যাওয়া শুরু করার পরে একটা প্রাইভেট কার হুট করে আমার সামনে এসে ব্রেক করে ওই ওই দিনও। তো পরে আমি দেখি যে সামনে তো ব্যারিকেড দেওয়া, তো পরে আবার পিছন দিক দিয়ে যাই গিয়ে আবার ওভারব্রিজ পার হয়ে তারপর ওইখান থেকে তাড়াতাড়ি করে ওকে নিয়ে ঢাকা মেডিকেলে যায়। ওই দিনগুলো আসলে সত্যি অনেক ইয়ে ছিলাম, যে তাড়াতাড়ি করে ওইখানে নিয়ে গেলাম, নিয়ে আমার এক ফ্রেন্ডকে ফোন দিছি যে তাড়াতাড়ি মেডিকেলে আয়, লিজাতে প্রবলেম হয়েছে। ওই ওইখানে তারে ঢাকা মেডিকেল কিছুক্ষণ নিয়ে যায়, নেবুলাইজার দেওয়া হয়, ওইখানে দেওয়ার পরে গিয়ে হালকা হয় আর কি।
এখন বর্তমান অবস্থা কি, আপনাদের সম্পর্ক কি অবস্থায় আছেন এখন?
এখানে আমি বলি তো এইভাবে কন্টিনিউ যখন হচ্ছে, আমি মোটামুটি 3 বছর পার। তো রিসেন্টলি আপনার এরপর থেকে আমি আমার বাবা মাকে বা ফ্যামিলিকে আমি ট্রাই করি বোঝানোর জন্য। তো মাকে তো বলছি, তো আম্মুকে বলছি। আমি
আপনার পড়ালেখার অবস্থানটা কি সেটা আগে একটু শুনে নি।
পড়াশোনা আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমি ঢাকা কলেজ থেকে পড়াশোনা করছি।
দ্যাটস গুড, মাস্টার্স কমপ্লিট হয়েছে, অর্থাৎ পড়ালেখায় কোনো প্রতিবন্ধকতা সে অর্থে সৃষ্টি হয়নি প্রেমের কারণে, এটা তো বলা যেতে পারে। সাথে কি কোনো চাকরি বাকরি কিছু করছেন এখন?
এখন আমি একটা ব্যবসা করতেছি।
বিজনেস করছেন এবং আপনি নিজের খরচ কি নিজে সংকলন করতে পারেন এরকম অবস্থায় আছেন
এখন? এটা মোটামুটি ওইভাবে এখনো ইয়ে করতে পারতেছি।
লিজার পড়ালেখার কি অবস্থা? দুজন দুজনের অনুপ্রেরণার অংশ ছিল, খুবই ভালো, সবই যে ভালো, খারাপের জন্য তাকায় আছি আমি, কখন ভারী হবে এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, নাহলে মানাচ্ছে না জীবনে।
পড়াশোনার ব্যাপারে যেটা অলওয়েজ ইন্সপায়ার করে, ঠিক আছে, যে পড়াশোনাটা এটা
বলছিলেন যে তারপরে ফ্যামিলিতে যে প্রসঙ্গগুলো,
হ্যাঁ ওইটা আমি আস্তে আস্তে আমার আম্মুকে তো আগে বলছি বা ঘটনাটা জানাইতাম যে একটা রিলেশন হচ্ছে এরকম চলতেছে। তো তখন আস্তে আস্তে যখন দেখা গেছে আমার মাস্টার্সটা কমপ্লিট হওয়ার পথে বা কমপ্লিট হয়ে গেছে এরকম, তখন আমি চিন্তা করলাম যে না, এখন একটা ফর্মালি রিলেশনের দিকে যাওয়া যায়। ফর্মালাইজেশন বলতে আমি আর ও সবসময় চিন্তা করছি এবং সবসময় আমরা ডিসকাস করছি এটা যে ফ্যামিলির বাইরে কোনো কিছু করতে যাব না ফার্স্ট টাইম থেকে, কারণ ওর ফ্যামিলিকে বা মা বাবা সবসময় অনেক বেশি রেসপেক্ট করে এবং তাদেরকে ইয়ে করে, আমার দিক থেকেও তাই। তো এভাবে যখন আমাদের ইয়ে হয় তখন আপনার রিসেন্টলি গত আব্বু ফোন দিতে থাকে ওর আব্বুকে, তো ওর আব্বু তেমন কোনো ডেট দেয় না, মেয়ে তো ছোট এখন কি বিয়ে দেবো, আরেকবার ফোন দিলে বলে এখন না আরো কিছুদিন যাক, মানে এদিকে ডিলে করার চেষ্টা করতেছে। তা আব্বু এটা বুঝতে পারছে, বুঝতে পারার পরেও উনি অনেক যোগাযোগ রাখছে। তো আস্তে আস্তে যখন ওর বিবিএটা আমি ওয়েট করছিলাম যে ও বলতেছে বিবিএটা কমপ্লিট হয়ে যাক তখন ফর্মালি বলা যায়, তখন ওর বিবিএটা কমপ্লিট হয় তখন আমরা একটু ইয়ে চেষ্টা করি যে তাড়াতাড়ি করে একটা ইয়েতে যাওয়ার জন্য। তখন আব্বু ফোন দেয়, তো আব্বু ফোন দেওয়ার পরে এভাবে ডিলে হয়, ডিলে হওয়ার পরে কোন একভাবে আব্বু অলস থেকেই আমি যখন বলছি বা আব্বাকে রাজি করাইতে মোটামুটি ইয়ে হয়েছে, কারণ আমার জন্য সহজ হয়েছে বিষয়টা যে আম্মা মেনটেন করছে এটা। তো আব্বু যখন এটা সে মেনে নিছে তখন তো এটা খুশি তো আর বলা লাগে না যে কেমন, আব্বা মা যদি খুশি হয়ে থাকে, কারণ আমি চেষ্টা করছি যে আমার বউ আসলে আমার আব্বা আমাকে আগলে রাখবে, এটা সবাই চায় যদিও। তো এটা যখন ও আব্বা যখন রিসিভ করছে ব্যাপারটা, তখন আব্বা ফোন দেওয়া শুরু করলো যে যেহেতু আমার ছেলে পছন্দ করছে বা চুজ করছে, তো এখানে তো অন্য কোনো কথা থাকতে পারে না, আর এখানে তাহলে আমি আর এটা এতটা ডিলে করব না। এর মধ্যে আমি বলি আমি ব্যবসাটা নতুন শুরু করছি, তো এখনো একটা ব্যবসা কিন্তু এস্টাবলিশ হইতে একটু সময় লাগে, তো এরপরে আমি চাইছিলাম ওইভাবে কোনো ইয়ে করতে। তো আব্বার কথা হলো বিয়ে প্রসঙ্গটা নিয়ে আগানো, তো কথা বললো যখন তখন আব্বা ওরে ফোন দিয়ে ওনাদেরকে একটা ডেট নেওয়ার চেষ্টা করে। তো গত 21 তারিখে ফেব্রুয়ারি 21 তারিখে একটা ডেট হয় যে আব্বা ফোনে কথা এটাই বলছে যে আমরা যখন আসব, মেয়ে আমার দেখা আছে, আপনার আমার অন্য কিছু জানার দরকার নাই, আমরা আংটি পরাইতে চলে আসবো, ডিরেক্ট আংটি পরাবো, অন্য কোনো কথার দরকার নাই। তো এর আগে কি বলে এর আগে কথা হয়েছে ওনাদের সাথে, তো কথা হওয়ার পরে দেখা গেছে ওনারা ওই যেদিন হসপিটালে আব্বু ট্রিটমেন্ট করা এখানে আসছে, তো আব্বা বলছে যে না হসপিটালে যাওয়া যাবে না, এই ধরনের কথা হসপিটালে আমরা কেন বলবো। তো ওনারা কথা হয়েছে যে মেয়ের পক্ষে লোক আমরা আগে কেন ছেলের বাসায় যাবো, এই কথাটা বলছে। তো অ্যাটলিস্ট দেখা গেছে ওরা আব্বুর কারণে ওই হসপিটালে কিছু কথাবার্তা হয়, হওয়ার পরে একটা ডেট হয় 21 তারিখে। ডেট হওয়ার পরে আপনার এঙ্গেজমেন্টের জন্য আমরা ডেট করি বেসিক্যালি। 21 তারিখে আমাদের বাসা থেকে লোকজন যায়, মূলত ফ্যামিলির সবাই আমাদের বাসা থেকে যায়, গিয়ে ওকে আংটি পরায় আসে ওইখান থেকে। তো ওইখানে আংটি পরানোর পরে ওইখানে ওদের কিছু লোকজন থাকে, আমাদের আমাদের তো ফ্যামিলির মূলত ফ্যামিলির বাইরে কেউ যায় না, তো এর মধ্যে ওরা আংটি পরায় যখন আসে বাড়িতে খুশি সবাই, আব্বা এবং আম্মু, কারণ এর মধ্যে আমি যেগুলো বলছি সবই মিলছে। কারণ আমি বলছি যে দেখেন আপনারা যদি মেয়ে চান বা বউ চান ছেলে, তাহলে অন্য কিছু তো আপনারা খুঁজাতে, কারণ আমরা তো তোরে কি বলছি নাকি এরকম কিছু, মেয়ে পছন্দ হয়েছে মেয়ে নিয়ে চলে আসুন, অন্য কিছু দরকার নাই। কারণ এখনকার যে আপনি জানেন যে একটা চাওয়া পাওয়ার বিষয় থাকে, ওরকম কোনো ডিমান্ড ওরা ইয়ে করে নাই। তো দেখা গেছে এটা যখন কন্টিনিউ সরি এঙ্গেজমেন্ট হয়, তো এঙ্গেজমেন্ট হওয়ার পরে আবার ওদের পক্ষ থেকে আসার একটা ডেট হয়, কারণ আব্বা বলছে যে আপনাদের পক্ষ থেকে যেতে হবে, না গেলে জিনিসটা খারাপ দেখায়, একটা সামাজিকতার ব্যাপার আছে। তো ওরা আসতে চায় না, কিন্তু আমাদের যাওয়া তেমন কোনো ইয়ে নেই, না না আপনাদের আসতে হবে। তা ওদের পক্ষে লোকজন বলছে না যাওয়ার দরকার, তো ওনারাও আসছে। আসার পরে গুরু মেইনলি এখানে একটু প্রবলেম হয়েছে, তো ওই যে আমাদের রিলেশনটার কথা ওরা কিন্তু ইয়ে করে না, জানায় নাই কাউকে। ওদের কথা হচ্ছে এটা ফর্মালি হচ্ছে, আর আমাদের আব্বা মতো জানেই যে রিলেশনে হচ্ছে। তো এটা ওনারা আসার পর ওনারাও ফর্মালি কথাবার্তা বলছে এখানে আসার পরে। তো আমাকে আমি এখানে ইয়ে করি যে আমাকে শুরু থেকে ওরা যখন আসছে, তো কথা হচ্ছে যে ছেলে যাবে সামনে রিসিভ করবে, সবাইকে আপ্যায়ন করবে, এটাই তো সিস্টেম। কিন্তু আমাদের এখানে প্রবলেমটা হয়েছে যে ওরা ডাকবে, ডাকলে চলে যাব এইরকম, বা এরকম যে ছেলে দেখতে আসছে, তো এইরকম। আমি তো ভিতরে যখন আমি রেডি পুরা পাইজামা পাঞ্জাবি আমাকে সিলেক্ট করে দিয়েছে কোনটা পরবা, আমি মোটামুটি রেডি। তো ওনারা যে ভিতরে হুট করে আসছে, আসার পর ভিতরে ঢুকছে, তো আমাকে আম্মাও ব্যস্ত আব্বুও ব্যস্ত ওইদিকে সবাই ব্যস্ত, তো ফর্মালি আমাকে কেউ ডাকবে নাই, তো না ডাকবে তো আমি যাই নাই। তো ওনারা এর মধ্যে নামাজ পড়তে গেছে, শুক্রবার ছিল, নামাজ পড়ে আসছে, খাওয়া দাওয়া করছে, তখন পর্যন্ত ওনারা ওনার ওর এক নানু আছে, তো ছেলে কই, ছেলের কি লুকায় রাখছে নাকি, এর মধ্যে আম্মুকে বলছে আপনার ছেলে কই, আমি জানি আপনারাই তো জানেন, এটা খামকেল একটা ইয়াদে হিসেবে বলছে। পরে ওনানু আবার বলতেছে যে ছেলে কই, ছেলে লুকায় থাকে, তাহলে প্রেম করছে কেমনে, উনি কিভাবে জানছে এটা আমরাও জানি না, উনি জানি না এই মন্তব্যটা করছে, প্রেম করছে কেমনে, তাহলে ছেলে যা আসে না সামনে। তো এটলাস্ট লাস্টলি আপনার ডাকছে ওরা যে ছেলে আনার জন্য, তো আমি গেলাম, কথাবার্তা বললাম ওনাদের সাথে, ওনারা সবকিছু জানতে চাইলো। তো ওর নানা আছে একজন, উনি অনেক বেশি ঘোষণ করছে, মোটামুটি ইন্টারভিউর মতো, হ্যাঁ কি অবস্থা এখন, তো ব্যবসার কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা, হ্যাঁ ও মানে বিভিন্ন ধরনের কোশ্চেন করা। তো এইভাবে যখন যায় তখন এখানে একটা ভুল হয়, আম্মা আমি আগে থেকে বলছি আম্মা একটু ইমোশনাল বেশি ছিল, আর আম্মা ফার্স্ট টাইম থেকে ওই জিনিসটা অনেকটা ক্লিয়ার না, অনেক বেশি সাপোর্ট করে ওকে, আব্বু অনেক বেশি সাপোর্ট করে। তো ও কথা হলো ওদের যে বোনের চিকিৎসা করতে গিয়ে ফাইন্যান্সিয়াল অবস্থাটা একটু উইক হয়ে গেছে, ওইটা আমাদের ফ্যামিলি জানে, তো ও এটা কোনো প্রবলেমই না। কিন্তু এখানে আর কোনো কিছু তো কথা থাকে না, তো আমাদের কাছে সামাজিকতা যেটা যে ছেলে আসছে, ছেলেকে তো একটা কিছু দিতে হয়, আংটি পরাইতে হয় বা একটা হ্যান্ড কেস সালামি এরকম করতে হয়। তো আমি যখন ঢুকলাম আপনার, ওরা সালামই নেয় নাই, সালাম করতে চাইছি সালামই নেয় নাই, তো তো এখানে তার কোনো কথা থাকে না, সালামি সালাম যেহেতু নেয় নাই, তো ওনারা এভাবে কোনো আংটি বা সালামি আমাদের এটা প্রচলন তো কোনো কিছু দেয় নাই। তো এটা নিয়ে একটু কথাটা বাদে, এখানে এই জায়গাটার মধ্যে কথাটা বাদে, আমাদের পক্ষ থেকে ধরে যে কে কেমনে আসলো, ওরা তো একটা কিছু করতে পারতো, অল্প করলেও এটা সামাজিকতা, এটা কি টাকা পয়সা তো ফ্যাক্ট না, সামাজিকতাটা কেন করলো না, তো এটা নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হয়। তো এটা ঝামেলার সৃষ্টি হওয়া বলতে এটা ওইখানে কেঁদে ফেলে, যে আসলে এটা কেঁদে ফেলছে এই জন্যই, এটা লিজাও বুঝতে পারে না, এটা লিজার প্রেস্টিজে লাগতে পারে, কারণ আমাদের পক্ষে লোকজন শুনলে বলবে যে শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে কেন করলো না। এই জিনিসটা আমার চিন্তা করলো যে ও যখন আসবে ও আমাদের বাড়ির বউ
বড় এখন ভুল বুঝাবুঝি
ভুল বুঝাবুঝি আছে
কি অবস্থা, ভুল বুঝাবুঝির মাত্রাটা কোন জায়গায় এখন?
মাত্রাটা মানে কি বলবো গুরু, আমার আব্বু এই ঘটনার পর থেকে এবং এখান থেকে আসার পর থেকে যেই লোকগুলা মানে আমাদের এই পক্ষ থেকে ওদের বাসায় গেল, ওরা সবাই এক একজন এক এক রকম নেগেটিভ কথা বলা শুরু করছে। তো এখন এত কিছু নেগেটিভ বলতেছে, তো
বাবা কি গেছিল, তার বাবা
ওর বাবাও আসছিল।
তো মানে সবার নেগেটিভ শুনে আমার আব্বুও নেগেটিভ হয়ে গেছে। এখন এক পর্যায়ে এমন অবস্থা যে সবাই মিলেও বুঝাচ্ছে যে ওই মানে ওই লোকগুলা ছাড়াও তিন চারজন লোক আছে, ওরা শুধু নেগেটিভই বলবে, ওরা পজিটিভ আর কিছু বলবে না। এবং ওই লোকগুলা ছাড়া বাকি যারা আছে তারা সবাই বলতেছে যে এখন তো এনগেজমেন্ট হয়ে গেছে, এখন তার ঝামেলা করে লাভ নাই। কিন্তু ওনাদের কথা হইলো না, এনগেজমেন্ট হইলেও মানে বিয়ে ফিরে যায় এটা কোনো ব্যাপার না, ওরা বোঝাচ্ছে আব্বুকে এইভাবে। আর এই পাশে ওরা বোঝাচ্ছে যে এনগেজমেন্ট হয়ে গেছে, এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে মানে মানুষ খারাপ বলবে। কিন্তু এমন একটা অবস্থা মানে আব্বু ইয়েতে পড়ে গেছে।
আর আপনার আপনার বাড়ির লোকজন কি অবস্থা?
আমাদের বাড়ির লোকজন এই জিনিসটা নিয়ে মাইন্ড
কষ্ট পেয়েছে, কিন্তু তারা কি আপনার কারণে এখন এরকম সিদ্ধান্তে যায়
না? কখনোই না,
যেহেতু আপনি ভালোবাসেন পছন্দ করেন তো আপনার পছন্দকে তারা মেনে নিচ্ছে এবং প্রাধান্য দিচ্ছে,
এটা কখনোই তারা ইয়ে করে নাই যে মাইন্ড করে না।
আমি সোফার এগুলোর মধ্যে কোনো সমস্যা দেখি না, সমস্যা দেখি না এই কারণে, কারণ আমার বাম পাশে যে বসে আছে লিজা, সে এর মধ্যে তার বিবিএ কমপ্লিট করেছে, রাইট লিজা? এবং টিটু যে আমার ডান পাশে বসা ভালোবাসার আরেক দিকপাল, যে অলরেডি তার মাস্টার্স কমপ্লিট করেছে এবং সেই সাথে নিজের ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা প্রায় এস্টাবলিশড হওয়ার পথে, যদিও সে এখন স্ট্রাগল করছে। এইরকম যখন অবস্থা তখন আমি আসলে এখানে তেমন কোনো সমস্যার কিছু দেখি না। আমি সব সময় চাই যে ভালোবাসার মাধ্যমে যে বিয়ের পথ প্রশস্ত হবে সেটি অবশ্যই দুই পরিবারের সম্মতিতে হবে, তাহলে এই ভালোবাসা, এই বিয়ে, এবং এটি তো শুধু বিয়ে নয়, এর হাত ধরে পরবর্তী যে প্রজন্ম এই পৃথিবীতে আপনারা নিয়ে আসবেন তারাও কিন্তু একটা একটা দারুণ এক এনভায়রনমেন্ট পাবে, যে এনভায়রনমেন্টটা দেয়াটা খুব বেশি মাত্রায় জরুরি, না হলে কিন্তু সেই পরবর্তী বংশধরদের কাছে আপনাদের এক্সিস্টেন্সটা যে অর্থে থাকা উচিত বাবা মা হিসেবে সে অর্থে থাকে না অ্যাকচুয়ালি। সো এই ব্যাপারগুলো কিন্তু ডিমান্ড করে, এটা আমরা চাই, এটা আমরা সব সময় এক্সপেক্ট করি এবং আমার বিশ্বাস যে আপনাদের ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটবে এবং সেই দোয়াটা করি। আলটিমেটলি যদি এই ঘটনাটা কখনোই না ঘটে, আমার কাছে মনে হয় না যেটা ঘটবে না, অ্যাট লিস্ট অ্যাজ পার ইয়োর ফ্যামিলিজ কনসার্ন টিটু, তারা তো রাজি আছে, আপনার পরিবার যদি কখনো বেঁকেও বসে তারপরে আমি বিশ্বাস করি যে সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে আপনাদের ভালোবাসা, পরস্পরের প্রতি আপনাদের যে টান, আপনাদের যে মহব্বত, আপনাদের যে ইশক, আপনাদের যে প্রেম, আপনাদের যে বিশ্বাস, এইসব কিছু অবশ্যই আপনাদেরকে আলাদা হতে দিবে না, আপনারা পরস্পরের সাথেই থাকবেন। কিন্তু আমি প্রার্থনা করব এবং আমি চাইব যে দুইজনে এক্সট্রিম লেভেল পর্যন্ত পরিবারের সাথে থাকবার চেষ্টা করবেন, যাতে করে আপনাদেরকে আলাদাভাবে এই ধরনের সিদ্ধান্তে যেতে না হয়, ঠিক টিটি টিটু?
হ্যাঁ, আমি
আপনি কি ঠিক বলছেন, তো এটা এরকমই তো স্বপ্ন আপনারা দেখেন এবং এর ফাঁকে আপনারা চেষ্টা করুন যে কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন আরো বেশি করে এই সময়কালীন সময়ের মধ্যে, নিজেদেরকে আরো একটু বেশি স্ট্রেদেন করতে পারেন, যাতে করে যদি আল্লাহ না করি কিরকম নহবত আসেও তখন যেন অবশ্যই নিজের পায়ের নিচের মাটিটা আরো বেশি শক্ত করে তোলা হয়, কারণ এটি ভুলে গেলে চলবে না। আমরা বারংবার আশা করি, স্বপ্ন দেখি যে বাবা মাকে সাথে নিয়ে তাদের উপস্থিতিতে এই বৈবাহিক জীবন শুরু করব, আবার পাশাপাশি এটা ভুলে গেলেও চলবে না, যাদের প্রশ্নে আপনি কমিটেড, আপনি কমিটেড লিজার প্রশ্নে, লিজা কমিটেড আপনার প্রশ্নে টিটু, সেই মানুষগুলোকে আলাদা করে দিয়েও আবার কোনো সিদ্ধান্তে যাওয়াটা কোনোভাবেই সমীচীন হবে না। এবং আপনাদের আমি যে লেভেল অফ অ্যাফেকশন দেখেছি, পরস্পরের প্রতি যে টান আর ভালোবাসা দেখেছি, তাতে আমার বিশ্বাস যে ধরনের পরিস্থিতি কখনোই সৃষ্টি হবে না, ঠিক তো? আমরা অনুষ্ঠান শেষ করব, একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিছু টেক্সট নেব। এবং অবশ্যই জুয়েল যে কথা বলছিল যে যারা সর্বোচ্চ সংখ্যক টেক্সট পাঠিয়েছেন ফেসবুকে, তাদেরকে আমরা ফোনে নেওয়ার, সেই দুইজনকে ফোনে নেওয়ার চেষ্টা করব। এটি আমার জন্য আসলে প্রিভিলেজ যে আমি তাদের সাথে কথা বলতে পারবো অন ইয়ার, এবং এই রিলেটেড কিছু আমরা টেক্সট নিব। এবং ফাইনালি লিজা এবং টিটুর কাছ থেকে বিদায় নিয়ে নেব আজকের মতো।
আমাদের দেশের বাইরে থেকে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদেরকে পাঠিয়েছেন সাজুল শেখ। তিনি লিখেছেন, গুরু আমি আপনার এই প্রোগ্রাম শুনি, বিশেষ করে আপনার কথা আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ সাজুল শেখ, আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন অনলাইনে, অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকে আরো অনেকেই লিখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এসএমএস যারা করছেন তাদেরকেও ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই আমি বলবো লাকি দুজন তাদের সঙ্গে গুরু কথা বলবেন। আপনারা অনেকেই লিখেছেন, তো ফোনটা সঙ্গেই আছে নিশ্চয়ই, আপনারা সঙ্গে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি সেই দুজন লাকি লিসনারকে, আমরা অবশ্যই তাদেরকে ফোনে কানেক্ট করব। যে এরপরে দেখতে পাচ্ছি আরিফুজ্জামান শিমুল, তিনি লিখেছেন লিজাকে উদ্দেশ্য করে লিখেছেন যে প্রকৃত ভালোবাসার জন্য এটা জরুরি নয় যে আপনার জীবনের সব দিক থেকে যথার্থ মানুষটিকেই খুঁজে পেতে হবে। প্রকৃত ভালোবাসার অর্থ এটাই যে আপনি জীবনে যাকেই পান না কেন তাকে আপনার যথার্থভাবে ভালোবাসতে হবে। আশা করছি আপনি টিটু ভাইকে আরো বেশি ভালোবাসতে চেষ্টা করবেন। শিমুল, আমার মনে হয় এই দিক দিয়ে লিজার থেকে কোনো কমতি আমরা এখনো দেখতে পাই।
একটাই যে আমরা যে বলছিলাম যে তাকেও শো অফ করানো উচিত, সে শুধু ভালোবাসল আর ভেতরে রেখে দিল তাহলে হবে না, তাকেও শো অফ করতে হবে যে সে কি পরিমাণ ভালোবাসে টিটুকে, যাতে করে টিটু তার প্রশ্নে আরো বেশি কনফিডেন্ট হতে পারে, টিটু যেন তাকে নিয়ে হীনমন্যতায় না ভোগে, সেই কারণে হয়তো কথাটা সে লিখেছে। এটি কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি লিজা, যাতে করে আপনি যে তাকে ভালোবাসেন, আপনার প্রতি যে ওর প্রতি যে আপনার যে পরিমাণ ভালোবাসার যে পরিমাণ আকর্ষণ, সেটিও কিন্তু বহিঃপ্রকাশ ঘটনাটা খুব বেশি মাত্রায় জরুরি। তবেই না সে বুঝবে যে না, আমি যে ঘাত দিচ্ছি ভালোবাসার ঘাত আর কি, বিনিময়ে প্রত্যেক ঘাত ভুলে পাচ্ছি, এটা তো তবেই এই বিশ্বাসটা আরো বেশি স্ট্রংয়ের হবে, এবং তখন ওই ঘটনাগুলো কিন্তু ঘটবে না যেটা আপনি বলছিলেন না, যে ফোন না ধরলে বান্ধবীদেরকে যোগাযোগ করে বা অন্য কোথাও যোগাযোগ করে যে কি ব্যাপার আমার ফোন ধরছে না কেন, উতলা হয়ে ওঠে, এই ঘটনাগুলো কম ঘটবে তাহলে। ঠিক আছে, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আমরা দেখি ফোনে আমরা নিতে যাচ্ছি সেই দুইজন ব্যক্তিকে যারা সর্বোচ্চ সংখ্যক টেক্সট করেছেন আমাদের ফেসবুক আইডিতে। এটি সত্যি আমাদের জন্য ভালো লাগার যে আমরা এরকম কাউকে আমরা প্রথম জনকে পেতে যাচ্ছি, তাই তো বারুই?
হ্যালো, তানভীর বলছেন?
জি আমি তানভীর।
তানভীর, ঢাকা এফএম 90.4 থেকে আমি জুয়েল বলছি, কথা বলুন গুরু হিসেবের সঙ্গে।
জি
জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীরের পরের পার্টটা পড়ি, তার নাম হচ্ছে তানভীর, ফার্স্ট পার্টে যদিও লেখা আছে ক্রেজি বয় তানভীর। তো আমি তানভীরকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, এবং আই এম রিয়েলি প্রিভিলেজ যে তানভীরের সাথে আমি কথা বলতে পারছি, এবং তানভীর দ্য উইনার যে সর্বোচ্চ সংখ্যক টেক্সট পাঠিয়েছে আমাদের ফেসবুক আইডিতে। তানভীর, পুরো প্রোগ্রাম আজকের অনুষ্ঠান সবকিছু নিয়ে যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
আজকের অনুষ্ঠান আমি শুনি, সবসময় শুনি আগের থেকে, রেডিও আমার থেকে এখন ঢাকা একদম। আজকের অনুষ্ঠান তো টিটু ভাইয়ের যে কাহিনীটা, প্রথমে যে কাহিনীটা শুনলাম ওনার ছোট বোন মারা গেছিল, তখন অনেক খারাপ লাগছিল, চোখের কোনায় পানি জমে গেছিল। তারপরে যখন ওনাদের ভালোবাসার কাহিনীটা শুনতে শুরু করলাম, তখন খুবই ভালো লাগতেছে যে টিটু ভাইয়ের প্রতি ইন্টারেস্ট হচ্ছে, যে এত ভালোবাসা উনি অনেকে। আসলে লিজা আপু অনেক লাকি, অনেক লাকি উনি টিটু ভাইয়ের মতো এমন একজন পাইছেন। আর টিটু ভাই অনেক ভাগ্যবান যে ওনাদের ভালোবাসার কাহিনীটা সত্যি খুব ভালো লাগে আমার মতো। আর এখন
সেইটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, কি যেন বলছিলেন তানভীর, আরো কিছু
জি
আছে কি তানভীরের ভালোবাসার মানুষ আছে কি আপনার?
জি আছে।
হ্যাঁ, তাকে উদ্দেশ্য করে দুলাইন হয়ে যাক।
তাকে উদ্দেশ্য আমার ভালোবাসা মানুষ বলতে নাম হচ্ছে পাহিম, পাহিম আর কি, পাহিম বলে রাখে, তাকে খুব ভালোবাসে, অনেক অনেক বেশি ভালোবাসে।
হোক সে আমাদের প্রোগ্রামটি শুনছে, যদি কিছু বলার থাকে তাকে উদ্দেশ্য করে বলে ফেলুন।
তাকে ভালো আছে, আমি তাকে খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, তাকে খুব মিস করি। আমি তো ঢাকায় থাকি, গার্লফ্রেন্ড হচ্ছে গ্রামে। আমি এবার এসএসসি এক্সাম দেবো, আমি ঢাকা কমার্স কলেজে পরিণাম সানডে।
তাহলে আমি আর কথা লম্বা না করি, তানভীর পড়ালেখায় মনোযোগী হও, যেহেতু পড়ালেখার সময় এখন। আর তোমার পক্ষ থেকে আমি ভাই থারে খবর পৌঁছে দিলাম যে তুমি তোমার ভালোবাসার মানুষকে প্রচুর ভালোবাসো, ইনফ্যাক্ট ভালোবাসা টু দি পাওয়ার থাউজেন্ড আমি খবর পৌঁছে দিলাম। বাট আমি খুশি হব তখন তানভীর যখন পড়ালেখায় ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং আমি কথা দিচ্ছি সেদিন অন ইয়ারে নিয়ে এসে, আমি যেমন রকির পক্ষ থেকে কথা দিয়েছি অনুষ্ঠানের শুরুতে, তোমার পক্ষ থেকে আমি কথা দিচ্ছি যে ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তোমাকে সাথে নিয়ে আমি কংগ্রেচুলেট করবো তোমাকে, এবং সেই সাথে নিয়ে এটা সেলিব্রেট করবো যদি সত্যি রেজাল্ট ভালো হয়। ঠিক আছে তানভীর, অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর এভাবে ভালোবাসা দিতে থাকো বন্ধু, তোমাদের ভালোবাসায় সিক্ত হতে থাকি, বেঁচে থাকলে এভাবে ভালোবেসে যাবো পরস্পরকে, আর এভাবে ভালোবাসায় পরস্পরের কাছে সিক্ত হবো। চলে যাবো এবার আমরা পরবর্তী ফোন কলে।
লিখেছিলেন ফেসবুকে এবং আমরা আরো একজনকে চেষ্টা করছি ফোনে কানেক্ট করবার। ফোনের সঙ্গেই থাকুন এবং আশা করছি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমরা ফোন দিয়ে আরেকজনকে আমরা নিয়ে আসবো গুরুর সঙ্গে কথা বলবার জন্য। ফেসবুকে অনেকেই ছিলেন আজকে আমাদের সঙ্গে, সাগর, স্বপ্ন কুমার, নীল, রবিউল ইসলাম, তিনি গেছেন দারুণ জুটি, এবং সবাই অনেক শুভকামনা জানিয়েছেন ফাইনালি যেন তারা সবাই, তারা দুজনে একসঙ্গে থাকতে পারে, পরিবারের সবাইকে তারা যেন মানিয়ে একটা দারুণ সম্পর্ক তৈরি করতে পারে দুটি পরিবারের মধ্যে দিয়ে, এমন অনেকে শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ মেঘলাকেও এর মধ্যে খুব বেশি মিস করছেন সেটা জানিয়েছেন। নীল কিরণ রয়েছেন আমাদের সঙ্গে, জাহিদ হাসান আকন্দ, সাথী আক্তার, নীলিমা, তিনি লিখেছিলেন বেশ আগেই যে মনে হচ্ছে যে আপনার এখন খুব একটা সুখে নেই, গুরু কি বলবেন?
এটা আসলে খুবই সাময়িক, আমি আসলে এটা নিয়ে এতটুকু ফ্রাস্ট্রেটেড না, দুই পরিবারের সামান্য বোঝা পড়া একটু প্রবলেম, যেটি আসলে হয়েই থাকে বিয়ের এই আসরগুলোতে, টিপিক্যাল কিছু প্রবলেম, এটি রিজলভ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আর যেখানে এরকম পাগল প্রায় ভালোবাসা থাকে দুইজনের মধ্যে, সেখানে সব ছোটখাটো প্রবলেম এটা খড়কুটোর মতো ভেসে যাবে আমার বিশ্বাস।
আমাদেরকে আরো অনেকে লিখেছেন শ্রাবণ, কিছু SMS পড়তে চাই, SMS করেছেন আমাদেরকে আমাদের বন্ধুরা। আমরা চেষ্টা করছি ফোনে আমাদের দ্বিতীয় একজন লাকি লিসনার তাদের, তার সঙ্গে আমরা কথা বলব। ইতি লিখেছেন, ইতি জিজ্ঞেস করেছেন যে আসলে মেঘলাপুর কি হয়েছে। আমরা এটুকুই বলতে পারি যে মেঘলা ছুটিতে আছে এবং সে অসুস্থ
না, এটা একটা গুড নিউজ, ইনফ্যাক্ট এটা একটা গুড নিউজ, আমরা এই সারপ্রাইজটা ডিসক্লোজ করব সামনের দিন মেঘলা আসলে মেঘলাকে সাথে নিয়ে। ইনফ্যাক্ট মেঘলাকে একটা পেনাল্টি তো দিতেই হবে সেই গুড নিউজের জন্য, সেই কারণে আমরা আর ফোনে নিইনি, ইচ্ছা ছিল ফোনে নেওয়ার, সেরকমই জুয়েল বলছিল, বাট আমরা পরে প্ল্যান করলাম যে না সামনাসামনি তাকে উপস্থিতে নিয়ে আমরা আমাদের বন্ধুদের কাছে তার খবরটা ডিসক্লোজ করব। অবশ্যই গুড নিউজ, খারাপ কোনো খবর না।
ডেফিনেটলি মুক্তা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন যে আমার সমস্ত পড়ুন প্লিজ, আমি নিয়মিত এই অনুষ্ঠানটি শুনি, ভালোবাসা কি সবাই পেয়ে থাকে, তাদের ভালোবাসার গল্পটি শুনে তার অনেক ভালো লাগলো, তার এজ 31, সো অনেক ধন্যবাদ। রুবি লিখেছেন, লিজাপু তুমি প্লিজ টিটু ভাইকে কষ্ট দিও না, কারণ তিনি তোমাকে সত্যিই অনেক ভালোবাসেন। সুপ্তি মিরপুর থেকে লিখেছেন, গুরু ইউর গ্রেট, আর এই শোটা অনেক দারুণ, আচ্ছা আমি রাজকে অনেক ভালোবাসি, সুপ্তি রাজকে অনেক ভালোবাসে, সবাইকে জেনে দিতে বলেছেন, আমি পড়ে দিলাম, সবাই ইনশাল্লাহ জেনে গেছেন। এরপর দেখতে পাচ্ছি ইমন লিখেছেন, আপনাকে সালাম। এরপরে দেখতে পাচ্ছি নাদিম লিখেছেন, টিটু ভাই লিজাপুকে কি লিজাপুকে এভাবেই ভালোবেসে যাবেন, টিটু কি বলবেন?
হ্যাঁ অবশ্যই,
এবং আমরা সবাই মিলে আপনাদের দুজনের জন্য অনেক দোয়া করছি। কামরুজ্জামান লিখেছেন, ভালোবাসা কেন এমন হয়, সুখের মাঝে কেন হুট করে দুঃখটা চলে আসে,
আমি এই ফাঁকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিতে যাচ্ছি টিটুর কাছে, যেটা শেষ মুহূর্তে এক লাইনে যদি কিছু বলার থাকে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে।
গুরু ফার্স্টে বলতে চাই যে ঢাকা আসনের প্রতি কৃতজ্ঞ যে আমার কথাগুলো আমি এখানে এসে বলতে পারছি সবার কাছে। আর যে একজনের কথা বলতে চাই যে আমাকে যারা শুনতেছে, বিশেষ করে দেবাশিস বড়ুয়া যাকে আমি জোসি বলি, ও একটু ট্রাভেলে আছে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক। তো ওর গার্লফ্রেন্ড যদি শুনে থাকে, সুস্মিতা ভাবি বলি, যে যদিও আমিও চাই এটা যদিও আপনাদের যে প্রবলেমটা আছে এটা কাটায় উঠবেন এবং আপনি জোসিকে অনেক বেশি ট্রাস্ট করবেন। যদিও ট্রাস্ট করেন জানি, কিন্তু যে প্রবলেমটা আছে এটা থাকবে না যদি আপনাকে অনেক বেশি ইয়ে করেন। তারপর পূজার কথা না বললি না, পূজা অনেক এসএমএস করছে এবং অনেক ইন্সপায়ার করছে আসার জন্য এখানে দুজনই। তারপর তপুর কথা বলতে চাই, সবাইকে ধন্যবাদ এবং অল লিসনারকে ধন্যবাদ। যে আমি লাস্টলি এটাই বলবো যে ট্রাস্টের যে ব্যাপারটা, আমি তোমাকে ভালোবাসি এই কথাটার চাইতে বিশ্বাস করে বা আমি তোমাকে বিশ্বাস করি এটাই যথেষ্ট।
আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আপনার নামটি বিজয়ের মাস, কিন্তু আমি যতদূর জানি আপনার আরেকটি নাম রয়েছে। সজীব, সজীব অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে লিখেছেন ফেসবুকে, কথা বলুন গুরুর সঙ্গে।
হ্যালো সজীব, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
থ্যাংক ইউ গুরু। আমি আমি বল অনুষ্ঠান আমি প্রত্যেক বৃহস্পতিবার শুনে আমার শুক্রবার শুনে আমার খুব ভালো লাগছে। আমি আপনার প্রোগ্রাম আগেও শুনছিলাম, গুরু শুনছি আগেও ভালো লাগছে, আজকেও শুনলাম খুব ভালো লাগলো।
হ্যাঁ সজীব, আপনার আপনার জীবনের যদি কোনো কিছু বলার থাকে, কোনো কথা, অথবা আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো কথা বলার থাকে, প্লিজ বলুন।
আপনারা মানুষের পাশে থাকবেন সেটা আশা করছি, আগে ছিলেন এখন আছেন ভবিষ্যতে থাকবেন, আমরাও আছি আপনাদের পাশে, আপনাদেরকে নিয়ে আমরা সবসময় এগিয়ে যাব, বাংলাদেশকে গড়ব, এটাই গুরু। আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই,
সেটাই কারণ দিন শেষে যখন আসলে সময় ফুরিয়ে যায়, বাঁচার কোটাটা যখন পূরণ হয়ে ওঠে, তখন ইট ডাজ ম্যাটার যে কোন মানুষটি কোন মানুষের পাশে কতটুকু ছিল। সজীব এরকম স্বপ্ন, এরকম স্বপ্ন কিন্তু আমরাও দেখি, এবং এই স্বপ্নটা তখনই কিন্তু ডানা মেলে যখন আপনাদের মানুষগুলোর মতো মানুষগুলো এত শক্ত করে আমাদের পাশে এসে দাঁড়ায়, এবং দেখেন কত সাকসেস স্টোরি কিন্তু আমরা তৈরি করেছি একসাথে এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। এটা অস্বাভাবিক, অনেক বড় বড় প্রতিষ্ঠানের পক্ষে এই ধরনের ঘটনা, একটা ইভেন্ট কমপ্লিট করা সম্ভবপর হয়ে ওঠে না, কিন্তু দেখেন একটা অনুষ্ঠানের মাধ্যমে কত বড় বড় ঘটনা আমরা ঘটিয়েছি। রানা প্লাজার সেই ব্লাড ডোনেশনের প্রোগ্রাম, আমরা পথ শিশুদের নিয়ে অনুষ্ঠান করলাম, কত ম্যাসিভ কন্ট্রিবিউশন মানুষের। আমরা আহানাপের প্রোগ্রাম, আমরা সাবিনার যে প্রোগ্রাম করলাম, লাস্ট যে প্রোগ্রাম করলাম, আমাদের এখান থেকে এমনও ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট তাদের সম্পর্ক সেটেল ডাউন হয়েছে, কত কি হয়েছে, কত কিছুর সাক্ষী হয়ে আছি আমরা, শুধু এই কারণে যে আমাদের নিয়ে এত কোনো প্রবলেম নাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সজীব। আপনি কি করেন, কোথায় আছেন?
আমি স্টুডেন্ট ইন্টার ফার্স্ট ইয়ার।
ফার্স্ট ইয়ার, পড়ালেখা ভালো করতে হবে। রকিকে কথা দিয়েছি আমি, সঞ্জয়কে কথা দিয়েছি, সজীব আপনারাও কথা দিচ্ছি যে আপনি যদি রেজাল্ট ভালো করেন এবং আমার সাথে যদি স্টুডিওতে আসেন, আমি অন ইয়ারে আপনাকে নিয়ে সেলিব্রেট করব আপনার এই রেজাল্ট। এবং সেই সাথে আমি এটাও কথা দিচ্ছি যে যারা ফলাফল ভালো করবে, পড়ালেখায় ভালো করবে, এটা আমার ছাত্রদের উদ্দেশ্যে স্পেশালি বলা, আমি তাদের সাথে আলাদাভাবে আড্ডা দেওয়ার সময় বার করে নিব।
জি গুরু, আর যারা এইবারে শিক্ষিতদের আছে আমি তাদের জন্য খুব দোয়া করছি যেন তারা একটা ভালো রেজাল্ট করতে পারে।
অবশ্যই আমি এটা এটা আমি খুব শীঘ্রই শুরু করব ভাবছি, যে যারা পড়ালেখায় ভালো করবে, রেজাল্ট ভালো করবে, আমি ঢাকায় পসিবিলিটি আছে সামনে মাস থেকে শিফট হওয়ার, যদি স্রষ্টা আমাকে সেই সুযোগ করে দেন তাহলে আমি তাদের সাথে ফর্মালি এক গ্যাদারিং করার চেষ্টা করব, যারা আমাকে পছন্দ করে, আমি যাদেরকে পছন্দ করি তাদের সাথে ইন্টারঅ্যাকশনের একটা সুযোগ আমি করে দিব, এবং আমি সেই সুযোগটা আমি নিজেও নিতে চাইব। অনেক ভালো লাগলো সজীব আপনার সাথে কথা বলে। জি জি, ভালো থাকবেন আপনি, সুখে থাকবেন, আর এভাবে আপনাদের ভালোবাসা আমাদেরকে রাখবেন। অনুষ্ঠান শেষ করছি, শেষ মুহূর্তে লিজার কাছে যাচ্ছে একটি ছোট্ট আবদার নিয়ে। আমি জানি যে পাগলের মতো আপনি ভালোবাসেন আপনার বাবাকে, ভালোবাসার এই জায়গাটায় কোনোভাবেই যেন কোনোদিন কমতি না আসে। আমরা পৃথিবীতে এসে বিভিন্ন রকমের সম্পর্কের বাহানায় নিজেদেরকে জড়িয়ে ফেলি। সেটি সম্পর্কের নাম হয়তো বাবা, কেউ হয়তো মা, কেউ হয়তো ভাই, কেউ হয়তো বোন, কেউ হয়তো বউ, বা কেউ হয়তো স্বামী। কিন্তু তারপরেও যে পরিচয়টাকে ছাপিয়ে আমরা দাঁড়িয়ে থাকি সবসময়, সেটি হচ্ছে যে আমি 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 শুধু আমি শুধু আমি শুধু আমি আমি বাঁচতে চাই, আমি অনেক প্রভাব প্রতিপত্তি করতে চাই, আমার এই শখ পূরণ করতে চাই, আমি ওই শখ পূরণ করতে চাই, আমি আমি আমি। এই আমি পরিচয়ের কাছে সমস্ত পরিচয় ম্লান হয়ে যায়। কিন্তু তারপরেও কিছু মানুষ থাকে যারা এই আমিটাকে ছাপিয়ে যান, সেই মানুষটাই হচ্ছে আপনার বাবা। বাবা হওয়ার মতো কলিজাটা কত বড় থাকলে তার কিডনির একটা অংশ তার সন্তানকে বাঁচানোর জন্য দিয়ে দিতে পারেন। আদৌ আমিও তো বাবা, আমিও এক সন্তানের বাবা। আমি যখন এই কথা বলছিলাম যে লীনা পৃথিবী থেকে চলে যাওয়ার মুহূর্তে সেই বাবা যখন কিডনির একটা অংশ দিয়ে দিয়েছিল, একটা কিডনি দিয়ে দিয়েছিল তার কলিজার টুকরা সেই সন্তানকে বাঁচাতে গিয়ে, নিজেকে আমি রিলেট করছিলাম, কম্পেয়ার করতেছিলাম, আল্লাহ না করুক এরকম নহবত আসলে আমি এতসাম বাবা হিসাবে এরকম স্যাক্রিফাইস করতে পারবো কি? মনে হয় পারবো না। আমার আমি হয়তো সামনে এসে দাঁড়াবে, আমাকে বাঁচতে হবে, আমাকে পেতে হবে, আমাকে ভালো থাকতে হবে। লিজা, খুব চেষ্টা করবেন তাকে যেন সুখে রাখা যায়, তাকে যেন ভালো রাখা যায়। সে যত দোষী করুক না কেন, যত অন্যায় করুক না কেন, যত ভুলই করুক না কেন, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তার পা ধরে পড়ে থাকবেন। এক জনম না, কয়েক জনমের মতো কান্না যদি তার পা ধরে করেন, তারপরও এ ঋণ শোধ হবার না। বাবা জিনিসটাই তেমন, তার মধ্যে এমন বাবা পেয়েছেন যার জন্য কয়েক জনমের পুণ্যি থাকা লাগে। অস্বাভাবিক ভালোবাসা না থাকলে সন্তানের প্রশ্নে, ভালোবাসাটা সাধনার পর্যায়ে না গেলে কোনো বাবা কখনোই তার কলিজার একটা টুকরার জন্য এভাবে কিডনি ডোনেট করতে পারে না। কারণ সবকিছু করতে গেলে সব পরিচয়কে ছাপিয়ে গিয়ে আমিটা সামনে যখন চলে আসে তখন কেউ কিছু পারে না, সেই বাবাকে কষ্ট দিয়েন না। যার জন্য প্রচুর পরিশ্রম করেন, নিজেকে আরো ভালোভাবে এস্টাবলিশ করার চেষ্টা করেন, যেভাবে বাবা আপনাকে স্বপ্ন দেখে, তারপর বাবার কাছে পা ধরে কান্নাকাটি করেন যে বাবা তোমাকে কষ্ট দিয়ে কোনো কালে এটা করব না, যতদিন তুমি রাজি হবে না ততদিন আমি বিয়ে করব না, বিয়ের ওই পিঁড়িতে বসব না, তুমি যেভাবে বলবে সেভাবে সারাটা জীবন চলবে চলবো আমি, তোমার জন্য আমি সব করব, বিনিময়ে শুধু আমাকে একটা জিনিস দাও, আমার টিটুকে আমার কাছে দাও, আর তুমি যদি না বলো কোনোদিনই আমি বিয়ে করব না, এভাবেই থাকবো, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে তোমাকে কাঁদিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসবো না, অভিশপ্ত হবে আমার জীবন তাহলে। এরকম বাবাকে যদি কাঁদিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসি, সে বিয়ে আমার কখনোই কাম্য না। বাবাকে উদ্দেশ্য করে কথা বলে,
আব্বু তোমাকে অনেক ভালোবাসি, আব্বু রাজি না হলে আমি কোনোদিনই বিয়ে করব না,
হয়তো সে আপনার কথা শুনছে, হয়তো বা কোনোদিন শুনবে, হয়তো বা কেউ এই কথাগুলো আপনার বাবার কাছে পৌঁছে দিবে। বলেন বাবাকে উদ্দেশ্য করে,
আমার বাবা অসুস্থ, আমি সবার কাছে দোয়া চাই। আমি আমার বাবার বড় সন্তান, আব্বু আমাকে অনেক বকাঝকা করে আমি জানি, আর এত বড় একটা সিম্পল একটা অপারেশন হলে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, আর এত বড় অপারেশন হয়েছে সবকিছুই এখন একটু আগে কি কথা বলছে একটু পরেই সেসব ভুলে যায়, সে আমি আমার আব্বুর কথায় কষ্ট পাই না। যখন আমার যখন অনেক রাগ হয় যে আমার বাসা থেকে কেউ যখন বলে যে তোমার বাবা এটা করছে তোমার বাবা এটা করছে, তখন আমার রাগ হয়, কিন্তু আমি যখন রাগ করে আমার আব্বুকে ফোন দিই, আব্বুর কথা শোনার সাথে সাথে আমার সব রাগ পড়ে যায়, আমি তার সাথে রাগ দেখাতে পারি না, আমার আব্বুকে অনেক ভালোবাসি।
মেঘলা সবসময় থাকুক প্রাণা ভালোবাসার বাংলাদেশে, মেঘলার মেঘ যদি কোনো কারণে নাই উঠে জুয়েল থাকুক, যার কন্ট্রিবিউশন সবসময় দারুণ এক মাত্রা যোগ করে প্রাণা ভালোবাসা বাংলাদেশে। কৃতজ্ঞতা জুয়েলকে, কৃতজ্ঞতা ঠিক না, আমি ভাবি যে জুয়েলের দায়িত্বেরই একটা অংশ বলে জুয়েল মনে করে। বিদায় চাচ্ছি সবার কাছ থেকে, এভাবে প্রাণা ভালোবাসার বাংলাদেশে জড়িয়ে থাকুক প্রচুর ভালোবাসা, প্রচুর স্মৃতি এবং সবগুলোই সুখস্মৃতি হোক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর সবাই অনেক বড় করে বাঁচুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।
আর এই মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকে প্রাণা ভালোবাসা বাংলাদেশ। আমরা বিশ্বাস করি আজকে যে দুজন অতিথি তাদের জন্য আপনাদের অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা। লিজার বাবার জন্য আমাদের অনেক দোয়া থাকবে, আমরা সবাই মিলে তাদের সবার জন্য অনেক দোয়া করব। পৃথিবীর সব বাবারাই যেন অনেক সুখে থাকেন, আমরা যারা সন্তান রয়েছে আমরা যেন কখনোই ভুল করে তাদেরকে কোনো প্রকার কষ্ট না দিই। সবাই আমরা সবার জন্য দোয়া করি, আমরা যেন এমনটি কখনোই ভুল না করি। আর লিজা টিটোর জন্য তো আমাদের অনেক শুভকামনা থাকছে, তারা যেন পরিবারকে মানিয়ে তারা একসঙ্গে থাকতে পারে, এটাই আমাদের চাওয়া। বিদায় নিচ্ছি আমি জুয়েল, কথা হবে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন ঢাকা ফেমের সঙ্গে। যেতে যেতে এই গানটি আজকে ভীষণ শুনতে ইচ্ছে করছে, এই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। This track was downloaded from FusionBD.com.